This track was downloaded from FusionBD.com.
Royal Tiger Dream presents Jaha Bolibo, Shotto Bolibo, Recharge Yourself. Bhul Shuddho Miliyei Manush. Apni jokhon bhul koren, apnar bibek tokhon ghumiye thake. Jodi keu na jane, to bibek jane apni koto boro bhul korechen. Poribar, somaj, rashtro apnake shasti na dileo বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রবিবারের রাতে যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও এফএম 89.2 তে রাত 11:20 হচ্ছে সময়। আপনি শুনছেন আরজি কিবরিয়াকে, সঙ্গে রয়েছে আরজি কিবরিয়া টিম মেম্বার আরজি সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। এবং যাহা বলিব সত্য বলিব আসনে বসে রয়েছেন একজন বন্ধু, তার কাছে আমরা যাব, তার সম্পর্কে আমরা পরিচিত হব। আর যাহা বলিব সত্য বলিব সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই। যারা এই অনুষ্ঠানটি শোনেন তারা নিশ্চয়ই জানেন যে এই অনুষ্ঠানটি হচ্ছে বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো। ইন আ সেন্স, মানুষ তার অপরাধগুলো গোপন করে, মানুষ তার ভুলগুলো প্রতিনিয়ত গোপন করে যায়, কিন্তু এখানে এসে তারা তাদের জীবনের অপরাধ এবং ভয়াবহ রকমের অপরাধ ও ভুলগুলো লাখো মানুষের সামনে অকপটে স্বীকার করে যে তাদের মতো করে আর কেউ কখনো যাতে এই রকম ভুল করে কিংবা অপরাধ করে এই রকম পরিণতির শিকার না হয়। চলুন প্রথমেই আমরা আর যে সুমনের কাছ থেকে জেনে নেই কে রয়েছে আজকে যাহা বলিব সত্য বলিবতে। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবরিয়া। আজ সত্যের মঞ্চে বসে নিজের জীবনের সমস্ত অপরাধ স্বীকার করার জন্য বসেছেন ইমন। 25 কিংবা 26 বছরের এই ক্ষুদ্র জীবনে এমন কোন অভিজ্ঞতা নেই যে তার পাওয়া হয়নি। মুক্তিযোদ্ধা হতদরিদ্র কৃষক বাবার 7 ভাই বোনের সংসারে উনি 6 নম্বর। মোটামুটি পরিবারের সদস্যদের অতিরিক্ত আদর এবং বাবার দেখানো একজন সৎ মানুষের স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছিলেন স্কুলে, কিন্তু প্রাথমিক শিক্ষা শেষ করে ঝরে পড়েন তিনি। ঝরে পড়ে একটি ভবিষ্যৎ, একজন মুক্তিযোদ্ধার আদর্শ, একটি পরিবারের স্বপ্ন। কি ঘটেছিল সেই জীবনে আর কেনই বা তিনি আজ সত্যের মঞ্চে বসেছেন, সেই ঘটনা জানতে আবারও ফিরে যাচ্ছি কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ। প্রিয় শ্রোতা, ইমন রয়েছে আজকে আমাদের সঙ্গে। সুমনের কাছ থেকে আমরা জানলাম এবং ইমনের জীবনের অপ্রিয় সত্যগুলো আমরা ধীরে ধীরে আবিষ্কার করব। তবে তার আগে আপনাকে বলতে চাই, বরাবরের মতোই আমাদের সাথে থাকছে এক্সপার্ট প্যানেল থেকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, যিনি তার মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে প্রতিনিয়ত ঋদ্ধ করে চলেছেন, তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। প্রথমে তার সঙ্গে একটু কথা বলে নিতে চাই। ডক্টর তাজুল ইসলাম, আমাকে কি শুনতে পাচ্ছেন?
জি, আমি আপনাকে শুনতেছি।
অনেক ধন্যবাদ এবং আশা করছি যে পুরো অনুষ্ঠান জুড়ে আপনি থাকবেন এবং বরাবরের মতোই আপনি আপনার মতামত জানাবেন।
হ্যাঁ, আমি আপনাদের সঙ্গে আছি।
অনেক ধন্যবাদ। ওকে প্রিয় শ্রোতা, এস এম এস পোলও থাকছে আপনার জন্য, এবং এস এম এস পোল মানে হচ্ছে আপনি আপনার মতামত দিয়ে জানিয়ে দিতে পারেন গল্পটিকে আপনি বিশ্বাস করছেন নাকি করছেন না। এস এম এস পোল আহ্বান করবার সঙ্গে সঙ্গে আপনারা দ্রুত আপনাদের সেলফোনের মাধ্যমে ইয়েস নো ভোট দিয়ে আপনাদের মতামত জানিয়ে দেবেন। ওকে, এবার আমরা প্রথমে যে বিষয়টি পরিষ্কার করতে চাই, কোন বিবেকের তাড়নায় আজকে আমাদের এই অতিথি যাহা বলিব সত্য বলিবতে এসছে। ইমন, মূলত কোন বিবেকের তাড়নায় বা কে আপনার বিবেক বোধটাকে জাগালো যে এখানে লাখো মানুষের সামনে আপনি আজকে জীবনের এই অপ্রিয় সত্যগুলো বলবেন?
যে আমাকে অপ্রিয় সত্য বলার জন্য যে এসবিতে আসার অনুপ্রেরণা জাগাইছে আমার একজন ভালোবাসা মানুষ।
নামটি জানতে পারি ওরা?
আমি যে ভুলগুলো করছি, অপরাধ গুলা করছি, পুরা দেশবাসীকে জানানো, এরকম একটা অনুপ্রেরণা যাচ্ছে।
আপনার ভুল ভুলের প্রায়শ্চিত্ত সবকিছু জানান, আপনি যে ভুলগুলো আজকে এখানে স্বীকার করবেন, যে অপরাধগুলো আপনি স্বীকার করবেন, সেগুলো কি আপনি এখনো কন্টিনিউ করছেন নাকি সেখান থেকে আপনি সরে আসছেন?
সরে আসছি বলে একটা অপরাধ আছে এখনো, যেটা ওটা আমি অনুষ্ঠানে চলাকালীন শেষ পর্যায়ে আমি বলবো, তখন বলতেছি না। যেটা একটা অপরাধ আছে, যেটা
ওই অপরাধটা কি আপনি জেনে শুনে বাধ্য হয়ে করছেন নাকি আপনি ছাড়তে পারছেন না?
ছাড়তে পারছি না, অবশ্যই ইনশাল্লাহ আজকে প্রতিজ্ঞা করে যাবো ছাড়ার জন্য।
ওকে, আর বাকি অপরাধগুলো আপনি ছেড়ে দিয়েছেন?
জি।
প্রিয় শ্রোতা, আমরা জানলাম ইমনের বিবেককে কে জাগিয়েছে, এবং ইমনের বিবেক জাগানোর ক্ষেত্রে স্বয়ং এই অনুষ্ঠান যাহা বলিব সত্য বলিব একটা ভূমিকা রেখেছে। আমরা অবশ্যই তার গার্লফ্রেন্ড রুমিকে ধন্যবাদ জানাতে চাই। আমরা বিশ্বাস করি সমাজে ভালো মানুষ আছে বলেই একজন অপরাধী সমাজে ভালো হওয়ার স্বপ্ন দেখে। আমরা অনুষ্ঠানের মূল পর্বে চলে যেতে চাই। আপনি নিশ্চয়ই জানেন যে অনুষ্ঠানের তিনটা অধ্যায় আছে, একটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড, ভুল বা অপরাধটা কি, এবং এটার প্রায়শ্চিত্ত বা পরিণতিটা কি। জি, আপনি শুরু করুন ব্যাকগ্রাউন্ড থেকে। শুরু হচ্ছে যাহা বলিব সত্য বলিব মূল পর্ব।
আমার জন্ম ভাই 1988 সালে। আমার জন্মটাই একটু দুঃখজনক, আমি জন্মের পরে মৃত্যু।
মানে আপনি জন্মের পরে মারা গিয়েছেন?
জি।
আপনি মারা গিয়েছেন, তাহলে এখানে আছেন কিভাবে?
এটা একটা জানার বিষয় ভাই, ঠিক আছে? আমার 1988 সালে আমার জন্ম। তখন একটা বন্যা হয়েছিল ভয়াবহ। ওই বন্যার সময় মা আমাকে বিছানার মধ্যে রাইখা পাক করতেছিল, তখন আমাদের ঘরের মধ্যে পানি ছিল বন্যার সময়। এই খাটের থেকে আমি পয়রা যাই, পানির মধ্যে ডুবা ছিলাম। তখন আমাকে উঠায় ঠান্ডা গাড়ি কেটে উঠানোর পর আমার মা একটা এ করছিল, আল্লাহ কাছে মানুষ করছিল আমাকে মাদ্রাসা লেখাপড়া করাবে। তো মাদ্রাসা লেখাপড়া করাবে এরকম একটা প্রতিজ্ঞা ছিল আমার ভাই। আমি ডিটেলটা একটু বলতে চাই। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, একজন কৃষক, একজন নৌকা চালক, যেটা বলে মাঝি, মানে সব ধরনের খেটে খাওয়া মানুষ। আমার ফ্যামিলির ডিটেলসটা একটু বলতে চাই। আমরা 5 ভাই 2 বোন, 3 ভাই বড় 2 বোন, তারপর আমরা 2 ছোট ভাই। আমাদের পরিবার অনেক বড়, তো আমরা আর্থিক অবস্থা নিয়ে একটু দুর্বল। তারপর আস্তে আগে আমি বড় হই, তো স্কুলে যখন ফোরে মানে খেলা প্রতি একটা আগ্রহ ছিল ভাইয়া। ক্রিকেট খেলা আমার সবচেয়ে প্রিয় খেলা, পছন্দ খেলা। তো আমি সম বয়সী একটা টুর্নামেন্ট ছিল, তা আমি পুরো যখন পড়ি স্কুলে টিফিনের সময় আইসা পড়ি, আসার পর মা বললো কিরে বাবা তুই তো স্কুল থেকে আইসা পড়ছ, তোর তো স্কুল ছুটি 4:30 আজকে এত সকাল সকালে। মা আজকে তো স্বাস্থ্যটা ভালো লাগে না, আমার সাথে মিথ্যে বলতেছে আর কি, আমার স্বাস্থ্যটা ভালো লাগে না, তো আইসা পড়ছি ক্লাস করিনি। কো স্বাস্থ্য ভালো না আইসা বলবো তো বাড়িতে কি করবো, শুয়ে তো থাকবো না, ডাক্তারের কাছে যাই। আমি না, মা ডাক্তারের কাছে যাবো না, খাওয়া দাওয়া করো শুয়ে পড়ো। আমি নামা কয়ে তাহলে কি করবা, আমি খেলতে যাবো। তো খেলতে গেলে তোমার স্বাস্থ্য ভালো নাই, কোথাও কইলে গেলে মিথ্যা কথা কইলে গেলে স্কুলে যাও। আমি কিনা আমার যেমন আজকে খেলা আছে, খেলাটা খেলতে হইব। তুমি তো প্রথমে তো বললে পারতে, তুমি মিথ্যা কথা কি বলো ছোট মানুষ। তখন আমার আম্মু মারে, আমার খাইখানা দিয়ে আমার আম্মু আমাকে মারে, ভীষণ ব্যাগ দিয়ে পিটায়। আমি খেলতে যাবো, আমার টার্গেট যেটা আমার মারুক, এই ধরা পড়া মায়েরা আমার গুলো যে হাত মুখ দিয়ে খাওয়া দাওয়া করে, আমি খাওয়া দাওয়া না করে আমার আম্মুকে অনেক বকার ঝকা দিলাম, বজল দেখ
আপনি কি দেখেছেন কখনো?
কখন বলতে মানে গ্রাম অঞ্চল তো ভাই সবাই এরকম রাপ।
আপনি দেখেছেন কখনো এরকম?
দেখেছেন।
তো আপনি মনে করছেন মাকে বোধহয় গালি দিলে এইভাবে দিতে হয়?
মানে গালির যেটা আর কি এরকমই ধারণা আর কি, যে গালি বলতে এরকমই। করার পরে মা এক সময় কি ছেলে জন্ম দিলাম, ছেলে মরিয়া গেছিল, এটা ভালো ছেলে আমার মায়ের নিয়ে লেগে
বুকে নিয়ে বুঝতে পেরেছি আমি, মা খুবই কষ্ট পাটে, খুবই স্বাভাবিক। তারপর
আমার ওই আমি খেলতে যাবো, আমি আর খানা টানা খাই না, বকা জকা দিয়ে আমি গেছি মাঠে, মাঠে যাওয়ার পর খেলা শুরু হইব, টস নিয়েছি দলের ইয়া অধিনায়ক আমি ছিলাম, পদা টস নেওয়ার পর আমরা ব্যাটিং পাই, ব্যাটিং পেয়ে একটা প্লেয়ার নামাই আউট হয়ে যায়, তারপর আমি নামি, আমার মন মতো সিমনে ভালো না, ওই যে মায়ের খেয়েছি মারাতে, আমি প্রথম একটা বল খেলছি, ব্যাটে ব্যাটে করতে পারিনি, দ্বিতীয় বলটা একটু মারছি, মারার পর রান নিইনি, যখন চতুর্থ বলটা আসছে এই বলে আমি ইয়ে করছি, আমার এলবি আউট দিয়ে দিচ্ছি, আমি বললাম কে এলবি আউট দিবি, কে এলবি আউট নাই, এলবি আউট কি আমার বুঝ, আমি ওরকম ধরনের ইয়ে করতেছি ওর সাথে, করার পর তর্ক বিতর্ক, আমার মাথা ভাই ওই যে মায়ের খেয়েছি মারাতে, ওই জিত জায়গা রয়েছে গেছে, আমার একটা কার্ডের ব্যাট ছিল তখন, মানে ব্যাট কিনা টাকা ছিল না, ওইরকম বাপ মায় টাকা দিত না, কার্ড দিয়ে ব্যাট বানাই, তো ওই ব্যাট দিয়ে আম্পায়ারের মাথা যে একটা ডাক দিলাম, তুই আমার আউট দিয়ে দিলাম, না নামতে আউট দিয়ে দিলি, এলবি আউট কি স্টেম আউট পেরে তো আউট হয় না, তুই দিয়ে দিলি, আর ওই সময় ম্যাচটা ছিল আমাকে জিততে, ঠিক আছে।
আপনার বয়স তখন কত?
আমার 1988 জন্ম, ঠিক আছে, যখন ফোরে ফোরে এলাম,
ফোরে পড়ার সময় আপনি এম্পায়ার মাথায় ব্যাট দিয়ে বাড়ি দিয়েছেন, আপনি ছোটবেলা থেকে অনেক বেশি ফেরোশিয়াস টাইপের ছিলেন, আপনাকে পরিবারে শাসন করতো কে?
আমার মা করতো, বড় ভাই করতো, ফ্যামিলির লোক জানতো, সব
গায়ে হাত তুলতো,
জি প্রায় সময়
আপনার গায়ে হাত তুলতো, কি দিয়ে পেটাতো আপনাকে?
আমার মা মারতো, হাতে মারতো, যখন না মারতে পারতো তখন আমার মা ওই যে পাটার মধ্যে পুটা দেয়া ইয়ে করে না, মরিস্টের বাড়ে ওই পাতা দেয়া আমার মাথার মধ্যে বাইরে থেকে কপালে,
মানে নিজের মাথায় নিজে বাড়াতো,
জি যখন উঠতো আমার।
বংশানুক্রমিক ভাবে সন্তানের মধ্যে আসতে পারে কিনা, এবং যদি এসেই থাকে এটা নিয়ে কোন থেরাপি আছে কিনা এটা থেকে বের করে নিয়ে আসার জন্য আমাদের সাইকিয়াট্রিস্ট যিনি আছেন আজকে আমাদের এই অনুষ্ঠানটা শুনছেন, তিনি নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে কথা বলবেন। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন যে আপনি এম্পায়ার মাথায় ব্যাট দিয়ে বাড়ি দিয়েছেন, তারপর
ব্যাট দিয়ে মারার পরে ওর মাথা দিয়ে রক্ত বড়, রক্ত বড় বড় দাস, যারা পোলাবান ছিল আমাদের সমবয়সী, ওরা কই না তো মাইরা লাইছে মুখরে, মাইরা লাইছে বলতে পর্দা লোকজন আইসা গেছে, আসার পর ওর ডাক্তারের কাছে নিয়ে যায়, তখন তিনটা ছেলে দেয় মাথা মধ্যে, তারপর ডাক্তারের কাছে নিয়ে যায়, তখন আমার আমি আর ভয় বাড়িতে যাই না, কিন্তু বাড়ি থেকে আমার মা বাবা জরকা করিয়েছে মার লগে, যে মা খেলতে দিল না বা মারে বকা করেছে, মানে আমার তো ঘরে লোকজনে জানিয়ে লাইছে, মা জানিয়ে লাইছে, বিচারও গেছে, তো এরপর আমি আর ভয় যাই না, ভয় না যে আমি বাড়ির পাশে দিয়ে ওই ঘরের পাশে আমি বসে রয়েছি, রাত্রে সন্ধ্যা হয়ে গেছে, তখন আমি আসছি, আসার পর পীরের মধ্যে শুনতেছি কি কয় না কয়, ঘরে পিছিয়ে দিয়ে দেয় আর কি, যেটা পীরা বলে, তো খারা রয়েছি, পরে কইতেছি তুই কাজটা করলো স্যার মাল বাড়ি দিয়ে, তার না করলাম খেলতে যেত, খেলাধুলো পছন্দ হয় না, তো কে লেগে ও খেলতে গেল, তো এই কথা গল্প দেওয়া নয় কজুরিমানা গামলা গেছে, জরিমানা দিব করতে কজুরিমানা দায়িতে পারে 400-500 টাকা ওই সময় আর কি।
আচ্ছা আচ্ছা,
ডাক্তার
কিন্তু আপনার মা বলছে,
মা বলছে,
কাকে বলছে?
আমার বোনের সাথে আলাপ করতেছে আর কি, ওরে তোরা যে কস মারি লেগে মারি, কম দুঃখে মারি ওরে, ও তো আমার কোনো কথাই শোনে না, সবসময় খালি একটা পর একটা লাগাই রাখি, তারপর তোরে বিশ্রয় লুয়ে, মানে বিশ্রাইব, আমার তো সন্ধ্যা তখন কারেন্ট মারেন থাকে না, তো কারেন্ট ছিল না, তারপর কুপি দিয়ে বিশ্রাই বিশ্রাই, এক সময় আমার আপায় আমাকে ঘরে পিছিয়ে যায়, তাই আমি দেখে আপনার জোগাড় দিয়ে আপান দিয়ে ক্যাশটা করে লেছি, আমার তুই একটু ইয়ে কর, তারপরে ধরে মারি নিয়ে, তারপর আনার পর আমার গেছে আমার যা হয়েছে স্যার মারি আপ, তার মারলে কিছুই বোনাম নে, ওর আর মারেন না, মারলে ঠিক আছে ঘরে নিক খাওয়া খাওয়া ডাবাই গিয়া শুয়েছি, শোয়ার পদে আম্মা আবার মার বিষে মারে জুতা, এরপর লাড়ি থাকতো দরজা খিলি দেয় যে কার দিয়ে বাইরে তো মারা পরে দেয়, এখান থেকে আমার খেলাধুলো বন্ধ করে দেয়, জরিমানা আসে, লোকজন নিয়ে আসে, নিয়ে আসার পর জরিমানা দেয়, কয় খেলতে গেছে বাচ্চারা লাগজন জরিমানা গিয়ে কয় তোর কথা দিতে তোমার ছেলে যদি তুমি চিকিৎসা করলে নইলে, তো মা জরিমানা দিয়ে দেয় 600 টাকা জরিমানা দেয়, আমারে বললো যে তুই যদি লেখাপড়া করস খেলাধুলা বন্ধ করতে সব করতে, আমি বললাম মা ঠিক আছে করবো, তারপর ভাই আস্তে আস্তে আমি যাই স্কুলে যাই, কয়েকদিন ভালোই চলছি, তারপর আবার খেলাধুলা আমাদের মন, তুই একদিন শুক্রবার দিন আসে সাইকেল চালান শখ জাগে, তো মার কাছ থেকে টাকা চাইলাম, মা 10 টাকা দো, কয় না কয় টাকা নেই, আমি আসে দি টাকা, ওই টুয়ার মধ্যে টাকা রাখতো ভাই, ছোট ছোট মাটির পাতিলা যেটি বলে শিকার মধ্যে দিয়ে ওই ইটির মধ্যে টাকা থাকতো, তো মা ওন থেকে দিত টাকা, আমি দেখতাম তো মায়ের কাছে পাক করে পাক করে লেগে, আমি ওই টাকার থেকে প্রথম আমি টাকা শুনি শুরু, ওন থেকে আমি টুয়ার থেকে টাকা চুরি করি, ওখানে আমার ফার্স্ট চুরি ঘরের মধ্যে 20 টাকা নিয়ে যাই, 10 টাকা চাইছি 10 টাকা দেয় নাই, আমার থেকে 20 টাকা নিয়ে গেছি, তারপর এই টাকা নিয়মিত এরকম চুরি হয়, আমি পরে পড়া শেষ করে ফাইভে যাই, তো লেখাপড়া একদিন আবার দুষ্টমুখীরা যায় না খেলা, আবার খেলার মধ্যে জড়ায় যায়, খেলা যাওয়ার পর আম্মা আবার মারে, যদি মারে মারার পর আমার বইটি আছে না, বইগুলো বাইন্দা আমার কারের মধ্যে ছিয়া গেছে, আমার কাছে বই ফানিতে ফেলা গেছে, আমার মাইরা কইছে আর তোকে লেখাপড়ার দরকার নাই, ঢাকা শহর দেবো, অমুকের বাসা কাম করে খাবি, টিকা বেড়া খাবি, এটাই ভালো, তবে লেখাপড়ার দরকার নাই। যাই কইছিলাম তোরে হাফেজ বানামো, এটা বানামো, কিন্তু তোর দিয়ে মনে হইতো না এরকম, আল্লাহ তোর এই সময় নিতে এটাই ভালো আসিল। মায়ের কথা কইলো, তো পরের দিন আপা আবার আত পর দৌড়া বইগুলো আনে, আনার পরে দাম করে আবার স্কুলে যাইতে
দেয়।
স্কুলে যাওয়ার পরে আবার বন্ধ করে দেয় পরীক্ষা, ভালো করি না, বন্ধ করে দেয়। দেওয়ার পরে দা আমার বড় ভাই আবার ঢাকা থেকে আসে, ঢাকা থাকতো, আসার পর দা আমরা আবার গৃহস্থ কাজ করি, কৃষি কাজ বললাম যেটা, ভাই আইসে মতো নই, মায় কইতেছে আরে তাকে দিয়ে তো লেপার হইব না, মায়েরা করাই দেয় না, উদা দিয়ে ঘরের মধ্যে জর্গা জাটি, আশেপাশে মানুষে কয় ও গোবরে খেলে সবসময় জর্গাই থায়, বেটি ভালো না মানে আমার আমার বদনাম কি করবি তোরা, তোরা থাওস ওগরে ডাল গিয়ে ডাকা নেম কয়, ঠিক আছে। তুই ধান খেত নিরির সময় তখন আমরা গৃহস্থ কাজ করে ভাই ডাকা থেকে আসে এসে খেত গুলো নিয়ে যায়, তখন আমাকে দুই ভাই নিয়ে গেল, ছোট ভাইয়ের সঙ্গে, ছোট ভাই স্কুলে যায় মাঝে মধ্যে, তো আমি বেশি যাইতাম না, পরে দুজন চল খেত নিরি, সকাল থেকে ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আমাকে খেত নিরে আসে ধান খেত গুলা, হাতের এগুলো আছে না সুলিয়া গেছে, ধান খেত গুলো নিয়ে যেতাম, তখন কাঁদছে আর আমার বুঝাই যাচ্ছে, দেখ ভাই এই কাজগুলো দেখ কত কষ্ট, মানুষ কত কষ্ট করে ইয়া করে, আর যদি লেখাপড়া করো যারা অফিসে থাকে দেখ কত আরামে থাকবো, এতদিন যে স্কুলে গেছে কত ভালো হইতো, এগুলো কইছে করার পরে দা তো আমরা বুঝ যা আসি। বললাম ভাই ঠিক আছে, আমাকে তো এরকম এরকম চা আছে, কি চা আমাকে একটা গড়ি দিতে, গড়ি দিলে ঠিক আছে দেবো সমস্যা নেই, তো ভাই আবার কি করে আমাকে নিয়ে এসে বুঝা কামো, ঠিক আছে যা হয়েছে পড়বো লেখাপড়া করবো, ওগুলো আর মাইরেন না কথা বললা, ঠিক আছে আমি ঢাকা জায়গা যাই একটা গড়ি পাঠাইছি, তো এই আনন্দে আবার লেখাপড়া করি। তারপর দা আমার আমাকে পাশে গ্রাম, ওই গ্রামে মাদ্রাসার মধ্যে ভর্তি করে স্কুল লাইফ শেষ এখানে, তারপর মাদ্রাসা ভর্তি করে, ভর্তি করার পরে দা সাইকেল নেশাটা থেকে যায়, তো মায়ের কইলো মা হাইটটা তো যাই, তো একটা সাইকেল কিনে দিলে ভালো হয়তো মাদ্রাসা যাবো, আরে মাদ্রাসা ছাত্ররা কি সাইকেল চালায়, স্কুলে ছাত্ররা না সাইকেল চালায়, তাই আমি মা তুমি না কইলা যে লেখাপড়া করলে তুমি সাইকেল কিনে দিবা, তো আমি তখন লেখাপড়া করতেছি মাদ্রাসা যাবো, স্কুলে সাইরে দেওয়া পড়ছি, আর তোমরাও পরে মাদ্রাসায় পরে আমি নিয়মিত যাই আর ওই সাইকেলের জন্য ইয়ে করি, তখন আমাকে আর টাকা চাইলে টাকা চায় না, মাদ্রাসা টিফিন বাড়ি দিয়ে খানা দিয়ে দেয়, যাই এমনি করে আমার ছয় মাস কাটে, কাটার পরে একটা পাল্লা পইরা সাইকেল চালাইতাম যাই হানি, তখন আমার চুরি বয়স ওই যে বললাম 20 টাকা চুরি করছে ওখান থেকে চুরি, আমার ভাই লেখাপড়া করে বড় ভাই আবার বাড়িতে আসে, যেটা মালান হয়েছে ওই ভাই আইসা আমগো বাজারে একটা কিন্ডার গার্ডেন স্কুল হয়, তখন ভাই সরকারি চাকরি পাইতেছে না, চেষ্টা আছে, তখন বেকার থেকে তো লাভ নাই, একটা স্কুল করছে ওই স্কুল থেকে ভাই ছিল প্রিন্সিপাল ছিল, তো আইসা এসে বাসায় যে কাপড়টা পরে তো প্রিন্সিপালের দায়িত্ব দেবো, টাকা পয়সা সব যা আছে সব স্কুলে যাবো দেবো,
মানে ওখান থেকে চুরি করতে না,
হ্যাঁ
বুঝতে পেরেছি,
বাসায় না রাখতো, তুই রাখার কথা ভাই খাইতে বড় করে আসতো, আমি তখন ওই পকেট থেকে টাকা চুরি করি,
মানে কন্টিনিউয়াসলি আপনি চুরি করতেন। আপনি কি বাসায় কখনো বলতেন যে আপনার হাত খরচ লাগবে, এত টাকা লাগবে?
না না, এত টাকা বলতে টাকা তো চাইলে পাবো না, মা টাকা দিব না,
এটা আপনি ধরে নিয়েছিলেন যে টাকা আপনাকে দিব না, সেই জন্য আপনি চুরি করতেন?
জি জি
জি জি।
টাকা চুরি করি, করার পর একদিন আর ওই সাইকেল নেশাটা থেকে মাদ্রাসা যাইতে ভালো লাগে না ভাই, তো মার কাছে বললাম মা সাইকেল তো কিনা দিতে বলছিলাম, দিবা কিনা অনেক না কথা সাইকেল দেওয়ার জন্য, ঠিক আছে না দিলে, তুই যে চাষতো ভাই আসিল বাড়িতে তারা আবার সাইকেল চালাইতো নিয়মিত না বাড়াই না চালাইতো, ওখান থেকে আবার আমি বাকি চালাইতাম, তারা পুরো দিনের লাগে নিয়ে তো নিয়ে আসলে, তো আমি তার কাছে মাদ্রাসা না গিয়ে ওখান থেকে চালাইতাম, তো বাকি চালাই টাকা দাম করি থেকে টাকা ওই বাইর থেকে চুরি করি, করার পর ওরা বুদ্ধি দিল যে বর্ষাকাল আইতেছে এখন, আমার যেহেতু একটা আলগা বাড়ি আর কোথাও যাই দেবো না, তখন খেলা আর খেলা কয় সাইকেল চালাই যাবো, তা আমি বললাম ঠিক আছে কোন থেকে ইয়ে করতে হবো, তা আমি তো বাজারে গেছে সাইকেল মাইকেল চালাই, সাইকেল তো বাইরে রাখে ঘরের ভিতরে রাখে না, সাইকেল আমি নিয়ে আসতে পারবো, নিয়ে আসতে পারবি? আমি নিয়ে আসে রাখবো কই ভাই, আমি বলো তো আমার শুনলাম
সাইকেল
বাজারে ভাড়া দেয়, চুরি করে নিয়ে এলে বাস আমার হয়ে গেল, আমি আর টাকা পয়সা করতে চুরি করা লাগবো না, আমি নিজে নিজে চালামো আর কি, আমগত একটু দূরে।
এই কথাটা আপনি কার সাথে শেয়ার করছেন?
আমার চাস্তো ভাই আছে, ওরা তো হেরা কইতেছে ঠিক আছে তুলে নিয়ে এলে তো ওইটা ভালো, আর তোর টাকা পয়সা লাগলো না বা আমগো খরচা লাগলো সব মিলে চালাম, তো আমি ভাই এই কথা যদি শুনে মা তো আবার ইয়ে করবো চুরির লেগে, তো আমি সাইকেল ভাই নিয়ে এলাম অলরেডি, নিয়ে এসে আমার চাস্তো ভাই কাছে দিলাম, চাস্তো ভাই চাকা চুকা খুললা ওই ঘরের মধ্যে রাখলো, রাখার পর আমি আবার মাদ্রাসা যাই যাচ্ছি, হঠাৎ সাইকেল নামানোর পরে নামায় ও গোবর আবার একটা পেশা আসে রাস্তা ভাই কিরে, ওর মা আবার দেখে লাইছে আমার চাষি, দেখার পর দেখো ইডিআই করতে কই দিয়ে আমি মনে চুরি করছি।
প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা বেজে গেছে, আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই। আমরা শৈশবের ইমনকে দেখছি যে ইমন পরিবারের মধ্যে প্রচন্ড রকম মার এবং প্রচন্ড রকম অত্যাচারের মধ্যে বড় হচ্ছে, এবং সে চুরির একটা স্বভাব ছিল, সেই চুরি থেকে সে প্রথম যে বড় চুরিটা করলো সেটা হচ্ছে একটা সাইকেল চুরি। অনেক শখ ছিল তার একটা সাইকেলের প্রতি, সেই শখটা পূরণ হচ্ছিল না বা পরিবারের পক্ষ থেকে পূরণ হওয়া সম্ভব ছিল না, কিন্তু সে তার শখটা কিভাবে মিটিয়েছে সেটার একটা উদাহরণ আমরা দেখলাম। আমরা বিশ্বাস করি একটা শিশু যে পরিবেশের মধ্যে বড় হয় সেটা তাকে অনেকখানি প্রভাবিত করে তার বাকি জীবন জুড়ে। আমরা একজন অপরাধীকে দেখি তার শৈশবে বড় হয়ে ওঠা এবং কোনো না কোনো ভাবে তার শৈশব তার পরিবার সেই অপরাধের ক্ষেত্রে একটা ভূমিকা রাখে। আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই, মাত্র তিন মিনিটের বিজ্ঞাপন বিরতি, এরপরে আবারও ফিরে আসবো যাহা বলিব সত্য বলিবতে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, ১৮ কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
ওপেন 15.2
আমরা সবাই আছি জীবনের কাছে কাছি, সুন্দর আগামীটা তারা গড়বে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
প্রিয় শ্রোতা, তিন মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আজকে ইমন রয়েছে তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে। আমরা এই পর্যায়ে আপনাদেরকে একটু বলছি, একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই। সেটা হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন যে বৃহস্পতিবার রাত 11:20 আমার একটি নতুন অনুষ্ঠান শুরু হয়েছে ডর। ডর নিয়ে ইতিমধ্যে আপনাদের কাছ থেকে আমরা তুমুল সাড়া পেয়েছি। শুধু একটা কথাই বলতে চাই যে প্রথাগত কোনো ভৌতিক অনুষ্ঠান নয়। ভয় পেতে যারা ভালোবাসেন এবং যারা ভয় নিয়ে নতুন ভাবে একটা টেস্ট চান, তাদের জন্য আমরা একটা নতুন ভাবে যাত্রা শুরু করেছি বৃহস্পতিবার রাত 11:20। অনুষ্ঠানের নাম হচ্ছে ডর, এবং এই ডরে বাংলাদেশের বিভিন্ন হন্টেড প্লেসে গিয়ে সুমন এবং রেহান ওই জায়গাটি সহ মানুষের জীবনের যে ভৌতিক ঘটনাগুলো আছে সেগুলো তুলে আনার চেষ্টা করছে, যা কোনো না কোনো ভাবে আপনার টেস্টের জায়গাটাতে একটু হলেও নাড়া দেবে। আশা করছি যাহা বলিব সত্য বলিব এবং হ্যালো 8920 যেভাবে আপনারা আপন করে নিয়েছেন, যারা ভয় পেতে ভালোবাসেন তারা এই অনুষ্ঠানটিকে ঠিক একইভাবে আপন করে নেবেন। ওকে, আমরা যাহা বলিব সত্য বলিবতে আজকে ইমনের জীবনের অপ্রিয় সত্যগুলো শুনছি। ইমনকে যদি আপনি দেখতে চান, ইমনকে নিয়ে যদি আপনি কোনো প্রশ্ন করতে চান, কোনো কোয়েরি থাকে, তাহলে চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা এবিসি রেডিও এফএম 89.2। অবশ্যই যেভাবে খুঁজতে হবে www.facebook.com/abcradioFM89.2। ওখানে যাওয়ার পরে আপনি একটি পেজের লিঙ্ক পাবেন যেখানে ইমনের ছবি দেওয়া হয়েছে। আপনি সেখানে গিয়ে ইমনকে দেখতে পারেন, চাইলে ওই পেজের মেম্বারও হয়ে যেতে পারেন। ওকে, আমরা ইমনের কাছে ফিরছি। ইমন, বাড়িতে জানাজানি হয়ে গেল যে সাইকেলটা আপনি চুরি করে নিয়ে এসেছেন। তারপর
আমার হইয়া গেছে তখন আমাকে বাসা নিয়ে দেওয়ার পর দা কই সাইকেল কই এনেকা কইটা ইমান আনছে কই ইমান করতে চুরি করে আনছে। চুরি কথা শুনে আমার মাদ্রাসা থেকে খবর দিয়ে নিয়ে আসলো। মাদ্রাসা থেকে খবর দিয়ে নিয়ে আসলো, কই তুমি বাড়িতে আসো? আমি কই কে আমা আজকে আমু না, পড়া আছে বেশি। কেন আজকে আমি আমার এসে ভালো খাবার ঠিক আছে, আজকে একসাথে খামো। ওই কথা আমার নিয়ে আসে, নিয়ে আসার পরে দেখ ওর বান বান করে। আমি কই কি মা আমার বান থাকে? বান বই এমনি তুই বানছে আমার ছোট ভাই মিল্লা, তারপর বড় ভাই বানছে বাইন দেয়
আমার মা বলেছে।
হ্যাঁ, করে বান বাইন দেয় আমার মারছে, মারা পরে দা ওই ব্যাগ দিয়ে পিটাইছে আর কি জিডি। পিটানোর পরে আমার বাইন দিয়ে থুয়ে দিছে, কইতেছে তুমি সাইকেল চুরি করছো কে? আমি সাইকেল আমি চুরি করি না। কয়ে সাইকেল চুরি করছো? ওই তাদের নাম দিয়ে না বললোই না, কয়ে রুবেল সুমন ওরা তো কইতেছে, আমার চাচাতো ভাই যারা কইতেছে ওরা তো তোরে কইছে তুই চুরি করে আনছিস। আমি কই না মা, ওরা কোন আমি চুরি করছি? কই ওরা যদি কয় তোর ঘরে আগুন লাগাই দিতে তুই কি আগুন লাগাই দিবি? আমি আগুন কইলে তো লাগাইলাম ওইলি তো কয় না আমার এটা কইছে সাইকেল নিলাম সবাই মিলে চালাম ওনা আমার নাম দিব কে কত কইতেছে তুই চুরি করছো কমুকের ভাইয়ে চোর অমুকের ফুটে চোর কইতেছে তুই সাইকেল চুরি করলে আমার পদে সব তত্ত্ব লইল লওয়ার পদে আমি ঠিক আছে আমি চুরি করছি সাইকেল এটা রাইখা দেওয়ার দেওয়ার কারণে আমি সোরাকে বিচরেছে তোমার ধরছে খুদা যে ভালো মানুষের চোর বানায় দো এটা তো তোমাকে অভ্যাস তোমরা চোরের মা আমার কিসে তোমরা জানাও কি তুই যে আবার কথা কস এই কথা বলার পদে মা ওর দরকার নেই এমন ছেলে যে ছেলে মুখে মুখে তর্ক দিতেছে আর ওর মাদ্রাসা দিলাম মাদ্রাসা যায় ও চুরি করলো কেমনি পরে তাকে উগ্র হতে মাদ্রাসা মাদ্রাসা যায় চোর হয়েছে মাদ্রাসা আর বদনাম হইব বড় বুদ্ধ ভালো আসছিল কেমন হইলো পরে মায় জিত করে একটা বডি লো আমার দেশ আমার মারা পরে আমি শুয়ে পড়ছি উপর দিয়ে শুয়ে রয়েছি মায় একটা কূপ দিছে ভাই বডি দিয়ে আমি যেরকম অনুভব করি আর কি যেটা যে মনে হয় পুরা জিদ আমার পিঠের মধ্যে কোপটা দিছে দিয়া কইতেছে ওরা কাইটেলাম শেষ আমি কাইটেলাম করার পর আমি মা ঘুরে চিকা দিছি তখন আমার পিঠে কূপ পরে না মা ঘুরে চিকা দেওয়ার পরে দাদা আমার পিঠে কূপ পড়ছে পর্দা মায়ের কূপ দেওয়া চলে গেছে শেষ শেষ করে আশেপাশে যারা লোকজন আছে কি করলি অমুকের মা অমুকের ইয়া তুই কাজটা ঠিক করলি মরা সারা বাচ্চা আর মরা সারা আবার মারলি তো মা কান্নাকাটি করে ওই ছেলে দরকার নেই ওরে আমার বাড়িতে শেষ করে ও যদি না মরে ওরে জ্যান্ত নিয়ে মারি দেবে পর্দা আমার ডাক্তার কাছে নিয়ে যায় সেলাই টেলাই করে চারদিন অসুস্থ থাকে ওষুধ খেয়ে ভালো ভালোর পর আমার মাদ্রাসা আমার বুঝাই দেয় বুঝাই দেওয়ার পরে দা যাই মাদ্রাসা যাওয়ার পরে একটু ভালো ভালোর পরে আমাকে মাদ্রাসায় পড়ুন না আমাকে মাদ্রাসায় পড়ুন পড়বি না গেলে আমাকে আমার মার্সিদ গেলে আমার মারে আমি গাইলে সবারে গাইলে তুই পরে দা চিন্তা করতেছে আমার ভাই এত টাকা থাকে কইতেছে ওরে গ্রামে পড়ান যাবো না যেহেতু নিয়ে করছে ওরা টাকা দিয়ে দেয় টাকা দিয়ে দিলে মনে হয় ভালো হইব তারপর দা আমি লেখাপড়া করে না করবোই না পর্দা এক পর্যায়ে আমার ঢাকা পাঠানো হয় বছরে মাঝখান দিয়ে ঢাকা পাঠানো হয় তো কোনো মাদ্রাসা ভর্তি করতে পারে না পর্দা মা ভাইয়েরা বললো যে বাবা ও তো হ্যাঁ এত দূরে তুই ভাই আবার ঢাকা থাকতো ইসলামপুর বলছে যে তোর আশেপাশে এলাকা একটা মাদ্রাসা দেখে ওই ভর্তি করে দে তা আশেপাশে এলাকায় কই দেখবো তারপর দা একজনের মাধ্যমে ঢাকা নয়াবাজার মাদ্রাসা যেটা ওই মাদ্রাসা আমার আসে ওই মাদ্রাসা আবার দুটা ছাত্র পড়ে এই ইসলামপুরেরই ওই ইসলামপুর ব্যবসায়িক হ্যার একটা ছোট ভাই দুটা এর মাধ্যমে যোগাযোগ করলো ও আবার মামা ডাকতো আমার ভাইয়ারে পরে আমার 300 টাকা মাসে খানা ফি আর কি 300 টাকা ভর্তি ভর্তি দিয়ে টোটাল ভর্তি করে মোটামুটি মাদ্রাসাটা ভালো লাগে আর ভাইয়া আমার প্রতিদিন বিকাল ভাইয়াল্লা এসে দেখতে পারে ভাই আমার রোজে দেখতে আসে আমার মাদ্রাসা ভর্তি করলো আমার ভালো লাগছে মাদ্রাসাটা ইন্টারভিউ দিছি পাশ করছি ভালোই পরদা আমার হাবিজে পড়া শুরু করলো লেখাপড়া করি তারপর ভাই একদিন আমি দুই বন্ধু মিললা শুক্রবার দিন সকালবেলা আর কি ও একটা খারাপ নেশা ছিল ফলে আমাদের যা ছবি দেখতো
আপনার বন্ধুটার নাম কি ছিল
বন্ধুটার নাম ইসরাফিল
ইসরাফিল ওকে
তো ওই বন্ধু ওটা একটু খারাপ টাইপের ছিল আমি জানতাম না মানে ও আগে পরে তো এখানে আমার আসার পর বন্ধ হয়েছে তো আমি মনে করতাম যে ও ভালো আমার নিয়ে ঘুরতে যায় শহরের মধ্যে আমি তো শহরে নতুন আসছি এখন শহর আসছে ও আমার নিয়ে ঘুরে নয়াবাজার ঘুরে বাবুবাজার ঘুরে এমনি সব দিক দিয়ে ঘুরে ইসলামপুর আমার ভাইয়ের বাসা লয়ে যাবো চিনে মেনে সমিলে আর ওই যে বললাম দুজন মামা ওরা ছোট দেখে ওগোর সাথে আর নেয় না মানে ওগুলোকে কি ঘুরবে তুমি আমার বন্ধু আমার সাথে তো একদিন শুক্রবারের দিন ঘুরতে যাই সকালবেলা ও কি করছে ভাই ঘুরতে নিয়ে আমারে আমারে আবার ফোন দিয়ে ও ভাইয়ের থেকে টাকা নাই তো তোর ভাই তো ব্যবসা করে নে যা টাকা আন টাকা আনলে কি খরচ করো ভাই আমার প্রত্যেকদিন ভাই আমার ভাই অনেক চেষ্টা করছে লেখাপড়া করার জন্য আমি করতে পারি না দুঃখের বিষয় তারপর ভাইয়া থেকে আমি টাকা আনতাম যাই প্রত্যেকদিনই যদি যাইতাম ভাই সকালে গেছি সকালে যাই গেতাম ভাই টাকা লাগো ভাই 20-30 টাকা দিত বিকালে যাই গেছি ভাই টাকা লাগো ভাই কর নি লেখাপড়া কর তো এরকম যেহেতু গ্রাম করতে পারি নাই তো শহর আইসি টাকা খরচ হইলো ভালো ভাই যদি লেখাপড়া করে ঠিক মতন আমার হাফেজ বানাবো আর ভাইয়েরও স্বপ্ন যে আমি সত্যি একজন হাফেজ জমু কোরআনে তো এরকম বলার পরে আমি টাকা আনি তো টাকা আনতে গেছি হুজুর থেকে ছুটি নিয়েছি শুক্রবার এমনি ছুটি থাকে 7টার পরে ঘুমায় ঘুমানোর পরে 9টা বাজে উঠটা গোসল মোসল করে রেডি নামাজের জন্য প্রস্তুতি নেয় আর কি তো আমরা হুজুরতে ছুটি না যে হুজুরে ও কইতাছে হুজুর ইমাতিমার ভাইয়ের কাছে যাইবো কিছু টাকা লাগবো ঠিক আছে যাও তো ওইটা কই আমরা সকালবেলা যাই 9টার দিক দিয়ে তখন মর্নিং শো চলে হলের মধ্যে শুক্রবার দিন 10টা বাজে শো চলে আর কি তো দেখি হলের ভিতরে যাইতেছে টাকা নিয়ে এলাম চলন যাই ও কয় টুপি দিয়ে হাতে নিয়ে আনো আমি টুপি হাতে নেবো মানে কয়টার ভিতরে ঢুকু আমি ভাই তেন তো আমি জীবনে যাই নাই ছবি মুভি দেখে নাই তো অন যাবো না কয় না আজকে দেখো দেখলে ভালো লাগলে দেখবো না লাগলে আজকে দেখি তুই আমি যাই আমি কইলাম ভাই টেকাটা আনছি টেকাটা তো খাইলে কামো লাগবো আমি যাবো না ভাই আর ছবি সব ভালো না হলো মধ্যে এটা জানে বাবা মায়ের সবসময় কয়ে দেয় যে খারাপ কাজে যাই না আর এরা যদি শুনতে পায় তখন কি করবো কার আয় পাগল আমি টিয়া দেব ও আমার হলে আমার টিয়া দিয়ে টিকিট কাটছে কাটতে ভাই আমি ফার্স্ট ছবি দেখি সালমান শাহর ছবি নেশাটা থেকে
কি নাম ছিল ছবিটার মনে আছে?
তোমাকে চাই।
তোমাকে চাই, ওকে।
সালমান শাহ ছবি তোমাকে চাই। তো আমি ওই ছবিটা দেখে দেখে আসবাদে ছবি ভালো লাগে, প্রথম দেখছি জীবনে হলের মধ্যে। আর অনেক বড় বড় ভাই, মানুষ যেমন বাস্তব মানুষ যেরকম দেখা যায় না বড়, ওইরকম আর এত বড় আমি পর্দা কখনো দেখিনি। আমি ভাই টিভি কি এত বড় হইতে পারে? কারো ব্যাগ করলে টিভি না তো এটা পর্দা। আমি পর্দা কই কি রে ভাই, আমরা তো টিভি সব শুনতে এত বড় টিভি বানাইছি, এটি ঘরের ভিতরে ঢুকাইছে এমনি দুয়ার দিয়ে। ওইরকম ভাবে আলাপ আলোচনা করি, ঠিক আছে কায়াপুর ওরে দেখে ও আমার রাস্তা দিয়ে আনতেছে আর বুঝাই দিয়েছে, কয় হুজুরে কারো কাছে কবি না, কইলে আর দেখতে পারবি না। ঠিক আছে কারো কাছে কমো না, এমনি করে ভাই প্রত্যেক সপ্তাহে আমি ছবি দেখি। প্রথম সপ্তাহে দেখছি এর নিয়ে, পরের সপ্তাহ হলে আমার লয়ে গেছে, ওই লয়ে গেছে। পরদা আমি কি করলাম, ওরে আমি ইয়ে করছি, থাকি দিছি, আমি ওর সাথে আর যাবো না। ও গেলে ওর টেড়া আমার দিতে হয়। পরদা ছবি আমি ওরা বাদ দা, আবার আমি ছবি দেখা আরম্ভ করি। আমি হুজুর কাছ থেকে পুরা দিনের ছুটি নিই, শুক্রবার দিন। আগে তো মনে করেন বারো দায় পূর্ণ ওইরকম বলতাম, আমি বললে কি করতাম, পরে আমি একা দেখতাম, তিনটা শো দেখতাম। আস্তে আস্তে আমার এরকম খারাপ নেশা গেছে যে ভালো ছবি নেই, তখন অশ্লীল ছবি দিলি চলতো আর কি পোস্টার মধ্যে বড় বড়।
বুঝতে পেরেছি আমি, ওকে বুঝতে পেরেছি।
তো ওগুলোর মধ্যে দেখে দেখে আমি সব হলের মধ্যে যাইতাম। তো বন্ধু কে কি রে, তুই ছবি টবি দেওস না? তা আমি কই না ছবি দেখি না। আমি আপনাদের ছবি দেন, ঠিকই একটু বড় ছিল তো আমি আপনাদের কইছি। পরদা ও কয় ঠিক আছে, একজনের মাধ্যমে আবার শুনতে পারছি। আমি আবার বইলা দিছি, আশরাফ গুরা নামা ছিল, ওরে বইলা দিছি আমাকে দেখ, আমরা ছবি দিই। শপথ করাইতো যে জীবনে কে কে হলের মধ্যে ছবি দেখছো, টিভি দেখছো, বাসায় যায় ছুটির সময় এগুলা দেখো না, শপথ করাইতো। তখন আমি মিথ্যা বলতাম। তারপর আইসা পরে ওই হুজুরের কাছে বলছে যে ইমরান তো ছবি দেখে, তখন হুজুর তুই মিথ্যা বলছ কে? আমি দেখছি হুজুরে, আমি একদিন দেখছি। আশরাফ কমপ্লেনের পর আমি ওই ইসরাফিল ভাইয়ের সাথে আমার বন্ধু জিরা ভাই আমি তো ইয়ে করলো হুজুরের কাছে, হুজুরের চোখে তখন আমার স্বীকারিত হইলো হুজুরের কাছে আমি কালারিং। তো পরের সপ্তাহ হুজুর ওরে গোয়েন্দা ভাবে লাগাই দিছে আমার পিছে। লাগানোর পরে দা আমি কোথায় যাই ও ফলো করে, আমি প্রথম দেখে আমার ভাইয়ের বাসা গেছে, ও পিছিয়ে পিছিয়ে যায়, আমি আর ওই জিনিসটা খেয়াল করতে পারি না। পরে দা বাসা থেকে টাকা নেয়, আশাপাতা দেখে হলের মধ্যে যাই, আমি ছবি ঢুকছি। তো আইসার সাথে তো হুজুরের কাছে বললা দেয়, আমি আবার আইসা পরে দিন একটা শো দেখি। আসার পরে হুজুরকে আমি কোথায় গেছিলাম, ভাইয়ের কাছে গেছিলাম। তো ভাইয়ের কাছে গেছো তখন কি কোথায় ছিলাম? আমি ভাইয়ের কাছে। তো হুজুরের কয় তুমি মিথ্যা বলতেছো, তোমার দেখছে না মুখে, তুমি ভাইয়ের কাছে না গিয়ে তুমি ছবি দেখছো। তো তখন হুজুর আমার ভীষণ মারে ভাই, তিনটা চারটা ব্যাট দিয়ে আমার আঘাত করে, এত আঘাত করে বলা পারে, আমার পেট গুলো মানে ফুললে একবার। তো ওর প্রতি আমি ক্ষেপে গেলাম। ওর নাম হুজুর, আবার সরাসরি গেলাছে যে আশরাফ তো দেখেছে তোমার। তো টাকা ছিল ওই দিনে বলছে পদা, ওরা আমি ভালো মন্দ কিছু কই না, আমি হুজুর বললাম ঠিক আছে হুজুর, আমি জীবনে দেখবো না মাফ টাফ চাইছি, ওর প্রতি একটা আমার খুব থেকে যায়। পরদা ইসরাফিল ভাইয়ের সাথে আবার আলাপ করলাম, ও তো বললা দিয়েছে আরেকদিন আমার বলবো, এরকম সবাই মার খেয়ে বলতো। ও ভাই একটু গাউরা টাইপের ছিল, গাউরা বলতে ভালোই ছিল, কিন্তু সবার ওই হুজুরের খানা দিতাম, যেটা বোর্ডিং এ থেকে খানা আনার পর বন্টন করে দিতাম। তো ইসরাফিল ভাই একটু বড় ছিল, তো খানার মধ্যে মাদ্রাসা নিয়ম হয়েছে যারা প্লেটের মধ্যে বাদ দেয় একবারই, দ্বিতীয়বার কোনো দেয় না। তো আমরা কি করতাম, সবার একটু কমায় কমায় দিয়ে আমরা একটু বেশি রাখতাম, বা ভালো মাছ দিয়ে বেশি রাখলে ওইটা আমরা ভাগ করে খাইতাম সবাই বন্টন করার পরে। ওই গিয়া কত হুজুর, ও তো দুটা রাইখা দিছে, তিনটা রাইখা দিছে, এরকম গিয়া কমপ্লেন। তো আম ঘর প্রতি একটা ইয়া, আর ও সবসময় এরকম লাগায় রাখতো। পরে দুজন একটা বুদ্ধি গেলাম, ওরে কি করা যায়, এমনি করে আম ঘর দু এক মাস পার হয়ে ভালোই বলার কথা, যে সাথে সাথে একটা কিছু করতে যাই চিন্তা করি যে ধরা গাম। তো ওরা কইলাম দেখ আমার নাম ওইটা কয়ে তোর লাভ কি, তোর লেফারা তুই করে, আমি লেফার কয় তোর কারণে আমরাও যদি খারাপ হয়ে যায়, আসলে তো কথাটা ঠিকই কয়েছে, তুই খারাপের দরকার নেই, তোর ভালোই কোনো সমস্যা নেই। ওর লোক আমি বন্ধুত্ব জমাই মাদ্রাসা আসলে বিস্কুট মিস্কুট বাইরে নিয়ে তো উড়ি ওরে খাওয়াইতাম।
আমি
যা টাকা পয়সা আনি ওর নিয়ে যাই আমার ভাইয়ের বাসায়। দোস্ত আর অন থেকে আমি ছবি দেখবো না, ইসরাফিল ভাইয়ের চলমো, কিন্তু ওরকম ছবি না চাইতে তুই আর কইস না। ও দিয়ে আমার প্রতি মানে খানার প্রতি ওর একটা লোভ লাগিয়ে গেছে, ওরা খাওয়াই জেনে এনে যায়, ছবি সব বন্ধ করে দিছি। একদিন সন্ধ্যাবেলা নামাজ টামাজ পড়ে আসার টাইমে খানার টাইম এসে আমাকে চল খাওয়া দাওয়া করে নিছে। খাওয়া দাওয়ার পর দা ঘুমায় দশটা এগারো বাজে যায়, কিন্তু হুজুর লাইট বন্ধ করার পরে কে কোথাও যায় ওই জিনিসটা একটু খেয়াল রাখে না। মাদ্রাসা শহর মাদ্রাসা যদি কেউ দোকানে যেত আলগা কিছু খাইতো, ওই পাকলা পানি করে যদি হুজুর করে পানাই না দিত, এরকম দায়িত্ব থাকতো ওরে নিয়ে গেছে। এরকম টাইম নেওয়ার পর দা ওই তখন বাবু বাজার ব্রিজে নিয়ে যায় ওরে, আমি চল এক জায়গায় যাবো, কই যাবি? আমি ওই যে বোর্ডিং এ দেখছ না, বোর্ডিং এ একটা ইয়া আছে খানা বানাম কালকে স্পেশাল ভাবে, আমরা তো খানা টানা দেই ইয়ার কই আমি বাবুর ছেলে কই আমি কথা কয়ে ওরে গেলাম। আমরা গায়ে যাই ব্রিজের মধ্যে যাই, তখন ব্রিজ হইতাছে, ব্রিজে ভাই আবার ওই বেড়া থাকতো, নতুন ব্রিজ হইতাছে তো টিন দিয়ে দিয়ে বেড়া দিয়ে রাখছে। তো এই ব্রিজের ভিতর নিয়ে ওরা কি করি, দেখা সব তোর লগে তুই আমার ভালো ছিলি, বন্ধু ছিলি, আজকে তোর যে কারণে আনছি, কি কারণে আনছিস, আমি তুই আঙ্গন আমাদের ভালোই করছো, হুজুর যে মাইটের খাওয়াইছিস, আজকে তোর মাইরালাম। হাতে ধরছে আর শরীরে জোরে মুখে ধরছে আর আমি গলার মধ্যে টিপ দিয়ে ধরে আমাকে তোর মাইরালাম ওইরকম কইয়া।
এই যে ঘটনাটা আশরাফুলের জন্য ঘটলো আপনার সঙ্গে, আপনার হুজুর আপনাকে বেত্রাঘাত করলো, এই ঘটনার কতদিন পরে এই ঘটনাটা আপনারা ঘটাচ্ছেন?
প্রায় এক দেড় মাস পরে।
শুধু প্ল্যানই করেছেন তাকে?
জি জি, ওই যে বললাম যে ওর সাথে আমি বন্ধুত্ব করতেছি, খাওয়াই যাচ্ছি, এটা করতেছি, সবকিছু করতেছি, ওরে মানে আমার আত্মানে আর হুজুরও যে না বুঝে ওর লগে যে আমার দুশ্মন ছিল, ঠিক আছে। তখন ওরে আমরা নিয়ে যাই, নেওয়ানো যাওয়ার পরে ওইরকম ভাবে ওর কাছে মাইরালাম, ওকে কি কস মাইরালা, তো মাইরালা যেমন সাধারণত একটা দুষ্টুমি করলে আমরা এটা কর করি,
বুঝতে পেরেছি। গলা টিপে ধরলেন, তারপর
কথা গলা টিপে ধরার কথা সত্যি তুই ভাই আমার ওইরকম জিতাই ছিল, মানে ওই ফিলিংসটাই যে হুজুর আমার কেমনে মারছে, আমি কত কষ্ট পাইছি, আমি ওরে মাইরালাম। তো আমি ওরা মাইরালাইতে কইতে যাবে ওর গলার মধ্যে, আমি যে কন্ডার মধ্যে টিপ দিছি, টিপ দেওয়ার পরে সাথে আমি আর সারি না, ও জানাচারি করতেছে হঠাৎ দিয়ে এক সময়
প্রিয়শ্রোতা, আরো একবার বিরতির ঘন্টা বাজলো। আমরা ঠিক জানি না যে এটা হত্যা হলো কিনা, বা এই ধরনের কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি আমরা হতে যাচ্ছি কিনা, তবে এটা ওর জীবনে ঘটেছে যাই ঘটুক না কেন, সেটা আমরা বিরতির পরে এসে জানবো। আমাদের সঙ্গে রয়েছে আজকে ইমন, তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে আপনারা সবাই শুনছেন যাহা বলিব সত্য বলিব ABC রেডিও FM 89.2 তে। আমি আরজি কিবরি আপনার সঙ্গে রয়েছি। আপনি যদি আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো লাখো মানুষের সামনে স্বীকার করতে চান, এই অর্থে যে আপনার মতো ভুল সমাজে কেউ না করুক, আপনার মতো অপরাধ সমাজে কেউ না করুক, এবং আপনি যে প্রাশ্চিত্য পেয়েছেন সে প্রাশ্চিত্যের মুখোমুখি যেন কেউ কখনো না হয়, তাহলে আপনি আসতে পারেন আমাদের এখানে। আসার জন্য নিয়ম হচ্ছে আপনি আমাদেরকে টেক্সট করতে পারেন, আমাদের এখানে টেক্সট করার নিয়ম হচ্ছে আপনি সেলফোনে গিয়ে লিখুন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। এছাড়া আপনি চাইলে আমাদেরকে ফোনও করতে পারেন, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। এখানে ফোন করার পরে যে নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশনা অনুসরণ করে আপনি আপনার কথাগুলো এখানে রেকর্ড করবেন। আমরা ফিরে আসছি ঠিক রাত 12:06।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
Royal Tiger Dream Presents jaha bolibo satya bolibo, recharge yourself.
প্রিয় শ্রোতা, সময় এখন রাত 12:06। আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আপনি শুনছেন ABC রেডিও FM 89.2। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আপনাদের সবাইকে বলছি প্রতি বৃহস্পতিবার রাত 11:20 চলছে ডর নামে একটি নতুন ভৌতিক অনুষ্ঠান ABC রেডিওতে, সম্পূর্ণ নতুন আঙ্গিকে। ভয় পাওয়ার যে একটা প্রবণতা মানুষের মধ্যে রয়েছে, বিশেষ করে রেডিও অনুষ্ঠান থেকে তারা অনেক বেশি এই পরিমাণ টেস্ট এক্সপেক্ট করেন, সে কারণে আমি একটি নতুন শো নিয়ে আপনাদের কাছে এসেছি। রাত 11:20 ডর নামে এই অনুষ্ঠানটি শুরু হয়েছে, বাংলাদেশের বিভিন্ন ভৌতিক ভৌতিক জায়গাতে গিয়ে সুমন এবং রেহান এই অনুষ্ঠানটি করছে এবং ইতিমধ্যে আপনাদের কাছে তুমুল সাড়া জাগিয়েছে এবং আমরা আশা করছি যে আপনারা এই অনুষ্ঠানটিকে যাহা বলিব সত্য বলিব এবং হ্যালোইট 920 এর যে মর্যাদা দিয়েছেন আপনারা ঠিক সেভাবেই এই অনুষ্ঠানটিকে বরণ করে নেবেন এবং আপনাদের সাড়া পেলে এই অনুষ্ঠানটি আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে। প্রতি বৃহস্পতিবার রাত 11:20 শুরু হচ্ছে দর। ওকে, এবার ফিরতে চাই ইমনের কাছে। ইমন, যে প্রসঙ্গে ছিল আমরা খুবই অনাকাঙ্ক্ষিত একটা ঘটনার মুখোমুখি হচ্ছিলাম, ঠিক সেই জায়গাটিতে আমাদের একটা বিরতি নিতে হয়েছে, আমরা ফিরতে চাই সেই জায়গাটিতে। ইমন, যে জায়গাটিতে আমরা ছিলাম, আপনি বলছিলেন যে গলা চেপে ধরেছেন আপনি আশরাফুলের, তারপর
গলা ধরার পর নাড়া চাড়া দিয়েছি, দেওয়ার পরে দেখি ওর নাই, ওর মুখে দিয়ে রক্ত বার হয়েছিল, দৈশা পড়ার পরে তা ওকে নাড়া চাড়া দিই আমরা দুই বন্ধু মিললা, দেখি আর ও কোনো সারা শব্দ দেয় না, পর্দা এক পর্যায়ে আমরা চললাই ওরে ফালাইয়া চললাম মাদ্রাসে, আসি আসার পরে দা ঘুমাই যাই, তারপর দা
মাদ্রাসে চলে আরামসে ঘুমিয়ে যান, কোনো টেনশন হয়
না, ঘুমাই যাই তখন।
ওকে প্রিয় শ্রোতা, আমরা একটা এসএমএস পোলের মুখোমুখি করছি আপনাদেরকে, ইমন যা বলছে তা কতটুকু বিশ্বাসযোগ্য মনে হচ্ছে আপনাদের? আপনারা যদি মনে করেন যে ইমন যা বলছে সেটা বিশ্বাস করা যায় তাহলে আপনি লিখবেন ইয়েস, যদি মনে করেন যে না ও যা বলছে সেটা বিশ্বাস করার মতো না তাহলে লিখবেন নো। এই এসএমএস পোলটি খুবই গুরুত্বপূর্ণ এই অর্থে যে নোর পার্সেন্টেজ যদি 50 একও বেশি হয় তাহলে এই অপ্রিয় সত্য বলার সুযোগ আর ইমনের থাকবে না, এখানে আমরা স্টপ করে দিব। সুতরাং আপনারা আপনাদের মতামত আমাদেরকে জানাতে পারেন, আমরা কিছুক্ষণের জন্য অপেক্ষা করছি এবং এর মধ্যে আপনাদেরকে ভোট দিয়ে পাঠাতে হবে। ভোট দেবার নিয়ম হচ্ছে প্রথমে লিখতে হবে ABC স্পেস ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দিতে হবে 2221 নম্বরে, অর্থাৎ 2221 নম্বরে। ঝটপট পাঠিয়ে দিন, একটু পরে আমরা কম্পিউটারের কাছ থেকে জেনে নেব SMS পোলের রেজাল্ট। ওকে ইমন, তারপর
মাদ্রাসায় এসে ঘুমায় যায়, ফজর আজান আগে দিয়ে উঠায়, তো সবাই উঠে হাত মুখ দিয়ে কোরআন শরীফ পড়তে বসে, তো আমরাও পড়তে বসে, প্রতিদিনের নিয়মতে মানে আজকে ওইভাবে শুরু হয়েছে, তো এরপরে ফজর নামাজের টাইম হয়ে যায়, ফজর নামাজ পড়ে আসে, তখন আশরাফ রায় দেখতে পায় না, আশরাফ গেল কই, তো আমরা কে হুজুর আশরাফ তো কই ঘুমে তুইটে ধরে দেখি না, তো কই গেল, তো সবাই বেঁধে যায় মানে মাদ্রাসা তার আগেও ছাত্র ছাত্রী আছে না, ছাত্র পলায় যায়, হুজুর একটু শাসন দিতে বেশি, তো শাসন গেলে মাদ্রাসা তো পলা যায়, তো কই যাচ্ছে ও মনে পলায় গেছে হুজুর, ক পলাইব কে লাইয়া, ওরা তো মারি টারি নেই, কো এটা তো আমরা জানি না, মানে আমরা একটু কম কথা বলি আর কি, দুই বন্ধু আমরা খুবই কম কথা বলি, তো আমার কাছে ইমরান তল্লাগাতা চলাফেরা করে, তো আমি করে তো আমার সাথে করে তো সমস্যা কি, কয় আশরাফ কই, আমি আশরাফ দেখলাম রাইতে ঘুমাইলো, মানে বোর রাইতে উঠে তো আর দেখতে পারো আমরা উপায় নেই, আমরা যা দেখছেন তাই, পরে দেখো তোমার ধারণা কি, আমি আমার ধারণা এর আগে তোমাদের সাথে ছাত্র অনেক পলাই গেছে পড়ার চাপে বা যে কোনো কারণে তুমি পলা যায় তো মনে পলা যেতে পারে, পরে ওর বাবা মারে ফোন দেয় যে আশরাফ তো পাওয়া যেতেছে না, আশরাফে কি আপনাদের বাসায় গেছে, কোনো আশরাফ তো নাই, কেউ কখন থেকে পান না, কেউ বোর থেকে, তো এরকম খোঁজাখুঁজি হয়ে গেল, এরপর ওর গার্জিয়ানরা এসে কয় দেখেন আমরা কি করবো, আমরা তো সবসময় ইয়ে রাখি, পরে আমরা কইলাম যে এরকম হয়ে গেছে, পরে আর তেমনই নিয়ে বাড়াবাড়ি হয়নি, বাড়াবাড়ি বলতে মানে যে একটা আসলে কেস মিস করবো ওর ফ্যামিলি আমরা পাইনা নিয়ে খুঁজে গেছে ঢাকা সত্যি এরকম হয়।
আপনারা যে খুঁজতে বের হয়েছিলেন আপনারা কি গিয়েছিলেন ওখানে যেখানে ওকে ওইভাবে ওরকম করে ফেলে এসেছেন?
জি না জি না জি না, ওখানে তো গেলে আমরা ফেসে যাবো, আর তখন ধারণা হইলো কেল লেগে এত জায়গা থাকতে রাস্তাঘাটে ঠিক আছে তোর ব্রিজে যাবে কেল লেগে, তখন আমরা সন্দেহ করবো এই কারণে আমরা যাইনি, আমাকে দুই বন্ধুর একসাথে পাঠিয়েছে, তখন আমরা দুজনে বুদ্ধি করছি, তারপর আমরা বললাম যে আমরা কখনো কমু না ঠিক আছে, আর মাদের সাথে তখন বাগান যাবো না, বাগলে হলে আমি দোষারোপ করবো, ইসরাফিল বলতেছে বাইকা জায়গায় ল দোস্ত যদি ধরা খাই জীবনে লাগে আমাকে ফ্যামিলিও ধ্বংস হইব সব হইব, ফোন করছি যারা করে, তখন এক পর্যায়ে আমার ডর দিয়েছে, তো এরপর আমার বাসার থেকে আবার লোকজন গেছে আমার দেখবে লাগে আমার ভাইয়ে, তো আমি গেলাম ভাই আমি আমাদের সাথে পড়বো না,
নিশ্চিত হলাম কিভাবে?
নিশ্চিত হলাম এই কারণে ওর তো আমরা মারাইছি রক্ত রক্ত, আর ও তো মাদ্রাসা যদি বাইক চেয়ে থাকতো তাহলে তো মাদ্রাসা আমাদের ফিরাইতে ফিরাই আমরা আমি কমপ্লেন করতো, ও তো আসে নাই, এক সপ্তাহ আমি ছিলাম,
বাড়িতে
যায়নি, ও তো আমরা মাইরে আইসি, আমরা শিউর যাবো মরিয়া গেছে, তো আর বাড়িতে যাবো কি করে?
ওকে, যেখানে আপনি ছিলেন আপনি নিশ্চিত হয়ে গেলেন যে সে মারা গেছে এবং তার পরিবারের কাছে যায়নি, এই জায়গাতে আসেনি, এবং আপনি যেটা বলছিলেন যে আপনার ভাইয়াকে যে আমি মাদ্রাসায় পড়াশোনা করবো,
আমার মনের মধ্যে একটা ভয় ঢুকে যায় তখন যে আমি ওর খুন করলাম, এই জিনিসটা যদি জানি না যায় তো আমার সমস্যা, পরে ভয় কাজ করতে যাতে ভাইয়া আসে এক সময় আমার দেখতে, আমি আরো আগের মতন ভাইয়ের কাছে যাই না, তো ভাইয়া আসছে মতন আমি ভাইয়া আমি তো এই মাদ্রাসা পড়বো না, কে পড়বে না, হুজুররা মারে বেশি, আমি না হুজুররা তো মারে না সবই ঠিক আছে, তো ভাল লাগে না, কে লেগে আমি মাদ্রাসা তো ভাই দুদিন পর ছাত্র নিখোঁজ হয়ে যায় গুম করে লাগে, গুম করে না ছাত্র পলা যায় আমি হ ভাই গুম করে লাইম পড়ব ভাই হুজুর বলে যেতে ডরে একটু বাড়িতে দিয়ে না উড়ে আপনার নজর রাখেন তারপর এক সময় করে চলে চলো বাদে আমার অসুখ হয়ে যাবে ভয় তখন খালি সবসময় ওই কাজটা করে কিভাবে মারলাম এক সপ্তাহে আমি অসুস্থ হয়ে থাকি পরদা ভাই আমার ছুটি নিয়ে বাড়িতে যায় বাড়িতে যাওয়ার পরে আমি ওখান থেকে আবার ভালো হয়ে আসি আসার পরে আমার মাদের সাথে দেওয়ার পরে দা আমি ওখানে ছয় মাস লেখাপড়া করি লেখাপড়া করে দা আমি তো আর লেখাপড়া করবো না যেহেতু আমি খুন করে আলাইছি আর লেখাপড়া সবসময় এটা ভাবনা থাকে লেখাপড়া ছেড়ে দেবো আর ওই যে ছবির কথা বললাম ভাই ছবির থেকে একটা এক ধরনের নেশা হয়েছিল যে ছবির মধ্যে নেশা গেছে পড়ার মধ্যে আর নেশা নেই তখন খালি ফাইজলামি শুরু হয়ে গেছে তারপর খুনের পরে আমি মাদ্রাসা থেকে ছয় মাস পরি ছয় মাস পরে বছর শেষ হয়েছে নতুন বছর আইসে তো বাড়িতে যাই বাড়িতে যাই টাকা পয়সা আনি যাই মাদ্রাসা ভর্তি হইবা নতুন করে উপর কাল আসে তো টাকা লাগবো কিছু টাকা দেয় ভাই তখন বাড়িতে থাকে টাকা নিয়ে বাড়ির থেকে ঢাকা আসে আসার পরে দা ওখান থেকে মাদ্রাসা থেকে আমি বাইকে যাই গে ওই যে ইসরাবিল আছে না ও বন্ধুর বাড়ি ওর বাড়ি খুলনা বাগেরহাট ওখানে চলে যাই ওখানে যে সাড়ে তিন মাস থাকি তার ফাঁকে দিয়ে আমার বাবা মা অনেক টাকা পয়সা খরচ করে আমার জন্য মানে আমি ও যে নিখোঁজ হয়ে গেছে এরকম আর কি সাড়ে তিন মাস পরে আমার মনটা ঘুরে গেছে আমি বাড়িতে যাই আমি ছোট থাকতে আইসা পড়ছি আমার বাবা মা আমার লাগে কানবো এরকম একটা ভাবনা আসে তখন আমি আসি আসার পরে দা আমার সাথে কেউ ভালো ব্যবহার করে না লেখাপড়া করি নাই এক সময় আমার জিত করি জিত করে আমি ঘর থেকে টাকা চুরি করে চিটাগাং যাই চিটাগাং যাওয়ার পর দা তখন ওখানে যাই একটা ছবি দেখি ফার্স্ট ছবি দেখার পর দা রাত্র হয়ে যায় নয়টা নয়টা হওয়ার
পরে আপনার পরিচিত কেউ ছিল
জি না প্রচুর বৃষ্টি বৃষ্টি পর দা একটা বুড়ো লোক তো উনি বলতেছে তুমি ঘুরতে আসো কে আমি কই আঙ্কেল আমি তো আসছিলাম কুমিল্লার থেকে আমার একটা চাকরি লাগবে আমার বাড়ি তো কুমিল্লার ঠিক আছে কুমিল্লা ভালো দেশি কই আমি আসো হোটেলে যাই খাওয়া দাওয়া কইরা ওর বাসা নেই আমার ভাই বাসা নেওয়ার পর দা ও আমার সাথে ফিজিক্যালি রিলেশন করতে চায় বুড়ো একটা লোক তখন আমি কই দেখেন কাকা এলিয়ে না কাকা না দাদা বলো পদা আমার সাথে জোড়াজোড়ি করো জোড়াজোড়ি করার পর দাও ফিজিক্যালি রিলেশনটা বানাই তখন ও বলে সমস্যা নেই দেখো ইম বসে এরকম করে আর তুমি আমার একটু আনন্দ রাখো তোমার কাজ মাজ দেন তো তখন আমার একটা জিদ উঠলো আমি আইলাম কাজের লাগে আবার কি করলো জীবনে প্রথম আইলাম চিরাগাং আর চিরাগাং শুনতাম নাকি এরকম খারাপ তো আমার একটা টাকা ছিল যে তো আমার সাথে এরকম ব্যবহার করে লাগছে প্রথম দিনে মুরব্বী টাইপের কিন্তু ওকে দাদা টাকা লাগে ঠিক আছে তো আমার টার্গেট এরকম পরে আমি কইলাম ঠিক আছে আপনার দাদা এরকম সমস্যা নাই ও পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠলো নাস্তা টাস্তা করলে আমি নাস্তা করলাম আমার সাথে টাকা ছিল চার পাঁচশো তো আমি ওই টাকাগুলো আর ওরে বলি না যে টাকা আছে তো কাজ খুঁজতে আছে সত্যতে কাজ খুঁজে ও মনে করছে ওর কথা আমি রাজি হয়ে গেছি পর্যায়ে আমার টার্গেট সে ও আমার লাগে এই ব্যবহার করলো আমি ওর খুন করে যাবো আনতে আমার সাথে খারাপ ব্যবহার করলো গিয়ে লাগে ঠিক আছে তারপরে ভালো হয়েছে আন্ডারস্ট্যান্ডিং ভালো হইতেছে পরে একদিন রাত্রেবেলা শরবত আনছে ব্যালান্সে
উনি কি আপনাকে ওনার ফ্যামিলিতে নিয়ে গিয়ে তুলেছিল
না না ফ্যামিলি না
উনি কি কাজ করতেন ওখানে
উনি বয়স্ক ঠিক আছে কাজ করতেন ওর ফ্যামিলি আছে বাচ্চা বাচ্চা আছে ঠিক আছে ও দাম দেয় মানে ঘুরা ঘেরা বেড়া
উনি থাকতেন কোথায়
ওনারা থাকতো ওনার একটা বাসা আসছিল
কোথায় বাসা
এই কলোনির মতন একটা বাসা ছোট
আপনাকে রেখেছিল কোথায়
ওর বাসায়
ওর বাসায় ওর বাসার কে কে ছিল
ওর বাসায় কেউ ছিল না ওয়াই ছিল একটা রুম
ও নিজে রান্না করে খেত
জি না হোটেলে খাইতো
হোটেলে খাইতো ওকে প্রিয় শ্রোতা আমরা এস এম এস পোল রেজাল্ট এই মুহূর্তে আপনাদেরকে দিচ্ছি চলুন আপনারা কত পার্সেন্ট ওকে ইয়েস বলেছেন কত পার্সেন্ট ওকে নো বলেছেন আমরা একটু জেনে আসি কম্পিউটার বলছে 57% ইয়েস 57% ইয়েস এবং বুঝতেই পারছেন 40% হচ্ছে নো ইটস এ হিউজ নাম্বার বাকি হ্যাঁ বাকি 3% বাকি 3% বলছে নো কমেন্টস তার মানে আমাদের গল্পটা কন্টিনিউ করতে হচ্ছে চলুন আমরা সামনে দিকে এগোই তারপর
একদিন শরবত বানাই শরবত বানার মধ্যে আমি ঘুমের ট্যাবলেট আনি লেগে
আপনি তো ওখান থেকে চলে গেলেও পারতেন লোকটাকে লিভ করে
চলে না আমি এই চিন্তা করতে আমি একটা ছোট মানুষ আসছি ঠিক আছে তো ও আমার সাথে এরকম ব্যাপারগুলো তো আরো ছেলেমেলে এরকম করে কিন্তু ওরা যদি আমি শেষ করে দেওয়া যাই বা সেখানে শেষ আর কোন ছেলে এরকম প্রতারিত হইব না ওইরকম একটা আমার টার্গেট ছিল মনের মধ্যে আর ও আমার কইলে গেলে কাজ দিব ভাই বানাইলো ওইটা বানাইলো দাদা ভাই
বানাইছে আপনার মনের ভিতরে প্রচন্ড রকম জেদ ছিল তারপর
তারপর ওই শরবত বানাইলাম শরবত ঘুমের ট্যাবলেট দিলাম দিয়ে ওর ভাই ওই আগের মতন টিপে আমি যে মাদ্রাসা চাকরির যে ঘটনাটা ঘটছিল ওই ব্যাপারে আমি টিপটা ধরে এতে মাইরা সকালবেলা উঠে আসবো ও ওরে আমি মাইরা পরে দা আমার পরনে একটা প্যান্ট ছিল 60 টাকা দিয়ে পদা ওরে খুন কইরা আমি চলে আসা করি কদম তুলে বাস স্ট্যান্ড আসিয়া সাথে আমি একটা গাড়ি মোড় উড়ি উঠে আসা করি মাইরা দেশে আসা করি দেশে আসা পরে দা আবার এই চলদাসি ভালো চলদাসি চলার পরে দা আমার আবার একটা চাকরি লেগিয়া উনি ওই যে আগে প্রথম বললে গেছে যে আমি কিছু খারাপ নেশা থেকে যায় ওই নেশা গুলো আবার এনায়া শুরু করার পরে দা তো এই ভাইয়া কইতাছে আমার কইতাছে ওর একটা চাকরির ব্যবস্থা করে ঢাকায় দিয়ে দেয় ঢাকায় থাকি রে বলা হ্যাঁ যা মন চা তাই করুক সমস্যা নেই দেশে বদনাম হইলে সমস্যা পরিবারের সমস্যা বোন টেন আছে ওগর বিয়া দিতে ঝামেলা হইব খারাপ একটা রেকর্ড থেকে গেল
আপনি যে কাজটা করলেন এটাকে আপনি বাড়িতে এসে কারোর সাথে শেয়ার করেছেন
জি না জি না জি না আজকে আমার এই জীবনের লাইফে ফার্স্ট
আপনি রেডিওতে কনফারেন্স করছেন এটা কেউ জানে না
জি না জি না এটা কেউ জানে না
কিভাবে একজন অপরিচিত মানুষ আপনার জীবনের জন্য হুমকি হয়ে যেতে পারে তার একটা বেস্ট এক্সাম্পল হতে পারে আজকে ইমনের জীবনের গল্প আপনার অন্যায় কাজ সাধন করার জন্য কোন একজন অপরিচিত মানুষকে যদি আপনি ঘরের মধ্যে নিয়ে গিয়ে তোলেন এবং সেটা যেভাবেই হোক না কেন আপনার অন্যায় কাজ চরিতার্থ করার চেষ্টা করেন কিংবা আপনি ভালো কাজ করার চেষ্টা করেন যেটাই করুন না কেন সেই মানুষটাকে ভালোভাবে না জেনে না বুঝে একেবারে ঘরের মধ্যে স্থান দেয় সেটা জীবনের জন্য কত বড় কাল হতে পারে সেটা আজকে ওর যে জীবনের যে অপ্রিয় সত্যগুলো সেখান থেকে আপনার স্পষ্ট ধারণা পাচ্ছেন প্রিয় শ্রোতা হ্যাঁ বলুন
তারপর সোনামি আবার চাকরি দেওয়ার পর আমি তখন ওই সবসময় পাঞ্জাবি ব্যবহার করতাম আর ওই যে চিরাঙ্গ গেছিলাম মানে শার্ট পরে গেছিলাম ছোট ভাই শার্টটা পরে গেছিলাম তো মাদ্রাসা ওই ভাইয়া যখন চাকরির মধ্যে দিল তখন আমার ওই মাদ্রাসা ড্রেস গুলো পরাই নিছে মাথা টুপি সবগুলো মানে দেখতে একবারে মাদ্রাসা ছাত্র মতো নেই ওই ভাইয়া দেখে আমার ভাইয়ার বন্ধু তো ভাইয়ারে আমি দাদা বলে করছি তো দাদা আমার খুব সহজ মানে নিয়েছে ছোট মানুষ ব্যাপারটা ভালো নামাজ টামাজ পড়ি মনে করছে যে আমি ভালোই আমি যে এইগুলা ভিতর দা করে রাখছি ভাইয়া ওইটা তো আমার মনে আছে আমি কোন ধরনের ছেলে তারপর দা ওই দোকানে দেয় দোকানে দেওয়ার পর আমার সিস্টেম দোকানের নিয়ম কানুন দেখাই দেয় একটা লোকা ছিল কয় লোকটারে সাইড দাম ওই লোকটা ভালো না টাকা পয়সা চুরি করে আর তুমি তো মুখের ভাই ওই আর তুমি আমারও ভাই আর ছোট ভাই তোমার ব্যবসাটা সেই তো বললে আমার বাজারে জায়গা আছে আর ও ছিল বাজারে ইয়া সেক্রেটারি তোমার তুমি যদি একটু বড় হও তোমার একটা চাকরি দিয়ে দেবো বা দোকান দিয়ে দেবো মানে প্রতিষ্ঠিত করে দেবো আমার বাড়ি বিক্রমপুর আমি এনাইয়া বাড়ি ঘর করছি এরকম আমার বড় বড় স্বপ্ন দেখাইয়া মানে এরকম দিয়েছে আমি ঠিক আছে ভাইয়া আমি কর্মো ইনশাল্লাহ আসছি যেহেতু আপনার মানে যেমনি ভালো এমনি কোন কাছে যদি এই ব্যবহার ভালো এইসব দিয়ে দেখানা থা তো প্রথম ওর বাসা নিয়েছে না পরে আমি বাসা থাকি বাসা থাকার পর দা ওকে তুমি তো বাসা থাকতে পারবে না বাসা থাকলে দোকানে থাকো আমি দোকানে দেখা ভয় লাগে দোকানে থাকবো না কেন আমার দোকানে হাজার হাজার টাকা মাল থাকে কোনো সময় চুরি মুড়ি হয়ে গেলে আমি রাস্তায় বাথরুমে গেছি বাড়িতে গেছি তখন যে চুরি করে না আমি জবাব দিতে পারো কার না তুমি ধরো না বাজার কমিটি সেক্রেটারি এটা হেটা আমার বুঝ দিল তো কয় ঠিক আছে তাহলে গোডাউনে তোমার একটা রুম করে দিই আমি কই ভাই গোডাউনে তো আমি থাকতে পারবো কে থাকতে পারবো আগের লোকে তো আছে আমি কই না ভাই তারপর আমার বয় আমি হাজার হাজার টাকা মাল থাকবো তো এরকম বিশ্বাসের মধ্যে আসি ও আমার ভাই দোকানের মধ্যে টাকা পয়সা দিয়ে হালায় আমালায় এমনি 10 টাকা জায়গা মতো 50 টাকা 100 টাকা দিয়ে কই নাও এটা চানো তো আনার পরে দেখে আমি ওই লোকের আমি টাকাটা দিই কিনা 5 টাকা চাল লাগে ও আমার 500 টাকা নোট দেয় তাই না আমার সাদা যত টাকা হয় এরকম আমার সামনে টাকা লাগতো অনেকবার ট্রাই করছে দেয় আমি ফার্স্ট কোনো ইয়া নাই তো দিনে নামাজ করি সবকিছু করি পর্দা ও আমার বিশ্বাস হতো করে এই গোডাউনে দিয়া গোডাউনে রাখতে সন্ধ্যা থাকতেই থাকি ভাই পর্দা এই গোডাউনের মধ্যে আবার একজন আমার দোকানে একটা মহিলা কাজ করতো এই মহিলার মাধ্যমে আমি এইগুলা সরাইতাম চুরি করতাম
কি সরাতেন
পেঁয়াজের বস্তা আলুর বস্তা মুদি দোকান ছিল আর কি লবণ এরকম সরালে
এগুলো বুঝতো না
বুঝতো না ভাই অনেক মাল তো আর দিনের বেলা যদি চুরি করতাম ইডি করতাম কি জানেন ভাই ও দিয়ে বাসায় যেত দুপুর টাইমে দোকানটা বন্ধ করতো না কিন্তু আমার কন্টিনিউ দোকানটা চালু করতো ছয়টাতে সকাল ছয়টাতে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এর মাঝে একটু আমার ঘুমাইতেও দিত না খালি ও যাওয়ার আগে আমার গোসল করার টাইম দিত আর খানার টাইম দিত অন্য দিত গোসল করে আইও আয় আধা ঘন্টা ঘন্টা মতো টাইম দিত নামাজের টাইম তো তখন ওই বিকালবেলা বাসায় যেত বাসা গেলে আর ফাঁকে দিয়ে আমি যা বেচা কিনি করতাম মানে যদি 50 কেজি আলু বেচতাম বলতাম যে 30 কেজি আলু বেচছি 20 কেজি রাখছি যদি 50 কেজি পেঁয়াজ বেচছি 10 কেজির টাকা রাখছি আমি করে টাকা রাখতাম মাইকে রেখে যাই ওই হলে যে ছবি দেখছি ওই নেশা মানে হলে যে ছবি দেখতাম প্রত্যেকদিন সন্ধ্যার টাইমে 7টা বাজে দোকান বন্ধ করে লাইতো তো এখানে চুরি করে চুরি করার পর প্রায় আমি 6 মাস 7 মাসের মতো নিয়ে করি
এই টাকাগুলো চুরি করে আপনি কি করতেন
ওই যে নষ্ট করতাম খানা খাইতো খাইতাম আর ছবি দেখতাম যাই
আচ্ছা
এরকম নেশা ছিল আর টাকা কিছু যদি করছি ওই দিয়ে মনে করে নিয়ে করতাম পাবলিক যদি আসে না ওপরে আমি হাত রাখতাম আর কি
পাবলিকের হাতে রাখতে মানে
পাবলিক বলতে বাজার আর কিছু ফলাবান ছিল ওগরে আমি টাকা পয়সা দিতাম আর কিছু ওরা নেশা টেশা করতো
ওকে
কিন্তু আমি নেশা করতাম না
ওদেরকে হাতে রাখতাম কেন
ওগরে হাতে রাখতাম ওরা এক সময় আমার দেখে খেলাই যে কোন একদিন বস্তা চুরি করি তখন ওই বেডের বস্তা দিতে যায় তারা দেখে খেলে দেখে খেলার পর দেখো আমরা তো কয়ে দেবো তো কয়ে দিলে আমি না এত ভালো আমার ভাইয়ের বদনাম হইয়া তো তখন তারা কইতো ঠিক আছে কাম করে দিতে পারি তো প্রত্যেকদিন ওগর জন্য আমি চুরিটা করতাম পরে দেখ পর্যায়ে আমার ভাই চাকরি পেয়ে যায় 2004 সালে চাকরি পায় চাকরি পাওয়ার পর আমার নিয়ে নিয়ে আসে ফোন করে কবে তুই এরপর আমার অফিসে বসলে চলবো, লোক তো একটা দরকার, কয়না ভাই তুই এরপর তুই মালিককে ফোন দেয় ওনার মালিকের কাছে কইছে মতো মালিকের কানে বিদায় জানা ভাই বিদায় জানা বলতে আমি ম্যাম যাবো কয় মুহূর্তে তুমি গেলে আমি একটা লোক পাবো ও আমার ঠাস করে একটা ছোট্ট আমার গালে মার তারপর দা চাকরি করতেছি এর মাঝে আবার নেশা জড়াই দিই বাড়িতে এসে খারাপ কাজ আমার চাকরিটা ভালো লাগে না আর আমার হচ্ছে টাকা দরকার তো ভাই এখানে টাকা দেয় না টাকা যা কাজ করে অফিসে কাজকর্ম করে আনি ভাইয়ের কাছে দিয়ে দেয় ভাই আর আমার কোনো দেরা খরচ দেয় না তারপরে আমার এগুলো ভালো লাগে না পরে কাজ আবার দেখি লোকেরা মন্দ করে পরে কাজ করে নিজে কিছু কর তোর ভাইয়েরা বিয়ের সাথে করে লাইছে তো এগুলা দরকার নাই তোরটা তুই করলে কাম লাগবে তো আমি আমার মাথায় চিন্তা ভাবনা নিলাম তখন আমি বাবা মারে বললাম তো বাবা মাকে বিদেশ পাঠাবো না এনে থাকো তুমি দেশে থেকে একটা কিছু করো করলে ভালো আর তোমার
বিদেশ যাওয়ার ইচ্ছা ছিল
জি 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 আমার কথা হইলে আমি টাকা কামো পরে টাকা দিয়ে এতদিন চুরি করছি দোকানে থেকে দরকার নাই আমাকে হালাল ভাবে ইয়ে করবো একটা কিছু এরকম চিন্তা ভাবনা ছিল পরে দা বাবা মা আমি অনেক ইয়ে করে রিকোয়েস্ট মিকোয়েস্ট করে দেয় না একদিন জর্গা লাগে বাবা মার ছুরি তুলে হাত তুলে এরকম একটা প্রচেষ্টা জায়গা মানে একটা বড় ছুরি ছিল ঘরের মধ্যে আমি ছুরি বার করছি এই চিন্তা ভাবনা আমি বাবা মার একটা ইয়ে দেবো আর কি ভয় দেখাম ধমকি দেখাম
বুঝতে পারছেন যে কি ধরনের অস্বাস্থ্যকর একটা পরিবেশ সেই ছোটবেলা থেকে ওকে কোপ দিত ওকে জবাই করার চিন্তা ভাবনা করতো হোয়াট এভার ইট ইজ যেভাবে শাসন করা হতো সেটাই ওর কাছ থেকে রিটার্ন পাচ্ছে ওর ফ্যামিলি দিস ইজ হ্যাপেন মানে এটাই হয় আসলে যাকে যেভাবে আপনি আচরণ করছেন সে আপনাকে সেই আচরণটাই ফিরিয়ে দেবে আজ হোক কাল হোক সেটাই ফিরিয়ে দেবে ওকে
তারপর এই ধমকি দেওয়ার পর দা সবাই বললো আসলে ঠিক আছে বিদেশ পাঠা দেবো পাঠা দেন একটা রিস্ক না সমস্যা কি টাকা পয়সা আল্লাহ দিয়েছে কম দেয় নাই তো ওরে বিদেশ পাঠাই দাও তুই বিদেশ পাঠাইবো ভাইও আমার একদিন বিদেশ আগে ফোন করছে করার পর দা কয় ঠিক আছে ও যেহেতু কথা মতো মনে না ওর বিদেশ পাঠা দেন বিদেশ গিয়ে যা মন চা তাই করো তখন আপনাকে আর কোনো যায় জামালা পাবেন যেহেতু আপনাকে হাত তুলতে যায় ওই বাইরের দরকার নেই এমন বাইরের দরকার নেই তো আমি তো আপনাকে ফোলা পরে আছে মারবেন না টারবেন না ওর বিদেশ পাঠাই দেন পাতা পাসপোর্ট করি করার মাধ্যমে এক দালার মাধ্যমে আমার দেশের বাইরে পাঠায় পাঠানোর পরে দা রোজার মাধ্যমে যাই যাওয়ার পরে দা অনেক মাস বসায় রাখি বসায় রেখে কোনো কাজকর্ম দেয় না তো আমি রোজা ছিলাম ওখানে চলো ভালোই খাওয়াটা ঠিক মতন পরে দা
কোন দেশে গেলেন
ওমানে থেকে গেছি
ওমানে
জি
কত সালে
2009 সালে পরদা তখন ওর এম বলতা চাপ সৃষ্টি করছে ভাই আমার তো কাজের কথা বলছেন আমি তো এখানে পয়সা কাটলে চলবো না তো আমার কাজ দেন কো ভাই কাজ দেবো আইসেন আপনার টাকা পয়সা কম আছে না কাজ একটা আমরা ভালো কাজ দিব ভালো কাজ করতে করতে ভাই আমার আরো খেয়াল আছে ভাই দুই মাস তিন মাস কিন্তু বাড়িতে শোনা কি জানেন ভাইয়া কয়েকটা ভালো ভালো কাজ দেয় 50,000 30,000 40,000 এরকম মানে কইতেছে একটা পরে একটা ফোন দিয়ে কয় ও কাজে জানে ও খালি ঘুমায় কিন্তু সারতে ভাই আমার ও কাজ দেয় না আমি বললাম কো ভাইয়া দেবো
আপনাকে নিয়ে গেছে কি
দালাল পাশের দালাল আছে
আচ্ছা ওখানে কাজ দেবার কথা বলছে কি
যে দালাল ওনে আছে আর কি
দালালই আপনাকে কাজ দিচ্ছে না তাই তো
হ্যাঁ কাজ দিচ্ছে
দালাল কি আপনার বাড়ির পাশেই ছিল
জি আমার নানির বাড়ির পাশে ছিল আর কি
ওকে ঠিক আছে তারপর
তারপর এরকম দেখি শোনা বাদা ভাই থেকে পর্দা কইতেছে কে তোরেশ বিদেশে পাঠাইছি তুই কি এনে ঘুমানোর লাগে এতলাটিয়া খরচ কইরা এই কথা শোনা বাদা মা কে কইছে ঘুমাই আমি আমার তো কাজ এনে কাজে লাগে করি তখন আমার একটা খুব আইসা ওর প্রতি পর্দা একদিন জরকা লাগে ওর লাগে ভাই কি হয়েছে আপনি আমার বাড়িতে শোনা দিন কাজ নিয়ে কয়েক কথা কি কেছে আমি এক্ষণ আমার সামনে ফোন দেবেন এক্ষণ ফোন দেবেন অনেক গালাগালি হয় পর্দা ওর সাথে আমি খারাপ ব্যবহার করি ও আমার বড় বয়সে বড় ভাইয়ের সমান ওর আমি একটা থাপ্পি মারি তুমি এই কাজটা করতে পারলা তোমার কাছে এটা আশা করিনি আমি কি ভাই দেখেন এটা টাকা পয়সা কারবার টাকার লাগে নিজের বাপের ভাড়া খুন করলা ভাইয়ের ভাই স্বীকার করে না এরকম সব হইতেছে আমরা জানেন না এটি দেশের মধ্যে কি চলতেছে চলে তারপর দাদা তোমার কাছ থেকে এরকম তোমার ফ্যামিলির কাছ থেকে এরকম আশা করি না তোমার কাছ থেকে কমসে কম তুমি ছোট ভাইয়ের মতন আমি কি ভাই ছোট ভাই বড় ভাই আজকে এতটুকু দিয়ে আমরা সংকেত দিলাম যে আপনি আমার কাজ কি করুন ঠিক আছে ভাই আমি দেখতেছি একটা সপ্তাহ সময় দাও তো একটা সপ্তাহ সময় দাও এরকম করে পরে এক সপ্তাহ পার হয় পার হওয়ার পরে দা ওরে কইলাম ভাই গিয়েছে কো ভাই কাজ তো পাইতেছি না ও আমার এক আত্মীয় স্বজন ভাই বেড়াও এনে বেড়াও মানে যারা আমার এলাকা আরো লোকজন আছে না ওকে কাছে পাড়ায় এনে পাড়ায় তা আমি যোগাযোগ করি তো পর্দা কাজে এক পর্যায়ে হয় না পর্দা জিত করে ভাই মারি আমি কি আনসার স্কেল লেগে এর ফাঁকে তো ভাই আরেকজন লোক আছে মানে আমার এলাকার আনছে আমার আগে আর কি এক মাস আগে আনছে ওরও কাজ দিতে পারে না ওর নাম এরকম কমপ্লেন পরে তো দুজনে মিলে একটা বুদ্ধি করলাম যে দেখ ওর নাম সুমন ওরে কইলাম ভাই তোর যে তো কাজ দেয় না আমার দেয় না আর ও যেমন আমাকে গুজব ছড়াই দিয়েছে বাড়িতে তো আমাকে বিরাট বদনাম হয়ে যেতে আছে তো ওর একটা কিছু করি কই কি করবি আমাকে লো ওরে খুন করে কার কাছে খুন করবি? তো জীবনে তো খুন টুন করি না আমি, বেটা খুন করস না ছবি বাংলা ছবি কে লাগে কি করে কয় দেখছি কয় তৈলে চল কয় কি করবি পরে একদিন আমার মার্কেটে যাই ওর রুম আসিল ছোট ছোট ছুরি যেটা পাকশাক করে খাইতাম ছুরির মাধ্যমে কারবার চলে কথা আমি আনতে না কইরে মার্কেটে যাই, মার্কেটে যাই একটা ছুরি আনি দশ রিয়াল দিয়ে বাংলাদেশের 2000 টাকা দিয়ে একটা ছুরি আনি। সুরিয়ানা পরে দা ও বাগানে কাজ করতো ভাইয়া, বাগানে কাজ করে দাও বাগানে গেছে আমরা গেছি যাওয়ার পরে দা বললাম ভাই কি হয়েছে আপনি তো কইতে পার করলেন আমাকে 3টা মাস পার করে লাইলেন ওখন কি করবেন?
কাজ ছিলেন আপনার এরকম
দুইজন
আপনার সঙ্গে আর কি ছিল?
ওই যে সমান বললাম ও কাজ পায় না দুজন এক হয়েছে আর কি, যে আইলাম এতলা টাকা দিয়েলাম ও বাগানে কাজ করে কইলাম ভাই এতদিন তো ভালোই কয়েছে না আমি ছুরিটা পিছে বেড়ে গুঞ্জা নিয়েছি আর ওরা তো একটা দিছি ও তেমন একটা সাহস নেই আমার ওই বেশি ইয়াটা আমি তো খুন করছি যে বললাম আমার সাহসটা জিদ ছোটবেলা থেকে অনেক। তারপর দা ওরে আমি কইলাম ভাই কি হইলো আপনি কি করবেন? কই কি হয়েছে আমি আপনার কই ভালো লাগে না আপনারা বারবার গেলে ডিস্টার্ব করেন। আমি ডিস্টার্ব মানে ডিস্টার্বে কি দেখছেন 7-3 লাখ টাকা তো গুঞ্জা নিয়েছেন গা বিশাল হয়েছেন মাগনা কই বিশাল ভাই মাগনা লইছি জিডাই লইছি হিরা তোমরা বুঝছি হ ভাই বুঝাইছি তো বুঝার তো আমরাও বুঝছেন যে আমরা কাজ দিবেন কহ তো দিতে পারছি না তো কি আছে কই দিতে পারবো না কয় যাও কাজ মাছ নাই যেন মন চায় না যাও তখন আপনি তো তুমি এবার আমগো তুই আসছে আমি তুই কি গেলি তোর এই দিনে ছটকোনা মনে নাই ছটকোনা দিয়েছো যেটা লাগে কিছু করে না ফলাবেন কালকে আইসত না বিদেশ তোর দুটা থাপড় দিলে একটা থাপড় হলে বিচারি না খালি তোর খালি আনতা জিম্মা দিয়ে আইসে দেখে যে তোর বাংলাদেশে টানছে দিকে যদি এনে দিই তোর ইয়া করে লাইলাম শেষ করে লাইলাম বলে আমি তুই শেষ করে লাইলে ঠিক আছে পর্দা ভাই হ্যাঁ ছুরি দেওয়া প্রথম ছুরিটা বাক করে হ্যাঁ ইয়া আসিল খেজুরের ডালা আসিল যদি ডাকগ এই ডাকগ দিয়ে ওরা প্রথম বাইরে বাইরে আনার পর্দা ও ধরে তো কান্নাকাটি করে আর বাগান বিশাল বড় বড় বাগান আমার বাগান করে আর কি হ্যাঁ খেত মাজরা আর কি তা আমরা দেশে থেকে মনে করি যে বাগান আমাকে যেন মোজ খেত এরকম খেত টেত করে না ওইরকম
মাঠ ছিলেন আশেপাশে কোন লোকজন ছিল
না না বড় বাগান তো
আচ্ছা
তো বাগানের শেষ মাথা ও কাজ করে আগে খেয়ে পানি দিয়ে খেজে গেছে গোড়ার মধ্যে আর ওই ঘাস মাছ সাফ করে এরকম পরে দা ওই মারতাছি মারার পর দা হাতা দিয়ে যায় মারা পরে দা ও একটু কালান্ত হয়েছে কালান্ত হওয়ার পর দা ওরে বসে আমি ধরে ওই ধরে বসার পর দা এক সময় আমি ছুড়ে আঘাত করি ছুড়ে বার করে একদম আমার দরকার নাই তুই গেছো তো যেন মন চায় না যাই দাম ঠিক আছে আজকের পর থেকে তোর আর রইলাম না তোর এটা কইয়ে ওর বুকের মধ্যে একটা গাই মেয়ে ছুরি
প্রিয় শ্রোতা আমরা বিরতির ঘন্টা শুনলাম, ছোট্ট একটা বিরতি নিতে চাই এ পর্যায়ে মাত্র 4 মিনিটের বিজ্ঞাপন বিরতি। আজকে এসে ইমন তার জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে স্বীকার করছে। বারবারই বলে থাকে একজন মানুষ অপরাধী হবার পেছনে একটা শক্তিশালী ব্যাকগ্রাউন্ড থাকে এবং একজন মানুষ মূলত একজন ভালো মানুষ, কিন্তু সে পরিস্থিতির শিকার হয়ে কিভাবে একজন অপরাধী হয়। কিন্তু কথা হচ্ছে এই পরিস্থিতির শিকার তো অনেক মানুষই হন, কিন্তু তারা কি সবাই অপরাধী হন? নিশ্চয়ই হন না। আমরা সেই সব মানুষদেরকেই স্যালুট করে আইডল বানিয়ে এই সব মানুষদেরকে সংশোধন করতে চাই, কারণ এরা জীবনের শেষ পর্যায়ে গিয়ে যে ধরনের পরিণতির শিকার হয়েছে সেই পরিণতি যদি আপনি জানেন তাহলে কোনোভাবে আপনি যত কষ্টই থাকুন না কেন এই পথ কখনো বেছে নেবেন না, এবং সেই পরিণতি জানতে হলে আপনাকে থাকতে হবে একেবারে শেষ পর্যন্ত। আমরা 4 মিনিট পরে আবারও ফিরে আসছি যাহা বলিব সত্য বলিব।
রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ।
40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিংক জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিংক, রিচার্জ ইয়োরসেলফ।
আমরা সবাই আছি জীবনের কাছাকাছি, সুন্দর আগামীটা তারা গড়বে। মনে রেখো
charge yourself.
This track was downloaded from FusionBD.com.
Charge yourself.
Royal Tiger Drink presents Jaha Bolibo সত্য বলিব। রিচার্জ ইয়োর সেলফ।
প্রিয় শ্রোতা, চার মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজি কিদ্রিয়া রয়েছি আপনার সঙ্গে এবং আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2। আজকে ইমন তার জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে স্বীকার করছে, এবং ইমনের মতো যদি আপনি আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো লাখো মানুষের সামনে এই অর্থে স্বীকার করতে চান যে আপনার মতো করে ভুল সমাজে কেউ না করুক, আপনার মতো করে কোনো অপরাধী সমাজে জন্ম না হোক, কারণ আপনি যে প্রায়শ্চিত্য ভোগ করেছেন এটা নিঃসন্দেহে অনেক অনেক বেশি অসহনীয় একটা মানুষের জন্য, যদি আপনি বিলিভ করেন তাহলে আপনি চলে আসতে পারেন। এবং আসার জন্য নিয়ম হচ্ছে আপনি আমাদেরকে ফোন করে বলবেন কি অপরাধ করেছিলেন এবং কি ছিল সেই অপরাধের ধরন। আপনি চাইলে ছদ্মনাম ব্যবহার করতে পারেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। এখানে ফোন করার পরে যে নির্দেশনা আপনাকে দেয়া আছে সেই নির্দেশনা অনুসরণ করে আপনি কথা বলবেন। আর আজকে যে অতিথি এখানে আছে তাকে যদি আপনি দেখতে চান, তাকে নিয়ে যদি কোনো কোয়েরি থাকে, তাকে যদি আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে চান, যাই চান না কেন আপনাকে চলে আসতে হবে আমাদের ফেসবুক পেজে। আমাদের পেজের ঠিকানা হচ্ছে www.facebook.com/abcradio fm89.2। ওখানে গিয়ে আপনি একটি পেজের লিঙ্ক পাবেন এবং সেই লিঙ্কে ওনার ছবি, ওনার সম্পর্কে যাবতীয় তথ্যাবলি দেওয়া হয়েছে। আপনি চাইলে ওই পেজটিতেও লাইক দিয়ে মেম্বার হয়ে যেতে পারেন। ওকে, যেখানটায় আমরা ছিলাম যে আপনি ধরনের কাজ করলেন, আপনি ছুরি দিয়ে আঘাত করলেন, তারপর
ছুরি দিয়ে আঘাত করার পরে ভাই ও তো বুকের মধ্যে গায়ে আছে আর একটা পা রকেট এসে ধারণা করছিলাম ও মরবে না, একটা শিক্ষা দেবো এরকম ভাবে আমার টার্গেট ছিল, আমার টার্গেটটা আর কি। আর আমার লগে যা ছিল ও কইছে ওর মায়ের লাভ নেই, মারলে দেখা গেছে এটা আমাকে আবার সমস্যা হইতে পারে এরকম ধরনের বলছে যেটা ও কইল। ও একমত দিতে চাইছে না কিন্তু দিছে আমার কারণে, আবার ওর কারণ বসে তো ওর কাজ হচ্ছে না। ও গেছে বাড়ি ঘর বিক্রি করে, আর আমি বিক্রি করি না, আমার ফ্যামিলি টাকা দিয়ে গেছি, ও বাড়ি বেঁচে গেছিল, তো ওর প্রতি আমার একটা কষ্ট লাগতো। আর ওর ফ্যামিলিটা ছিল একবার গরিবই, ওর বাবা মা টাকা পয়সা লাগে ফোন দিতে, বাবার এন্দা লাভের টাকায় উড়াইবো, কিন্তু ওই জিনিসটা শুনতে খারাপ লাগে। আমার তো এরকম একটা ছিল না সমস্যা, পর্দা উইডার লেগে আরো বেশি ইয়ে করে ওরা আমি বললাম যে শিক্ষা দেওয়া যায় ও বাঁচু, বুকের মধ্যে দুই টাকায় মারি আর পাওয়ার একটা রক কেটে দিই, পাওয়ার একটা রক আর একটা হাতের রক। ছুরিটা পোজ দিই কাটছে কিনা ওটা সঠিক আমার খেয়াল নাই, কিন্তু পরবর্তীতে আমরা ওখান থেকে চলে যাই। যাওয়ার পরে দা আমাকে কাপড় চোপড়ে গানে থাকে, পরে দা ওরে কি হয়েছে না হয়েছে পরে ফোন করে শুনতে পারি ওরা এলাকার লোক আসিল আরো যে ওরা ডাক্তার গেছে নিয়ে গেছে চিকিৎসা মিশা করছে। আমার লোকজন যারা আসিল মানে আমার এলাকায় সব পুলিশ দিয়া চেক করাইতে আছে। আর আমি যার কাছে গেছিলাম ও আমার বিআই লাগে, ওর কাছে আমি সব ডিটেল বলছি ভাই এরকম এরকম কাজ তো করেছি তো আপনি কি করবেন, তোমরা মানে হয়েছে দেশ নিয়ম না, তারপর তো কই রেছো ঠিক আছে দেহে অনেক আমার বাসা থাকতো না, তো ঠিক আছে তুই একটা কাজ দেন। ওর লোক আবার একটা কাজের আলাপা ছিল যে বেকারের মধ্যে আমার কাজ দিব, তো বেকারের মধ্যে ও আবার এখানে ফোন করে সরাসরি বেকারের মধ্যে ফোন করার পর আমার বেকারের মধ্যে চাকরি হয়ে যায়, ওরও হয়ে যায়, দুইজনের চাকরি হয়ে যায়। চাকরির পর আর আমার লোকজন যে আছে ফ্যামিলি বা আমার এলাকার ওর মধ্যে পুলিশ দিয়ে সব তল্লাশি চালাইছে যেমন নামে ছেলে বা এরকম আছে কিনা দেখো, ওরা তো এরকম অপরাধ করতে পারে। বিশ্রাপ আনে বেকারের মধ্যে কাজ করে এমনি করে আমার দুটা বছর বেকারের মধ্যে।
বেকারিতে কি করতেন?
বেকারিতে বিস্কুট মিস্কুট বানাইতো আর কি।
ওমানের যে বেকারি আর বাংলাদেশের যে বেকারি, বাংলাদেশের বেকারিতে আপনার কাজ করার অভিজ্ঞতা হয়নি?
জি না জি না।
ওমানের বেকারি কি স্বাস্থ্যকর? মানে আমি এই প্রশ্নটা অপ্রাসঙ্গিক ভাবেই করলাম কারণ আপনি কতটুকু কাজ করেছেন এটা জানার জন্য। আলটিমেটলি কি কি ধরনের কাজ করতেন?
এটা কি ধরনের বন হয় কেক হয়, বাংলাদেশে যেরকম বিস্কুট টিস্কুট কিন্তু এটা অন্য কোয়ালিটি, সব মিশিং এর মাধ্যমে,
সব মিশিং হয়,
সব মিশিং এর মাধ্যমে।
ঠিক আছে, আমি প্রশ্নের উত্তর পেয়েছি, তারপর বলুন।
তারপর ওখানে কাজ করি দুই বছর কাজ করি, মানে দুই বছর আমি খুবই ভালো ছিলাম ঠিক আছে। ওর মায়েরা যাওয়ার পর যাই আমার একটা চিন্তা হলো যে আমি যে টাকাটা দিয়েছি ওই টাকাটি আমার উড়াই দিব, ওখান থেকে আর লড়ি না, ছয় ঘন্টা ডিউটি আর এমনি সব সময় অবসর। তো কাজ খুব ভালো, কাজ করতে টাকা একটু কম আর কি। বাড়ি থেকে চাপ আসলো যে টাকা দিতে দেবো, জমি রাখবো, তো জমি দিব, তো আমি এনে ওই যখন চাকরিতে ঢুকছি তখন দুই মাসের টাকা অ্যাডভান্স থাকে, আমি চাকরিটা ছাইরা দিয়ে ছাইরা সাথে সাথে অ্যাডভান্সের টাকাটা আমি পাঠাই দিই আর এক মাসের বেতন মিলে প্রায় 70,000 টাকা মতন বাড়িতে পাঠাই। পাঠানোর কথা জমি রাখে সবই ভালো, তো আমার কইলো তুই এত টাকা পাইলি কই থেকে? দেখো মা আমি তো এরকম করছি, চাকরিটা আসিল ভালো একটা চাকরি আসলো কিন্তু তোমরা টাকার প্রেশার দিয়েছো দেখে আমি তোমরা টাকাটা দিয়ে দিচ্ছি আর চাকরিটা ছাড়িয়েছি। কই তুই চাকরি সারসুদ কেলে? না আমি বললাম সমস্যা নাই চাকরি একটা নিয়ে নেবো, তো এই কথা বললে আমি চাকরিটা ছাইরা এখান থেকে চলে যায়, কোম্পানি আর রাখে না, মানে চাকরি ছাইরা দিলে ওই রুম আর থাকতে দেয় না, রুম রিলিজ করতে হয়। তো বড়দা রুম ছাইরা এক বন্ধুর বাসা দেয়, বন্ধুর বাসা দেয় ওখানে আর কাজ পাই না। পরে বাগান থেকে ওই যে খেত কইলাম যে মাজরা, ওই মাজরা আমাদের লোয়া দিয়ে বেড়া দেয় বা তার মার ওইগুলাই ওই বন্ধুর মাধ্যমে কত যখন কাজ করছ না এটি টোয়াহান টোয়াহান তে কইলে গিয়ে আমরা কি করতাম চুরি করে নিয়ে যেতাম, বাঙ্গারি যদি বলে আর কি, বাংলাদেশ খেদে শেষ খারাপ বলে, তো এগুলো চুরি করে নিয়ে আই না বিক্রি করছি প্রায় বাংলাদেশে 40,000 টাকার মতন।
মানে এগুলো চুরি করে ওখানে বিক্রি করা যেত?
জি জি জি।
পুলিশে ধরতো না?
পুলিশ তো খবর পাইল না, ধরবো গ্রাম অঞ্চলে আসলাম, জেনে গেছিলাম। পুলিশে
নিয়ে কোথায় বিক্রি করতেন?
এনে আবার বাঙালি দোকান আছে,
বাঙালি দোকানে বিক্রি করতেন।
মার্কেটে যদি থাকতো 2 রিয়াল করে আমাকে নিতে, 1 রিয়াল 800 মানে 200-300 পয়সা কম দিতে এরকম। তো একদিন চুরি করলাম, অনেক চুরি কাটার লয়ে গেছি। ওই সেবেকের ইয়া থাকে যেটি গুনার বেড়া, এটি কাইকটা বড় বড় লোহা মেন গুলো ওটি নিয়ে যেতাম, মিশিং টিশিং নিয়ে যেতাম বাগানে চুরি করে। এমনি কইরা পরে একদিন বাঘ নিয়ে বন্টন নিয়ে আসছে, এই বন্টন নিয়ে পরে দেখান থেকে আমি আবার জুয়া লিপ্ত হই। মানে এই টাকা আজকে খেললে নেম কামের টা না, এটি তো জোয়া করলাম, জোয়া শুরু হয়। পরে আমি এই দিন হারি, জোয়া হারার পরে আমার কাছে আবার এমনি আবার চুরি চলতেছে।
জোয়া কি বাঙালিতে বাঙালি খেলছেন?
জি জি জি, বাঙালি বাঙালি জোয়া খেলতে। পরে জোয়ার মধ্যে লিপ্ত হয়ে যায়। লিপ্ত হওয়ার পরে আমি বিদেশ থেকে বলছি যে আম্মু বাইরে আমি বিদেশ নিতে পারবো, বিদেশ নিতে পারবো। বলতে আমার কাছে টাকা নাই, তবে তো বিদেশ নিবি, নিলে তো ভালো কথা। তো কি কাজ? আমি ভাই তো ড্রাইভারি যা রে, ঠিক আছে ড্রাইভারির মাধ্যমে নেব। আনার কথা আমি ওখান থেকে বাংলাদেশ থেকে 2 লক্ষ টাকা নিবি
জুয়া খেলার জন্য।
জুয়া খেলার জন্য মিথ্যা একটা সান্ত্বনা দিয়ে, ভাইয়ের পাসপোর্ট ছিল, পাসপোর্ট আনছি, আর একটা মেডিকেল করাইছি 15 দিনে মেডিকেল দেয়। তখন
জুয়ার নেশা কতটা মারাত্মক হতে পারে প্রিয় শ্রোতা দেখুন, যে ছেলে বাড়িতে টাকা পাঠালো যে চাকরি ছেড়ে দিয়ে, সেই ছেলে আবার টাকা নিচ্ছে মিথ্যা কথা বলে 2 লাখ টাকার মতো, কারণ সে জুয়াতে জড়িয়ে গেছে। তারপর কি হলো?
তারপর তো টাকাটা নিয়ে আসার পর আমি এই টাকা জুয়া খেলে দিয়ে দিই। আরেকদিন আবার চুরি করে চুরি করে ধরা খেলে।
কি চুরি করছিল?
ওই বাগানের মেশিন ধরা খাই ব্যস্ত নেওয়ার পরে দা।
কিভাবে ধরে? আপনাকে ধরার পরে কিছু করেনি? আপনাকে
ধরার বলতে মানে ব্যস্ত নিয়েছে, কোন থেকে আনছে আমরা দেখ, এটি বাগানের টু আনছি, কতরা এটি টু আনছে না চুরি করে আনছে দেখ, এটি তোকে বাবা মামাটা কেন মানে আবুয়া বললে খুশি হবে, দেখ আবুয়া না হাদা খারবান বাস না বিও হাদা বাস ফুল সাসল বাস এমকি নাকেল বাস ওটি বিলাক বাবা মামা ইনতে মরি দিদা মাফি পদা বা দাদা খেসারা এমতে মাফি পদা মানে এটি ভালো না তোর কোনো এটি কাজেই তো না, আমি নিজে আমার এটি দুটা টেয়া ফাড়ালে আমার বাপ মা খাইবো ইয়া করবো পাড়ামো এটি তোকে ফুয়ে রয়েছে। ঠিক আছে এটা কই আর বুঝ দিয়ে মানে এখান থেকে আমি বিদায় নিয়ে বেঁচে টিচে গেছি গে, কিন্তু পরবর্তীতে যার কাছে আসছিলাম ওরে ধরছে কয়ে লোক জায়গা দিয়েছে এটা কয়ে আমরা চিনি না, পরে এখান থেকে গেছি গে। যার পর দেখা যায় আমি কয়েকদিন আবার বেকার বেকার থাকার পরে একটা কাজ নেই একজনের মাধ্যমে পাইপের কাজ আর কি, বাগানের মধ্যে পাইপ বয়, তো ওর মাধ্যমে হেল্পার হিসেবে যাই। পদা ওর সাথে আমি সব দুঃখ সুখ শেয়ার করি করার পর ওকে ঠিক আছে ক ইমন তোমার আমি 5 টাকা হাজিরা দেবো, আমি হাজিরা মাজিরা দেন আর ভাই না দেন, কিন্তু আপনার লোকের রাখেন আর খাওয়ান আমার কেন। আমি ওই চুরির দ্বারা ওই রুম সাইডে বসে আত্মীয় রুম, পরে ও আমার কাজটা শিখায়, প্রথম কাজে আমি টাকা নিইনি, ও খেলে আমার খাওয়াইছে কষ্ট করছে ওর লোকে, পরের কাজে আমার ওস্তাদ বানিয়ে দিছে। ও আবার মানে ওস্তাদ বলতে আমার যে এখানে মালসা বানিয়ে লাগে আপনার 3-4 লাখ টাকার মতন, ও মুসুলে এনেছে আর কি, জিম্মা ধরে এনেছে পারবো কাজ করতে। তখন ওই কাজের মধ্যে জড়ায় জড়ানোর পর দা আবার জোয়ার মধ্যে জড়ায়, আর আমার ওস্তাদ যে আসিল হ্যাঁ একটু নারী লোক ছিল আর কি, টাকা দিয়ে হোটেলে যাইতো, তখন থেকে আমার শুরু হয় আর কি। তুই কইতেছ ইমন তুই তো টাকা ভালো কামাইছস, আর ওস্তাদ খুশি করে দিন আমাকে, ওস্তাদ আবার খুশি গে কাজ তো 2 বছর কোম্পানি তো করলাম ইমনি করলাম, মানে আমরা আবার খুশি গে আমি না আর আমার খাওয়াবেন টাইম কারে খাওয়ান না, চল কি খাওয়ান কায় খাওয়াম তুইটা কই আও আমার হোটেলে লিয়ে যা ফার্স্ট ওস্তাদ হোটেলে লিয়ে যা, ওর কাছ থেকে টাকা পয়সা দে কই যা ভিতরে যা। আমি তখন বাসায় শিখে আছি মানে জিগাইতেছে ময়ূরে দিনতে আমি রে ধর্মা বাস মু ফিতর দি
এখানে আপনি যে মেয়েদেরকে দেখলেন এরা কি মানে ওমানের লোকাল নাকি আপনি বাঙালি?
না বাঙালি এখানে কোন বাঙালি ছিল না, এটি ছিল ইন্দোনেশিয়ান চায়না আর আরব কান্ট্রি যে দেশে আসছিলাম ওমান, এই ওমানের লোক।
ওকে
ওমানি লোক আসিল মানে ম্যানেজার আর কি, তো আমি গেলি ধর্ম বাস এরকম মেসেজ বলার পরে দা, আর ও তো আমার সিস্টেম শিখে নিছে কি করতে না করতে, তো এর মাঝে আমি যাই এই ফার্স্ট জীবনের এন্ডি বাস ফিজিক্যালি ওর লগে। তারপর দা ওখানে ইয়া করি করার পর দা আমার কত টাকা খরচা হয়েছে জানাস, আমি খরচা মরচা কি আপনি আনছেন ওস্তাদ মানো, তো ওখান থেকে চলে আসি। এরপর দা আবার কাজে যাই, নতুন কাজে কন্ট্রাক্ট পাইছে আমার ফোরম্যান দিয়ে দিছি মানে ওস্তাদের দায়িত্ব দিয়ে দিছে, দেওয়ার পর দা আমার কাছে আরো 2টা লোক দিছে, তো লোক দেওয়ার পর দা লোকের মাধ্যমে আমি ওস্তাদ দিছি। তো অগরে আমি ওস্তাদের তো আবার এটা শিখছি ওস্তাদের তো ওস্তাদি, তাই অগরে কাজে উঠাইছি সুন্দর ওরা খুশি, মানে 15 দিনে পাইলাইছি মনে করেন আমি পাইছি বাংলাদেশে 40,000 টাকার উপরে পাইছি, আর ওরা পাইলেছে 25,000 করে এরকম পাইছে। তো ওরা খুশি, 15 দিন আর সারা মাস কাজ করলে বাংলাদেশে 20,000 টাকা পাওয়া যায় না, আর আমার সাথে 15 দিন কাজ করে 25-30,000 টাকা মতো পাইলেছে, আমিও পাইলেছি। তো আমি ওস্তাদ দিয়ে কিছু খুশি খাওয়াবে না, কি খাইবেন কাহেন যাই হোটেলে যে যেমন চা তাই খাইবেন, গারে পাগল এখানে এখানে না। তো চলো ওই ওস্তাদের সাথে যেরকম হয়েছে আমি যেভাবে শিখছি ওইভাবে ওপরে নিয়ে গেছি। তো ওর মাধ্যমে ঠিক আছে, ওর মাধ্যমে এরকম আমি পাইতেছি, ওস্তাদের কাজ করতেছি। লাস্টে যা কইলাম দেখ এগুলো ভালো না সাইরা দে, আর এগুলো ভালো না মানে ওপরে একটা উপদেশ দিয়ে দিছে আর কি, ভালো না। তারপর আমি কাজ করতে থাকি, এক পর্যায়ে আমি একটা কাজে যাই, আর একটা নতুন কন্ট্যাক্ট পাই, কন্ট্যাক্ট পাওয়ার পর দা একলাগে সাইরা একলাগে যাই, যাওয়ার পর দা ওই বাসায় যাই, বাসায় যাওয়ার পর দা দেখি একটা ইন্দোনেশিয়ান মায়া।
কিভাবে দেখলি মানে কোথায় ছিল মেয়েটা?
মেয়েটা মানে ওই বাসায় কাজ করে।
ওকে,
একটা লোক গেলে গেট মেট খুললে বা জিরে দারণ হিসাবে জিরা যেরকম ব্যবহার করে ওরা এরকম করছে, কলিং দেওয়ার পরে ওই লোকটা আসছে। তো যেখানে তোর নাম কি? কয় আমার নাম নূর। তো নূর ঠিক আছে, তুই কবে আসছস, কি না তুই এনে কি করস?
ওই বাসাতে আপনার কাজ ছিল না? ওই বাসাতে আপনি কি যেন করছিলেন?
বাসাতে কাজ না, আমার কাজ ছিল কন্ট্যাক্টের কাজ আর কি, পাইপ বসানো।
ওই বাসাতেই?
জি জি, যেমন বাংলাদেশে টিএবল
বসে পেরেছি। হ্যাঁ, তারপর
এই সিস্টেমে পর্দা ওর সাথে কথা। তো ওরা কইলাম তুই এত কত বছর যাবত থাকস? 3-4 বছর যাবত থাকে এরকম বলছে। বলার পর ঠিক আছে, গাড়ি করে যেন পার্কিং করে উপর দিয়ে আছে, এর নিচে আমরা গুলো এনে থাকিস, আর ওই বাগানের সাইডে তোরা কাজ করবি। আমাকে দেখা দিছে, আমরা মেশিন টিশিন বয়ে ফিডিং করছি, ফিডিং করবার আমার লগে যে দুটা হেল্পার আছে তো ওরা আরবি কম বুঝে। তা আমি কইছি, আমি কই আমি জিরা কমু, আমার উপর দিয়ে তোরা কোনো কথা কইবি না, তোরা খালি বাস শুনিয়ে যাবি যে আমরা কিছু জানি না, আঙ্গ ফোর মানে সব জানি। আমার কাছে পাঠাবি, তুই ওরা কাজ দিয়ে তুই নতুন এই যে নূর মেয়েটা ওয়ে আও করে জিগা, ওকে ফোরম্যানে সব জানে। তো ফোরম্যানে আমি ফোরম্যান পরিচয়, তুই আমার জায়গা দেয় ওরা জিগেলাম সব হিস্ট্রি জানার পর দা ওরা বললাম তুই থা ওর কাছ থেকে। আমরা বললাম দেখ আমরা দাইছি, আমরা নিজেরা পাকা খামো, তোরা দা দিদি না তুই কিছু আমি দিস হেল্প করিস, কি দেবো হেল্প করবো। আমি ধর মনে করেন মুরগা টুরগা ফিরিজে টাইম না দিলি বা গোস টোস এগুলো আমাকে টাকা বাইচা দেবো, আর তোর দিলেও ক্ষতি নেই। ঠিকই বুঝেছিস, কামে কাম করতেছি তোরা কামলা। তো হ্যাঁ আমাকে দুঃখটা বুঝা পর্দা, ও আমার মুরগা টুকা নিতে মানে 7 দিন ছিলাম, 7 দিন থাকার পর্দা ওর সাথে এমনি কথা হইতো, কথা মানে প্রত্যেকদিন আমি কথা বলতাম, ওই গরুর খাবার টাবার দিত আমি তো যাইতো পর্দা ওর লাগে, আমি ফোনে কথা মানে ফোনের স্টাইল দিয়ে যাই, আমি হেল্পার দিয়ে রাইখিয়া জায়গার মধ্যে আমি ওর সাথে কথা হইতাম, মানে ওরা আমার ভালো লেগে যায়।
আচ্ছা, আপনার জীবনের প্রথম প্রেম আমরা বলতে পারি ইন্দোনেশিয়া নূরের সাথে?
ওকে, ওরে আমার ভালো লেগে যা, ভালো লেগে যাওয়ার পর আমি ভালো লাগাটা ওরে প্রকাশ করি, ওরও নাকি আমার ভালো লেগেছে, মানে আমার ডিটেলস সব বলছি, আমরা বাংলাদেশে এরকম ভাই বোন এরকম, ওরও জানছে যে ও কে লেগে আইসস, তোর কি সমস্যা, ও ফ্যামিলি বড়।
ওর কি সমস্যা ছিল?
ওর সমস্যা বলতে ওর বাবা মানে ইন্দোনেশিয়া, ওর বাবা ইয়া করতো মটত খাইতো, ওর 3 বোন বাইটে নেই, ও কাজ করতো মানে ওর ফ্যামিলি চালাতে খুবই কষ্ট হইতো, ও মটত খাইতো ওরকম করছে, ও শেয়ার করছে ঠিক আছে, আমি এখন খাই না, আমি টাকা পয়সা যা কাম করি ওটি বাবা মারে দিই।
আচ্ছা ঠিক আছে, ঠিক আছে।
তারপর দা ও বলার পর দা ওরও আমার ভালো লাগছে, ও পরবর্তী যে আমি যখন সম্পর্ক হওয়ার পরে ও আমার কইছে আর কি, অনেক 7 দিন কাজ করি করার পর দা ওর কাছ থেকে নাম্বারটা নিই, নাম্বারটা নিয়ে পর্দা বিদায় টিদা নেওয়া পরে ওখানে শেষ একদিন ফোন দিই, ফোন দেওয়ার পর দা দিয়ে 1 মিনিট দিয়ে আমি রাইখে দিই, আমি দেখি ও কোন ধরনের পর্দা, ও আমার ফোন দিছে, ফোন দেওয়ার পর দা সাহাবিবি দে তুই কই এমনি মানে বুকে দিয়েছে বন্ধু তোর সাথে ভালো লাগে, তুই এতদিন আসছিস না খুব ভালো লাগে, তোর কথা মতো করছি সব দুঃখ সুখ শেয়ার করছি, তুই আমার বিয়ে করবি নি, আমি তুই আমার বিয়ে করবি, ও আমার থেকে বড় ছিল।
কত বছর বড় ছিল?
বড় কিন্তু ওর আমি বলছি যে আমার বয়স, ও আমার প্রথম বয়সটা জানছে, মানে ওর হারে তুলনা যে আমার কথা হইলো ওর সাথে আমি ভালোবাসার ইয়া করলো, খারাপ কিছু করতে পারবো এরকম একটা নেশা আর কি, যে টাকা দিয়ে যেটা করছি ওইটা আর করা লাগবো না, এমনি হয়ে গেলে তো ভালো।
এটা আপনার টার্গেট ছিল?
জি জি, আমার 5 বছরের বড় ছিল। তো ওরে আমি সবসময় বলতাম যে আমার বয়স তত বড়। তারপর দা ও কইল কর পর দা আমি কই তুই ইয়া করবি, আমাকে দেখ আমি তো ছোট এরকম কইতেছি, পুরুষ মানুষ ছোট হইলে সমস্যা নাই, তুই বড়ই পুরুষ মানুষ, এরকম আমার বুঝাইছে জ্ঞান টেন দিল। তা আমি তুই সত্যি কইতেছিস কসম টসম খাইটা কথা কর পর দা কতটা দামে দেখ তুই, আমি ওই লাগাতে ভাই সাইরা পড়ছি কাজ কর্ম দেখা করতে চাই, দেখা করলে তুই আমার কোনো দেখা করবি দিকে বারে তারবি কনা, তুই যেভাবে কাজ করছ তুই আর আমার রুমে আনতাম, তুই তো রোড গার্ড সবই চিনিস। ও ফোন দে, ফোন দেওয়ার পর ওর কাছে আমি যাই, ফোন দিয়ে যাওয়ার পর রাত্র করে নিত বাসায়, নেবেদা ওখানে থাকতো, থেকে ওর সাথে অবধি সম্পর্ক আর কি, যেটা আমার কন্টিনিউ চলতে আছে। এমনি করে দেখি অবস্থা আমার এত খারাপ হয়ে গেছে, মানে ওর সাথে আমার গেলে দুই দিন তিন দিন থেকে যাবে, কাজের যে গ্যাপ পড়তে আছে, কাজ করতেছি, তারপর মানে আমি তো ফোরম্যানই, ওগুলো কিছুটা বুঝাই দেওয়া যায়, কথা মালিকে চিকলা পাল্লা করে কইতে কই তো আমার আবার কইতাম যে আমার মালিকে ফোন দিছে এনে এনে, মালিককে আবার বুঝাইতাম যে যার মাধ্যমে কাজটা লইছি না, ওরা আবার নয় দিয়া ছয় দিয়া বুঝ দিয়া পরে আমি ওই কাজগুলো করি। করার পরে দা ও একটা আমার কাছ থেকে মোবাইল চায়, মোবাইল চা বলতে দেশে পাঠাইবো মোবাইল, আমার বোন তো একটা মোবাইল চাইছিল পাড়াম, কয় তুই একটা মোবাইল কিনে নি, মোবাইল চাইলি আমার হাতে টাকা পাড়াই দে, আমার কাছে তখন টাকা নাই তুই পাড়াই দে, আমি তোরা টাকা দিয়ে দেব, তুই টাকার পয় পাইস না তুই নিয়ে, আমি দেখ এখন তো টাকা নাই তুই রে পাড়াই দিস আমার হাতে টাকা, ওর একটা মোবাইল দিই, ফার্স্ট মোবাইল ওর দিই ব্ল্যাকবেরি সেটটা, ওরে মোবাইলটা দিয়ে দিই, তারপর ওর টাকা সাজিল আমি টাকা নিয়ে নি, আমি তোর আমি ভালোবাসি আর টাকা দিয়ে কি করবো, তোর বোনে চাইছে নিয়ে নি। তো ভাই ওরা আমি সব বাংলা শিখাইছি, ও আমার লোক সবসময় বাংলা কথা কইতো আরবিও কইতো, কিন্তু ওর ভাষাটা আমি তোর টাকা কামাছি উড়িয়ে দিয়েছি আমার দিয়ে দিই তো আমার খরচ করি। তখন আমার আশেপাশে বন্ধু যারা ওরা তুই কই যাস, আমি মুখ সেরে গেল ওইটা করি ওইটা করি, ছবি তুলে দেখাইস তো, আমি আইডি তুই ওয়ান টাইম আনা, তুই যদি কাছে যে উমেন না গো মাই আর যারা ও গো গুড়ে আনতে আমার কোনো সমস্যা না, এখন আমার ডন নাই, ডন নাই কি আর আমি আমাদের ভিসা পতাকাই নেই কাগজপত্রই নেই, আমার টাকা দিয়েছি এটা, আর আমার ধরলেও আমার কিছু হইব না, আমার কাগজ নেই।
কতদিন হয়েছে ততদিনে আপনার অবমানে, আমি কতদিন যাবো থাকছেন সেখানে?
তিন বছর।
তখন তিন বছর হয়ে গিয়েছে নাকি?
জি, তিন বছর হয়ে গেছে, ঠিক আছে,
ওর
সাথে সম্পর্ক চলতে আছে।
তারপর
দা এরকম হওয়ার পরে দা আমি এটি তো ব্যাপার হইনি, তোরা কি মনে হয় যারা আমার কাজ দেয় সবসময় মেয়ে লগই, মহিলা পুরুষ হোক ছেলে হোক সব ধরনের মেয়ে গেলাম, চলো যেহেতু আমি কাজ করি আর আমি ফোরম্যান আমার সাথে কথা বলে সমস্যা নেই, তো ওর সাথে আমি মানে অবৈধ সম্পর্কে যেভাবে করি প্রথম ওরে ছবি মুখে উড়াই দিয়ে আমার মহিলা থাইকা যাবে।
যখন আপনি কাজগুলো করছিলেন তখন ও বাধা দেয়নি কোন ধরনের?
না, ওরে বুঝাইতাম কি দেখো তুমি থাকো এক জায়গায় আমি থাকি এক জায়গায়, আমি সর্বক্ষণ তোমারে মিস করি।
ওকে, বুঝতে পেরেছি।
ওদের ভিডিও করতাম, যতদিনে যাইতাম ততদিনে ভিডিও থাকতো।
আর এই ভিডিওগুলো নিয়ে?
ভিডিওগুলো নিয়ে আমি এটি জমা রাখতাম।
কোথায় জমা রাখতেন?
মোবাইলে মেমোরির মধ্যে। মেমোরি আমার চারটা মেমোরি ছিল, এক সময় যাইতাম ওটা মেমোরি ফুল করে আনতাম। তাছাড়া আরেক সময় একটা কাহিনী ফালা গেছি, একটা মায়ারে হোটেল থেকে আনছি, যেটা মানে হোটেলের ফোনের মাধ্যমে যোগাযোগ হতো, ওরা আনছি, আনার পরে দা ওরে বাগানের মধ্যে নিয়ে যায়, বাগান না মানে ওয়াদি মরুভূমি, কাটা গাছ থাকে, তখন যারা বিদেশ থাকে তারা অবশ্যই এটা জানবো, বড় বড় মানে মরুভূমি, কোন যারা সীমা টিমা না নাই, ওখানে দা ওরে নিয়ে যায় আমরা জোরমূলক ভাবে চার বন্ধু মিলে ওরে আমি র্যাপ করে বন্ধ রাখি।
আপনি আসলে যেভাবে বলছেন না, মানে টু বি অনেস্ট মনে হচ্ছে যে একেবারে অপরাধ মুড়ি মুড়ির মতো ঘটে গেছে আপনার জীবনে, কোন ব্যাপারই না, জাস্ট ডু ইট, নাথিং এলস। দিস ইজ রিয়েলি রিয়েলি ইনটলারেবল, মানে সহ্য করার মতো না আসলে। এই যে মেয়েটাকে আপনি মেরে ফেললেন, মেয়েটা কোন দেশের ছিল?
মেয়েটা ছিল চীনা মেয়ে।
জীবনের যে পরিণতি এসব ঘটনা ঘটার পরে, যারা জানতে চান যদি মনে করেন যে উই শুড স্টপ দ্য স্টোরি রাইট নাও, তাহলে আমরা এটা স্টপ করে দিব, সেক্ষেত্রে আপনাকে নো ভোট দিতে হবে। আর যদি মনে করেন যে না, লেটস ক্যারি হিম, তাকে বলার সুযোগ দিন, সে বলুক শেষ পর্যন্ত, তাহলে আপনি লিখবেন ইয়েস। ভোট দেওয়ার নিয়ম হচ্ছে, প্রথমে লিখবেন ABC স্পেস ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আবারও বলছি, প্রথমে লিখবেন ABC স্পেস ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। ঝটপট লিখে পাঠাতে হবে, আমরা একটু পরে SMS পোলার রেজাল্ট জানিয়ে দেবো, এবং নোর পার্সেন্টেজ যদি 51% হয় তাহলে গল্পটা এখানে স্টপ হয়ে যাবে। এগুলো কি ভিডিও করেছিলেন যে মেয়েটাকে আপনারা এভাবে মেরে ফেলেছেন?
জি, ভিডিও হয়েছিল ওর কাছে, মানে যেটা বললে শ্রোতারা শুনলে অত শিক্ষা আনতে গ্রহণ করলাম, এটা আমার বলা সম্ভব না, ঠিক আছে, এটা আমি বললাম না, কিন্তু যেভাবে করছি এটা এটা বলার বাড়ি, ঠিক আছে।
চারজনই আপনারা বাঙালি ছিলেন?
জি, বাঙালি ছিলাম চারজনই। ওরে যদি ছাড়তাম আমরা, তখন আমরা রেহাই পেতাম না, ওজা পুলিশে খবর দিত বা এরকম কইছে পদার পর্যায়ে মারে এরকম মারা বলে গলা টিপে মারে
কে মারে
আমারই বেশি অবদান ওরা বলছে যে সাইরে আমাকে দেখ জীবনে আমি বহুত কিছু করছি আমি সবকিছু জানি পুলিশে দিলে তখন কি করবি তোরা
ওকে ওকে লেটস স্টপ সজ্জন আসলে একটা সীমা থাকে যদি আমাদের শ্রোতারা চান যে আপনাকে আসলে ক্যারি করতে দেওয়া উচিত তাহলে আমরা ক্যারি করবো নাহলে আমরা আসলে নিতে পারছি না প্রিয় শ্রোতা আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি রাত একটার সময় ঠিক ফিরে আসবো এবং আপনাকে বলছি ভোট দেবার জন্য আমরা যদি দেখি যে 51% নো বলছে তাহলে আমরা স্টপ করে দিব আর যদি না হয় তাহলে আমরা শেষ পর্যন্ত ক্যারি করবো বিকজ ওর জীবনে যে পরিণতিগুলো ঘটেছে শেষ পর্যন্ত সেগুলো হয়তো অনেকেই জানতে চাইতে পারেন আমরা ফিরে আসছি ঠিক রাত একটায় আপনারা সবাই শুনছেন যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও FM 89.2 এ আজকে ইমন এখানে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো লাখো মানুষের সামনে স্বীকার করছে এবং কেন স্বীকার করছে সেটা আপনি নিশ্চয়ই জানেন যে ওর মতো করে অসহ্যকর অনৈতিক এবং দুর্ধর্ষ বাজে রকমের পচা জীবন যেন কখনো কারো না হয় আমরা ফিরে আসতে চাই ঠিক রাত একটায় আর ওকে দেখার জন্য আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে আমাদের পেজের ঠিকানা facebook.com/abcradiofm89.2 ফিরছি ঠিক রাত একটায়
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ
চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয় ১৮ কোটি মানুষের গর্ব রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ববাজার মনে রেখো রয়্যাল টাইগার জিতবে সুন্দর আগামীটা তারা গড়বেই রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক রিচার্জ ইয়োরসেলফ
আমরা সবাই আছি জীবনের কাছে কাছি সুন্দর আগামীটা তারা গড়বে মনে রেখো
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ
প্রিয় শ্রোতার সময় এখন রাত একটা এবং আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে আমরা পুরোপুরি এমন একটা বিধ্বস্ত মানে মোমেন্টের মধ্যে রয়েছিলাম যে আসলে নেওয়া যাচ্ছিল না এই ধরনের গল্প আসলে খুব বেশি নেওয়া যায় না আমরা আপনাদের উপরই ছেড়ে দিয়েছিলাম SMS পোলের মুখোমুখি আমরা হব তবে তার আগে আপনাদেরকে বলতে চাই যাহা বলিব সত্য বলিবতে যদি আপনি এসে আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো কনফেস করতে চান এই অর্থে যে আপনার মতো জীবন যেন কখনো কারণ না হয় যে কারণে একজন মানুষ একটা সৃষ্টির সেরা জীব হিসেবে দুনিয়াতে আসার পরেও তার জীবনটা অবহেলিত হয়ে গেল তার জীবনটা নষ্ট হয়ে গেল সেরকম নষ্ট জীবন যেন কারো না হয় এটা যদি আপনি বিলিভ করেন আপনার খারাপ জায়গাটা থেকে তাহলে আপনি আসতে পারেন আমাদের এখানে এবং আসার জন্য নিয়ম হচ্ছে আপনি আমাদেরকে ফোন করবেন ফোন নাম্বারটি হচ্ছে 09613892892 আমি আবারও বলছি 09613892892 এখানে ফোন করার পরে ফোনের যে নির্দেশনা দেওয়া আছে সেটা আপনি অনুসরণ করে আপনার কথাগুলো রেকর্ড করবেন প্রিয় শ্রোতা চলুন আমরা কম্পিউটারের কাছ থেকে জেনে নেই SMS পোলের রেজাল্ট কম্পিউটার বলছে দেখুন সবাই আসলে শুনতে চাই কি করব লেটস কন্টিনিউ দ্য স্টোরি কম্পিউটার বলছে যে ইয়েস ডেফিনেটলি 69% হচ্ছে ইয়েস মানে তাকে শেষ পর্যন্ত বলার সুযোগ দেয়া হোক এবং 30% হচ্ছে নো আর বাকি বুঝতেই পারছেন 1% হচ্ছে নো কমেন্টস ওকে যেহেতু শ্রোতারা শুনতে চাচ্ছে আমরা আপনাকে সুযোগ দিচ্ছি এবং চলুন তারপর কি হলো আপনারা এই এই ধরনের কাজ করার পরে যেটা আপনি বলছিলেন যে চাইনিজ এম এটিকে আপনারা সবাই মিলে এই কাজটা করেছেন তারপর
দাওরে আমরা খুন করে আইসা পড়ি মনের মধ্যে ফালায় যার যে রুমে চলে যাই তারপর আমার কাজে আবার আমি নিয়মিত ডাক পাই ডাক পাওয়ার পর কাজে যাই কাজে যাওয়ার পর ওই মায়ের লাগে আমার কন্টিনিউ কথা থেকে যায় যার আমি নূর নামে প্রথম দেখছি ভালোবাসছি আমার লাইফে খারাপ হোক ভালো হোক কিন্তু ওরা ভালোবাসছিলাম কিন্তু ওরা আমি সত্যি বিয়ে করবো ও আমার বলছিল এক পর্যায়ে দেখা গেছে কি ও মানে শপথ দিছিল দেওয়ার পরে দা আমি রাজি ছিলাম যে আমি তোর বিয়ে করবো সমস্যা নেই আর তোর আমি বিয়ে করবো এরকম বউ করে তোর আমার বাংলাদেশে নিয়ে যাবো তুই যাইতে পারবি কিনা কয় আমি যাইতে পারবো এরকম চেষ্টা করছিল তারপর দা এমনি কথা থাকে, থাকার পরে দা আমি ওরে ভালোবাসি। তা আবার আমার বাইরে আমি ওই যে বলছিলাম বিদেশ নিয়ম টাকা নিয়েছিলাম, আমার বাইরে এক সময় নিয়েছি আমি, নেওয়ার পরে দা বাইরে আমার সাথে রাখতাম না। তারপর দা চিন্তা করলাম মানুষে আমি কাজ শিখাই, তো আমি ফোরম্যান, বাইরে কাজটা শিখাই নি, বাইরে কাজটা শিখে নি, তো আমার কাছ থেকে আমি হেল্প দিয়ে খেলা দিলাম। আমি মিশিং দিতে পারি না উস্তাদ হিসাবে, যে মালিকের তুলে দেয় মালিকের কাছে যন্ত্রপাতি নাই আর কি। তারপর বাইরে নিয়ে আসি, এসে আমি ভাই কাজটা আমরা দুজনে শিখি, ঠিক আছে আমি তো কাজ পারি, আপনি যদি শিখে একটা হেল্প দিয়ে দেয় আপনি উস্তাদি পয়সা পাইবেন, কয় ঠিক আছে তুলে করো এই কাজে অনেক টাকা আছে। তো বাইরে নিয়ে একটা কাজ করি, কাজ করার পর কাজটা অনেকদিন লেগা যায়, বাইরে ভাগ্য বলো না আমার ওই ভাগ্য বলো না আমি বলতে পারি না। তারপর ভাই কয় কি রে ভাই তুই তো কাজে ভালো টাকা কামাস শুনছি বা কাজ করস, তো কাজ তো এত দেরি লাগলে এটা তো লাভ হইব না কাজে। আমি দেখেন ভাই এই জায়গাটা ভালো করে না পাত্র মাত্র পরে বইছে, তো দেখি আপনার এই কাজে আমি উস্তাদ বানাই দিব। তো কাজটা কোন রকম করছি অর্ধেক করা হয়েছে কাজটা। আর ওখান থেকে আমার নূর ও খালি আমার ফোন দেয় কতটা কতদিন যাবো দেখি না, অনেকদিন লাগে আছে আর কি, 15 দিনের মতন লাগে আছে ওর সাথে আমার দেখা নেই, খালি কন্টিনিউ কত হয়ে যাচ্ছে ফোনে 3-4 ঘন্টা। তো 3-4 ঘন্টা আমরা দুনো ভাই কাজ করতাম, রাত দিন মিলে ডিউটি করতাম আর কি। তো ভাই কোথাও আমার ঘুমাইতে যায় বাইরে, আমি রাখি কি করতাম ভাই আমি যে কথা বলতাম না ঘুমাইয়া, এই 2-3 ঘন্টা 4 ঘন্টা কথা বললে বাইরে কেতাম ভাই আমি ঘুমাইছি আপনার জানাবার। তো আবার মেশিনে ঘুরা এসে আবার একই আমার কথা, এরকম কথা চলে। পর্দা ও কইতাছে তোর বাইরে বেশি না আমার আমি বেশি, আমি দেখ তুই তো বেশি ভাই, তো আছে সমস্যা কি ভাই, তো ভাই কে ফালাই দেবো ভাই রক্তের ইয়া। পর্দা বাইরে কই ভাই আপনি কাজটা করেন ঠিক আছে, আমি একটু শহরে যাইতে আমার বন্ধু ফোন দিতে আছে আর আমার হাতে দূরে মোবাইল আছে। আমি কই ভাই কাজটা তো শেষ হইতে না ভাই, তো কিছু টাকা পয়সা দেওয়া লাগবে, আমরা নিয়ে আসি কবে কি কাজ করে দুই ভাই মিললে টাকা পয়সা দেয় না। তো ভাই কো মোবাইল বেচে চালিবে এত সুন্দর সুন্দর মোবাইল, কই বেচিস না? আমি কই না ভাই বেচালাম মোবাইল গুলা, মোবাইল গুলো ও একটা চাইছে ওর দেবো মোবাইল টার্গেট হলে। আমি কই যে বাইরে কোনো যে বিচাল আছি আর কি। তো আমি ভাই শহরে যাইতে ভাই কে দেখ ভাই ওখান তুই যাবি তোর তো কাগজপত্র নাই আর আমি কাজটা শিখতে নাই, এই কাজটা উঠাইলে তো অনেক টাকা বাংলাদেশে 2-2.5 লাখ টাকার মতন পাইলাম ওইলে আর কি, অনেক বড় কাজ আসছিল। তো পরে দা ভাই কয় যাইস না বাইরে, আমি সকাল বিকাল কইতে কইতে একদিন পার হয়ে যায়, পরের দিন বাইরে রাজি করি, মানে আর ভাই যাই গেলে গেছে সমস্যা হইতো না, আর রিজিক না থাকলে আমি যাবো গা, কিন্তু মানে আমার রিজিক না থাকে আমি জীবনে থাকতে পারবো না, আপনি যতই কোন আমার এনার রাখতে আমি থাকতাম না, কিন্তু আমি যাবো গা ওইরকম একটা। কিন্তু আমার ওই দিনে মনে একটা কিরকম জানি একটা মনে হয় রিজিক, তো ভাইয়ের সাথে বললো ভাই মনে হয় কেমন টাকা মনে হয় আমার চাইছে না, কই কে লেগে তুই কথা আমি দেখেন ভাই আজকে খাইতে গেছি দুপুরে আমি খাইতে পারি না, কেমন জানি আমার রিজিক মনে হয় গেছে, বাইকে তুইলে ভাই তুই যাইস না শহরে যাইস না। আমি কেনা ভাই যাই তুই শহরে? তো পরে তা বাইরে যেমনি হোক রাজি খুশি, ভাই তো বড় ভাই নিছি আর আমি সে ছোট, তো ভাই চিন্তা করে ভাই এত টাকা কাজ করে বা উস্তাদ ওর কথা আইসি ও যাইতে যায় শহরে গেল তার সমস্যা হইব না। তো আমি শহরে যাই সন্ধ্যা বাইরে কাজ মাছ বুঝে দিয়ে আমাকে ভাই পাক শাক করে দিয়ে বাইরে গেছি, আমি ভাই শহরে যাইতেছি আর আপনি কাজটা বন্ধ করে দিবেন 7টার ভিতরে, আজকে রাত করে করার দরকার নাই আর আমি সকালে এসে যাবো ইনশাল্লাহ। তো ভাই একদম মনে করতেছে বন্ধুর কাছে যাইবো, আমি যে ওই দিক দিয়ে খারাপ কাজে যাবো ভাই আর ওইটা জানেন, যাই একটু মার্কেটে যে মার্কেটে যে মার্কেট রেট করে ওর লাগে লোয়া যায় অনেক কিছু অনেক টাকারই। নেওয়ার পরে দা ওর সাথে সারা রাত্র কাটে কথা মতো হয়, ফার্স্ট লাস্ট যে ভিডিও সো ভিডিও হয় ঠিক আছে, আর ওর মোবাইলটা দিয়ে দিই, আর আমার হাতে দুইটা নর্মাল মোবাইল ছিল ওর মোবাইলটা দিয়ে দিই, আমি কিছু আরেকটা কিনে নেবো আর আমার সাথে 50,000 টাকা ছিল রিয়াল বিদেশের রিয়াল আর কি, 200-250 রিয়াল ছিল। তো ওগুলা নিয়ে ওরে ওখান থেকে রাত্র কাটায় সকালবেলা চলে আসি, চলে এসে আমি একটা বাজারে এসে 2 ঘন্টা ওর সাথে কথা বলি, শেষ কথা বলা হয় যেটা 2 ঘন্টা কথা বলি, কথা বলার কথা কই দেছে এত কথা বলা দেখেন আমার ডিউটি সময় দিতেছে গা, তুই বাসা যা, যাইয়া গোসল মোসল কইরা আমার ফোন দিস, মানে বাসা যাইয়া তুই আমার ফোন দিবি আমি নিজে তোর জন্য টেনশন থাকবো, তো ঠিক আছে এটা কই গাড়ি তুলছে, গাড়ি তোড়ার পর দা মানে ওই বাসা থেকে কিন্তু বারে একটা বাজারে আমি নাস্তা টাস্তা করছি কইরা কথা বললে আর পর দা আমি গাড়িতে উঠছি, গাড়িতে ওঠার পর দা আমি গাড়ির মধ্যে ঘুমাই এক সময়। তো রাস্তার মধ্যে যে চেক চলতেছে আমার কিন্তু কাগজপত্র নাই, আমি ওটা জানি না, ড্রাইভার আর বলে না ঘুমে গেছে, গাড়ি যে মানে চেকের সামনে গাড়ি থামাইছে, থামানোর পর দা আমার ইয়া করছে ডাইকে উঠেছে কোথায় তোর এই বিষয় দেওয়া আসেনি। তো তখন আমি কি করলাম, আমি যে পুরন লোক আমি আর ওইটা সাজি নাই, আমি মগা সেজে গেছি, আমি কি করছি বাংলা কইতেছি ঠেললে, বাংলা করার পর দা ও কইতেছে মালিক সিনেস নি মোদি টু দিন নে কইতেছে উস্তাদ হিন্দি মিন্দি কইতেছে, বাঙালি যে এত বুঝবো পর্দা আমি কই আছে ক মালিক না, আমি যে মালিক অরিজিনাল মালিক প্রথম গেছিলাম ওই মালিকের নাম সব সত্য তো কইছি করার পদা কইয়া কই, আমি কই নাই এরপর আমার ভাইয়ের কাছে ফোন দিলাম ভাই আমার আটকে রাখছে গাড়ির মধ্যে ওই টেস্ট করতে নামায় আমার ওগো গাড়ির মধ্যে উড়ে লেছে, উড়ানোর পরদা ভাইয়ের ফোন দিলাম আমি ভাই কাম দইছে আমি রাস্তা দিয়ে আইতাম আমার চেকে ধরা রাখছি কি পুলিশ আবার টান্দা মোবাইল নিছে নিয়ে ভাইয়ের লাগা আর বিকে আছে তো বেদে স্যার কে তো তার কাছে বিষয় মিশা নাই, তুই বাইরে বেদে স্যার তার সবাই আছে, তুই তার সাইরা দে, সাইরা থাকলে কাগজ নিয়ে। তখন আমার আর সারে নেই, আমার পকেট মকেট তখন ফুলুসে আর আতা নেই, তাই আমি বললাম দেখ আমার কাছে টিহাডি আছে, টাকা দেখাইলাম, টাকাটি রেখে আমার সাইরা দেব, বাবা টাবা কইতেছে গরিব, লাস্ট দিদি সার এনে তখন আমি আরবি আরম্ভ করছি, যদি আমার কাছে যেহেতু 50,000 টাকা আছে এটি দিয়ে ছুটতে পারি কিনা, আর আমি আমার যদি থানায় নিয়ে যায় আমার কাছে যে ইয়ারি মেমোরি কার্ডটি আছে উড়িয়ে আমি ধরা খেয়ে দেবো, ঠিক আছে, মানে একটা কঠিন কিছু হয়ে যাবে এরকম ভাবতাছি, আর আমার ফকেটের থেকে ওটি ফালানোর আমি সুযোগ পাইতাছি না।
ওকে,
আর আমাকে তো ওটি ফালাম গেলে ওর সাথে আমি প্রেম করছি, আর আমার স্মৃতি হিসাবে অনেক ছবি আছে ভালো ভালো ছবি, তারপর আমি আরবি কোয়া শুরু করছি ওর লগে টোটালি আরবি, তো তুই তুই মিথ্যা কথা গেলি গেলে আমি দেখ মিথ্যা কথা বাসনের লেগে কর যান বাসন ফরজ এরকম কইতাছি কর ফাদা কর, ঠিক আছে, ওই ভাইয়ের লগে তো কথা কইলে ভাই কেছে মালিক নিয়ে আইব তো আমাকে থানা পাড়া দেবে, থানা পাড়ার পর আমার মানিব্যাগটা সহকারে সব জমা করে ওই যে অফিসার হ্যাঁ চেক করতেছে সব মানিব্যাগ খুলে দেয় আমার কাছে, যে বিষাড়া প্রথম লাগছিল বিষাড়ি এটা আছে আমার কাছে, যদি দেখতে চান দেখতে পারেন সমস্যা নেই, তো এই বিষাড়া ছিল থাকার পরে দা এই বার করছে দেখে অরিজিনাল বিষাড়ে কই কিরে তোর যে বিষা আছে তুই ওইটা দিয়ে না মিথ্যা কথা বলি গেলে লাগে, আমি দেখ আমার বিষা আছে এটা মেয়াদ নাই, তো থাকার পর দা মালিককে ডাকে, ডাকার পর দা আর আমার যেই আর মেমোরি আসিল ও আমার দিক তেরা চোখে তাকায় চেরে বয়ে থেকে আর মেমোরি গুলো দেখতে আমার চোখ গুলো দেখতে আসছে, আমার আমার ছবি আছে আমি যে স্টাইলে চলাফেরা করতাম মানে ভদ্র স্টাইল, তুই দি শেখ হ্যাঁ দেশ বড় লোক রে শেখ কয় আর কি, তুই দি বড় লোক তুই যে স্টাইলে চলাফেরা করো, আর আমার থ্রি কোয়ার্টার প্যান্ট ছিল আর মেঘাতা গেঞ্জি ছিল, আমি ওইরকম স্টাইল ভাবে চুল লাগিয়েছি, দেখে তুই দিয়ে বড় লোক তুই গরিব গিয়ে কাম করতে তোর বিষাদি বাগানে বিষে বাগানে বিষে আমার মালিকের কাজ নাই আমি করছি মিথ্যা কথা করছি কর পরে দা, এই সব দেখে আমার অরিজিনাল ইয়ারে দেখছি পতাটা দেখে মালিক রে ডাকে আনছে, আনা পতা কয় কি রে তুই তারে নিবি না গ্রামের তো কিছু দিয়েছে মা বাবার ছবি আছে ও হাসতেছে কয়টি কার মা বোনের ছবি আর আমার ওয়াইফের ছবি এরকম মিথ্যা কথা কইছি তো বাসা যাইব না, তো আজকের ছবি ওই মেমোরিটা আমাদের তারিখ উঠে যেত অটোমেটিক ছবিটির মধ্যে তারিখ সেভ হইতো, তো পরে দেখো আজকে তারিখে দিয়ে দেখা যায় আমি দেখ এরকম এরকম করার পর দেখো বুঝতে পারছি তোরা এই দেশে রাখা যাবে না, আমার কোর্টে চালান দিয়া যে আমার নামে কোনো কেস মেস নাই কোনো কমপ্লেন নাই, ঠিক আছে মালিকে কইছে ওরে দেশে পাঠায় দে, তখন আমার কোনোদিন জেল নেই, কোনোদিন জানার মাঝে দা আবার একটা ইয়ে আছে যে টিকিট দিলে আমার আবার জেলের মধ্যে জিজ্ঞাসা করছে কোর্টের মধ্যে যে তুই কি এনে থাকতে যাস না বাংলাদেশে যেতে যাস, বাংলাদেশে গেলে কি করতে হইব আর এনে থাকলে কি করতে হইব, এনে থাকতে গেলে তোর জেল খাটতে হবে 4-5 মাস, এরপর জেলে থাকবো টিকিট দিলে যাইতে পারবো, আর অহম যদি বাংলাদেশে যাইতে যাস টিকিট দিলে যাইব, তোর কোন সাদিক মেদিকে নাম্বার আছে বন্ধু টন্ধুর নাম্বার আছে, আমি কই বন্ধুর নাম্বার তো নাই আমার মোবাইল দিয়ে, ওই মোবাইল গুলো আবার ইয়া করে নিছিল বা মানি ব্যাগ মোবাইল টোবাইল সবই নিছে গা, আমি মোবাইলটা দেখো মোবাইল দেওয়া যাবো না, কতর নাম্বার মুখস্থ আছে না জেল গিয়ে আমার, তুই আমার ভাইয়ের নাম্বারটা আবার স্মরণ ছিল, তো ভাইয়ের ফোন দিয়ে গেলাম ভাই টাকা লাগবে, তো ভাইয়া কই সুডানের ব্যবস্থা দিয়ে ভাই আবার দালাল নিয়ে আসছিল সুড়ে দেওয়ার নাই, পরে দেখছি ঠিক আছে তুই বাংলাদেশে যা তোর আমি টাকা পাবো, তো ভাই আড়াইশো টাকা ম্যানেজ করে বাংলাদেশে তো কিছু টাকা নেই ওনতে ওই যে কাজ করছি ওই কাজের মালিককে দৈরা কিছু আর তোমার দৈরা হ্যান্ত কিছু মিলাই দিলে 50,000 টাকা আপনার ইয়া করে ম্যানেজ করে ওনে দেয়, দেওয়ার পর আমার 15 দিন করেছে এক সপ্তাহ দিতে পারে পারে না, পরে দেওয়া 15 দিন ওখানে আমি জেল খাই,
ওই জেলের অভিজ্ঞতা জানতে চাই কেমন ছিল জেলটা,
জেলটা প্রথম যেদিন জেলে নিয়েছিল তখন আমার যারা আগে জেলের মধ্যে আছে অপরাধ করে ঢুকছে, আমার তো কোনো অপরাধ নেই আর অপরাধ যেটা করছি মোবাইলে ইয়া এটি ব্যাপার না, বাইরে রাষ্ট্র আসলে মানুষ এরকম করতেই পারে, এটা কোনো অপরাধ না, আমার কোনো খুন খারাপই নাই, মানে আরব বাগা ওপর কোনো অত্যাচার মত্যাচার নাই এরকম কোনো কেস নেই, তখন আমি থানার ভিতরে প্রথম যেদিন আমার ঢুকায় শুক্রবারের দিন ছিল ভাই, তো ঢুকানোর পর সবাই কইতেছে তোর ফাঁসি বইটাই আমার ভয় দেখাই যাচ্ছে, তো একটা বাঙালি আবার খুব ভালো ছিল হ্যাঁ কই দেখেন ভাই আমি কি করছেন আমি তো কিছুই করি আমি রাস্তা ধরে গেছি, আপনি কিচ্ছু না ইনশাল্লাহ আমি যাইতে পারবো, তো আমার একটু মনে শান্ত হইল, পরদিন মানে যে জেলে গেছিলাম ভাই খানা দিয়েছে হোর বাড়ি ওই রকম খানা দেন এত ভদ্র খানা দিয়েছে থানার মধ্যে জেলে, মানে অনেক যারা আছে যে থানার মধ্যে হেরা খুব শান্তিতে আছে খাইয়া লইয়া দাইয়া সবকিছুই ভালো ভালো খাবার, পদা যখন থেকে আমার কোর্টে চালান করে আমার জেলে দিল, কোনোদিনই জ্বালাইছে জেলে যাই একটু খাবারটা কষ্ট ছিল, তারপর তো মোটামুটি ভালোই কোনো মায়ের দের করে নাই, এনে 15 দিন বাস ওই নূরের কথা ফ্যামিলির কথা সবকিছু বাইরে আমার 15 দিন কাটতে যায় কাটার পর আমার দেশে পালায়, খুব ভালো তিন বেলা খানা চা কফি
এরপর
নিয়ম কোন জেলের মধ্যে কোন শাস্তি নেই, সকালবেলা ঘুমাতে উঠাইতো উঠাইয়া চা দিত আর রুটি দিত, এরপর নটা দিক দিয়ে নাস্তা দিত খুবুস, তারপরে দুপুরে মুরগা দিয়া বা খাসি গরু ওইটা দিয়ে দিত, আর রাত্রে রুটি দিত তিন বেলা খানা, আর বিকাল টাইমে ইয়া দিত দুটো রুটি আর চা দিত বা কফি এরকম দিত। খুবই ভালো গেছে, ভালোই লাগছে তো, কিন্তু ওর যন্ত্রণা আমার থেকে যায়, ওর টেনশন হয়ে যে নূর কথা কইতে পারি না। সর্বক্ষণ তো জেলের মতো ভাই লাইট বন্ধ করতাম, লাইট দিনে একে যেত তো বন্ধু, একটা বন্ধু বানাই, বন্ধুর মাধ্যমে আবার ইয়া করি কথাবার্তা করলে সব শেয়ার করি, এমনি এমনি কাটতে গেছে আনন্দের মাধ্যমে, কষ্ট লাগে না। পরে জেল থেকে বাড়ি আসি, আসার পর মানে এয়ারপোর্ট আইনা দেয়, ওই যে আমার টাকাগুলো ভাই তুলে আমার সাথে আড়াইশো রিয়াল ছিল, তা আমি ভাবছি যে এই টাকাগুলো দিয়া আমি সরাসরি বাড়িতে যাই উঠবো না। আর আমার এই খবর যে আমি জেলে ধরা গেছি, এই খবর বাংলাদেশে ছড়াই গেছে, সব ছড়াই গেছে, আর মানুষ এক জায়গার থেকে চলে গেলে আরেক জায়গায় কিন্তু ওই লোকটা যতই ভালো করুক থাকা গেলে কেউ খারাপ করে না, চলে গেলে অনেক খারাপ হতো। আমার নামে অনেক ব্যাড রেকর্ড ছড়াই দিয়েছে আমার ভাইয়ের কাছে, তো আমার ভাই বলে যেতে তো এরকম এরকম কারণে ধরা গেছে, আমার এরাই খেয়ে ও খারাপ মায়া গেছে গেছিল। তো ফ্যামিলি আমার প্রতি অসন্তুষ্ট, তো আমিও ভাবছি যে আমি আর যাবো না, পঞ্চাশ হাজার টাকা যেহেতু আছে আমি ঢাকা শহরে যেয়ে উঠবো, ওঠার পরে আর নূরের লগে যোগাযোগ করবো, করার পর আমি আবার ইন্দোনেশিয়া চলে যাবো, ওরে নিয়ে নিয়ে আমি একটা কিছু করবো এরকম ভাবনা ছিল। তো এয়ারপোর্ট আসার পর সেদেশ এয়ারপোর্টে আমার একটা রসিদ দিয়েছিল, মানে যে টাকাগুলো জমা রাখছিলাম এই রসিদ গুলো আগে আগে নিয়ে গেল নিরাপদা এয়ারপোর্ট আইন, আমি আমার টাকা দে, টাকা দিয়ে আমার খাইলাম আনিব একটা দাঁড় দশটা রিয়াল তোমাকে, আমার টাকা দিয়ে আমি টাকা ছাড়া যাবো না, করতে যাবি কিনা এটা কত টাকা আমি নিছি এমকেন না, রিসিপ্টটা নিছে গে রিসিপ্ট আমি নিছি, মানে যে পুলিশের উপর দায়িত্ব দিছিল ওকে আমি নিছি এমকেন না, তুই লোক তুই আমার কবি তুই যাবি কিনা না যাবি ডাকো, ওর লোক ভাই আমার আধা ঘন্টা তর্কতর্ক আমার দুটো থাপ্পর আমার, কিন্তু আমার বড় কষ্ট ভাই টাকাটার লাগে, ঠিক আছে আমার টাকাটা দিয়ে অনেক স্বপ্ন জেলের মধ্যে স্বপ্ন দেখি যে বাংলাদেশে একটা কিছু করুন, কিন্তু বাড়িতে যেমন আমার যেহেতু আমার ব্যাড রেকর্ড সরাই দিয়েছে উড়ে আমার চালান ছিল, মানে জেলের তেমন থেকে প্রত্যেকদিন এই বিমানে ফ্লাইট দেয় আর কি। আর চেহারা কো ভাই যা গেছে গেছে বইটা আমি তিন লাখ চার লাখ টাকা বেশি হয়ে গেছে গা, আর আমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে কি করবো না আয়া করে উদে দিয়ে থাকলা ভাই জেলের মধ্যে দিয়ে দেবো, এই কথা গিয়ে বাংলাদেশে আসি, তো ভাই আবার ফোন করে করে দেয় যে এমনটা আইতেছে, আমার ভাই আবার এয়ারপোর্ট থেকে রিসিভ করো, রিসিভ করে ওই দিন আসি বাংলাদেশে, আসি আসার পর আমি যে সিমটা চালাইতাম বাংলাদেশে থাকতে, ওই যে আমার ভাই চাকরি দিয়েছিল অফিসে, তখন আমি একটা মোবাইল ভাই ইউজ করতাম আমি বলি নাই, তো এই মোবাইল নাম্বারটা আবার উঠাই আমি উঠাইয়া,
মানে আপনি একেবারে শূন্য হাতে দেশে ফেললেন।
জি জি, আমার কিছু চালান মালান কিছু নেই, শূন্যতে ফিরছি, ফেরার পর আর আমি কিছু টাকা আবার বন্ধু বান্ধবদের দিয়ে রাখছিলাম যে যারা চাইতো, ওই যে টাকা কামাইছি দেশে আগে তো চলে গেছে বন্ধু বান্ধব আছে, তো ফোন টোন দিতাম মাঝে মধ্যে, ফোন দিলে ওরা কইতো ভাই কিছু টাকা দিলে হেল্প হেরাইবো, তেমনি এমনি দিতাম কিছু টাকা দিয়ে, তো ওইটা আবার আমার চালান আছে মোটামুটি, এটা আবার আমার ফ্যামিলি জানে না কারে টাকা দিছি না দিছি। পরে তো দেশে আসি শূন্যতে, এখন থেকে আসার পর ভাই এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে আয়ে রাত পারো সকালবেলা, তুই আত্মীয় স্বজন যারা আছে সবাই আমার দেখতে আইসে, দেখা সাক্ষাৎ করলাম, তোর কি জেলে মাস্টার চাইবি না আমার মারা নেই, তো এমনি করে নোরে আমি আমার ছোট ভাইয়ের ইয়ে করলাম যে আমার তো মোবাইল লাগবো তুই কি করবি, একটা মোবাইল ব্যবস্থা কর, তো একটা মোবাইল দিল আর কয়েকটা নাম্বার নে, আমি নাম্বার না আমার আগের নাম্বারটা উল্লো, আগের নাম্বার দেখি করবো এটা তো আর কেউ জানে না বন্ধ গেছে, আমি না উড়া আগে টেবাল পুরান সিম কোনো সমস্যা হইতো না, পরে এই সিমটা উড়ে উড়াইয়া আনার পর আমার বিকালবেলা দেয় হাতের মধ্যে একশো টাকা বেড়া দেয় মোবাইল, ওর পর আমি সাথে সাথে অন্যের নাম্বারে আমি ফোন করি, এস এম এস টি আছে ভাই ওর সাথে যোগাযোগ আছে আমার এস এম এস আছে,
তো
পরে দা ও ইয়া করছে ওর নাম্বারে ফোন দেয়, ও তো ফোন পাইয়া এত খুশি, আমি ডাইরেক্ট ফোন দিয়েছি, ফোন পাইয়া খুশি কান্দা গাড়ি, মানে খুশি ঠেলা কান্দাছি, তুই কই আসলি আমি সবকিছু শুনছি তুই আমার সাথে মিশা গেছিস, কিন্তু এটা কোনো কিন্তু আমি ভালোবাসি, এত কান্দা আমারও কান্দা চোখে পানি, তো ছোট ভাই তো আর আরবি বুঝে না, আমি আরবিতে কান্দাছি আরবিতে কই আর এমনি কান্দাছি আর কি, তো ভাই কইতে কিসে কিসে ভাই আমি কান্দার কি আবার দেয় মেয়ের কন্ট্রা আওয়াজ, তো আমি কিছু না আমি যে মালিকের কাজ করতাম মালিকের বউ দেখ কি করতেছে আমি যে জেলে কাছে কি করে মানে আমি খোঁজ করবো, ওরা তো ছুটাইলে পারতাম হ ভাই পারতো কিন্তু ছুটাইলাই এটা ভাগ্য খারাপ এরকম বলার পরে দা, তো ওর সাথে যোগাযোগ আমি দেখ নূর তুই ওখান থেকে ফোন কর আমার মোবাইল তো টাকা না, ঠিক আছে, ও কি করে ওই দিন আর ফোন করে না, রাত্রে ফোন করে রাত 12টা বাজে ফোন করে, ওরা ও পাক্কা এক ঘন্টা মতন কথা বলে, কথা বলার পর দেখ দেখ তো দেশে তো টাকা কাটে অনেক তো ইন্টারনেট পাই করতে অনেক এমনি টাকা ফোনে বেশি কাটে অনেক তোর লোক কন্টিনিউ কথা বলা সম্ভব, তুইও মাঝে মধ্যে দিস ফোন আমি দিন, আর অনেক একটা যে সুযোগ সীমা আসলে এক রিয়াল বললে ভাই মানে এক ঘন্টা কথা কওয়া যায় ফ্রি, তো এই সিস্টেম আবার সপ্তাহে একদিন পড়তো, ও তুমি মানে ওর তো আর যখন চলছে আমার টাকা দিয়ে চলছি, তখন তো আমি পড়ছি ওর টাকা ওর টাকা মাস শেষে ও তো বাড়িতেই পাড়াইতো আর আমার টিকা খরচ করতো, পরে দাও ওই ফোন দেয় সপ্তাহে তো আমার এগুলো ভাল লাগে না ভাই ভাল লাগে না, পরে আমি এক সময় আমার তো কথা গিয়ে থাকতেই আর ও সপ্তাহে একদিন ফোন দিব ওর সাথে থাকবো, আর বাংলাদেশে তো ফোন করলে অনেক টাকা কাটে ভাই, পর্দাওয়ারে আমি মেসেজ পাঠাই, মেসেজ করে ফোন করে পর্দা আমার এগুলো ভালো লাগে না, আমি কথা আমার চালাই দিব কথা চালানোর লাগে কি করি, আমার একটা বিএন ছিল ওর সর্বপ্রথম ফোন দিয়ে দিয়ে দুষ্টমুষ্টমি করে এমনি কথা চলে পর্দা আমি ওর তো আর চলবো না, ওর সুন্দর না নাকি ওর লাগে কথা বলি খাইলে আমি কথা সবসময় বলি, পর্দা একটা নাম্বার আমি বানাই, বানাই আইডিয়া করে প্রথম একটা নাম্বারে ফোন দিই, ফোন দেওয়ার পর দা কথা বলি, সালাম দিই, সালাম দেওয়ার পর দা কে বলছেন, আমি জি আমি ইমন বলছি, কইমন বলছেন বুঝতে পারলাম, তো আপনি কোন জায়গা থেকে বলছেন, আমি পুরো পরিচিত আমার যেটা সত্য অ্যাড্রেস ওটা আমি আর দিই না, দেওয়ার পর দাও বলে ঠিক আছে তো কেন ফোন দিচ্ছেন, আমি আপনার কাছে ফোন দিছি দরকার আছে, কি দরকার বলেন, তো এমনি কথা বলে আমি এত এত তাড়াতাড়ি করতে আপনি কি কোনো কাজ আছে, চাকরি না কি করেন, ও কো আমি তো চাকরি করি না, তো কি করেন লেখাপড়া, তারপর দা ডিটেল বল ওটা শুনছি শোনার পর দা, আমি বললাম ঠিক আছে তো তোমার কথাগুলো তো ভালো লাগতো মানে আপনার থেকে তুমি এবার সহটা কেন জানি, তো পরে দা ওর কি করে না করে সব জানার পর দা ও কেছে তুমি কি চাও, আমি তোমারে চাই, তোমার হচ্ছে আমার চাও মানে আমি তোমার ভালো লাগে তোমার আমি ভালোবাসি, এরকম বলে আছে ভালোবাসা কি আলুয়ার পটল বাজারে চাইলে পাওয়া যায়, তো আমি কি না চাইলে কিভাবে পাওয়া যায় ওইভাবে বলো, যেভাবে পাওয়া যাবো আপনি আমার জন্য কি করতে পারবেন, তোমার জন্য কি করবো মানে তোমার জন্য তুমি কি করলে খুশি হো, আমার জানটা দিলে খুশি, জান দিয়ে দিবেন, জান দিলে তো আমার পাইবে নাই না, তাই আমি ঠিক আছে জান দেওয়ানোর দরকার নাই, তাহলে তুমি কি চাও টাকা পয়সা, আপনি টাকা পয়সা দিতে পারবেন, আমি তুমি কত টাকা চাও, 10,000 15,000 20,000
একটু থামাচ্ছি আপনাকে, যে মেয়েটার সাথে আপনি কথা বলছেন সে মেয়েটার নামটা কি,
ফাতেমা,
এই ফাতেমাকে আপনি বাংলাদেশে ফিরে তার সাথে এক ধরনের সম্পর্কে আপনি জড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন তাই তো,
জি জি,
সম্পর্ক কি হয়েছিল ফাতেমার সাথে,
ফাতেমার সাথে আমি ধোকার মধ্যে আছি এখন,
এখন আপনি ধোকার মধ্যে আছেন, মানে যে মেয়েটা আপনাকে অনুপ্রাণিত করেছে আজকের এই যাহা বলিবো সত্য বলিবো আসার জন্য সে মেয়েটাকে,
সে মেয়েটা এটা পরে আর কি মানে সিরিয়ালে আমি বাংলাদেশে,
ফাতেমার সাথে আপনি কি চেষ্টা করে শেষ পর্যন্ত সফল হতে পেরেছিলেন, ফাতেমার সাথে আপনার টার্গেটটা কি ছিল,
আমার টার্গেটের মূল উদ্দেশ্য ছিল কি জানেন ভাইয়া মানে আমি কোথাও গিয়ে আমি টাইম পাস করবো, আমি দেশে আসার পর আমার বাবা মা চাইছিল আমার বিয়ে করানোর জন্য, আমি বিয়ে করবো না,
ওকে বিয়ে কেন করবেন না,
বিয়ে করবো না, সংসার জীবনে জড়াইলে মানে আমি ভালো চলতে পারবো না, স্বাধীন মতন চলতে পারবো না,
ওকে সো আপনার বিয়ে করার কোনো চিন্তা ভাবনা ছিল না, ওকে, আর আপনি যেহেতু ওখানে নূরকে রেখে এসেছেন সুতরাং আপনার টাইম পাস করা দরকার, সেই জন্য আপনি একটা মেয়ের সাথে জড়াতে চেষ্টা করছিলেন সেটা ছিল ফাতেমা, ফাতেমাকে আপনি শেষ পর্যন্ত বাগে আনতে পারেননি, এটাই তো কথা,
আমি অনেক টাকা ওর পিছনে নষ্ট করেছি, 50-60,000 টাকা নষ্ট করেছি,
নষ্ট করেছেন কিন্তু শেষ পর্যন্ত সে ধরা দেয়নি আপনার কাছে, ফাতেমার সাথে সরাসরি দেখা হয়েছে আপনার,
জি না জি না,
এখন পর্যন্ত দেখা হয়নি,
ওরে আমি দেখা করতে চাই গিয়ে লেগে টাকা দিতে আসি গিয়ে লেগে ওই যে নদীতে যেমন বসিয়ে পালালে আধার দিতে দেখে মাছের যে এক সময় লাগবে,
দ্যাট ইজ ইউর ট্রু ওপিনিয়ন, আমি জানি আমি বুঝতে পেরেছি আপনি টাকা দিয়ে যাচ্ছেন এই কারণে যে ইনভেস্ট করে যাচ্ছেন কোনো না কোনো সময় সে আপনার কাছে আসবে,
আসলে আমি ওর প্রতিশোধ নেব কে লাগে আমার থেকে টাকা নিলে, ওরে আমি খুন করবো বা যে করবো এরকম একটা আমার টার্গেট আছে,
এটা আপনি মনে মনে পোষণ করেন,
হ্যাঁ যেহেতু আমার কাছে প্রথমে তো টাকা দিয়ে টাকাটা পাই ও খুশি,
কিছু
জানে না ও জানে আমি দেশে, আমি বুঝি দেশের বাইরে গেলে মানুষ যতই ভালো থাকে টুকটাক করে, আর
প্রথম কথা হচ্ছে যে যে মেয়েটা আপনার সম্পর্কে ডিটেল না জেনে আপনাকে ভালোবেসেছে সে যদি আজকে এত কিছু জানে, জানার পরে সে কি আপনাকে পারবে ভালোবাসার জায়গায় স্ট্রিক্ট থাকতে নাকি সরে যাবে ওখান থেকে, আপনার কি মনে হয়,
আমার মনে হয় যাবে না, কি লাগে ও আমার সম্পর্কে জানে, আমার ওর বোনের বাড়ি আর আমার ফ্যামিলির বাড়ি এক পাশাপাশি আর কি, আমার ফ্যামিলি সম্বন্ধে জানে, আমার সম্বন্ধে জানে আমি ভালো, আর আমার ফ্যামিলি ভদ্র ফ্যামিলি সবকিছু জানে, ও জানে আমি ভালো, ওর সাথে এখন পর্যন্ত আমার কোন ত্রুটি পায়নি,
কত বছর যাবতীয় সম্পর্ক,
এক বছর
যাবতীয় সম্পর্ক, প্রিয় শ্রোতা আমরা চাইলেই এই মেয়েটিকে ফোন করে ওকে কনফেস করাতে পারি, ওর সামনে সামনে রেখে আমরা ওকে কথা বলে দিতে পারি, হয়তো মেয়েটা এই ধরনের কথা শোনার পরে বা আমার কাছ থেকে শোনার পরে যেটা আমরা যাহা বলিব সত্য বলিব প্রথম দিকে করতাম যেটা হয় যে ওর একটা বিন্দু মাত্র ভালো হওয়ার জায়গা সেটাও নষ্ট হয়ে যেতে পারে, এবং একই সাথে এটাও সত্য যে হয়তো মেয়েটা এটা শোনার পরে হয়তো ওর কাছ থেকে সরে যাবে, অথবা এটাও সত্য যে হয়তো বা সরবে না, কিন্তু আমরা নিজে থেকে সেই জায়গাটা নষ্ট করে দিতে চাই না, যে কারণে আমরা এই মেয়েটাকে ফোন দিয়ে আমরা ওর সম্পর্কে কোনো কিছু বলবো না, কিন্তু আমার বলার জায়গাটা হচ্ছে যেই ফাতেমার পিছনে আপনি আপনার জায়গা থেকে যে শব্দটা ব্যবহার করেছেন যে এত টাকা ইনভেস্ট করেছি সুতরাং আমি এই প্রতিশোধটা নিতে চাই, আপনাকে এবার আমি আপনার অতীতগুলো মনে করিয়ে দিতে চাই, আপনি এখনো সেই রাগের মধ্যে আছেন যে ফাতেমাকে আপনি যদি পান তাহলে আপনি তাকে মেরে ফেলবেন, কিন্তু আপনি যে কতগুলো ফাতেমাকে নষ্ট করলেন, কতগুলো ফাতেমার পেছনে আপনি কতগুলো ফাতেমার কাছ থেকে টাকা পয়সাও হাত করেছেন ইনফ্যাক্ট, এবং আপনি এই যে মানুষগুলো কিভাবে নির্বিচারে মেরে ফেললেন যেটা শাস্তি আল্লাহ আপনাকে দেয়নি এখন পর্যন্ত, আমি যদি বলি কারণ মোক্ষম যে শাস্তিগুলো হওয়া উচিত ছিল সে শাস্তিগুলো হয়নি হাতে কলমে, হয়তো জীবনটা স্ম্যাশ হয়ে গেছে বিকজ আপনার হাতে তেমন কোনো কাজকর্ম নাই, আপনি একেবারে মানে একটা ছন্ন ছাড়া জীবন যাপন করেন, আপনি নিজে থেকে নিজেকে ক্ষমা করতে পারেন যখন চিন্তা করেন, এগুলো
বলতে ভাই কি জানেন ক্ষমা বলতে আমি নিজে মানে আমি তো অনেক টাকা নষ্ট করে আসছি, ওই টাকার সুখে বা যেগুলো ক্ষতি করছি ওটা নিজে কিভাবে ক্ষমা করা যায়? একটা ভালো মানুষ মারছে, খারাপ মানুষ মারছে, বা আমার কারণে এগুলো হয়েছে, ওই দুনিয়াতে থাকলে তো ভালো কিছু করতে পারলো না, সবাই যে খারাপ কিছু করে তা না, আর যে খারাপ করতে পারে তার মাধ্যমে কিছু কিছু ভালো কাজ হয়, এরকম হয়ে যায়। তো এই ভালোরও ছিল ও ভালো কিছু একটা হতে পারে এরকম আর কি, কিন্তু এটা ক্ষমার যোগ্য না আমি যা করছি, অপরাধ যেগুলো করছি।
আপনি বিলিভ করেন এটা যে আপনার এটা ক্ষমার যোগ্য না, এবং আপনার যদি কালকে এটা শাস্তি হয় আইনি শাস্তি আপনি নেবেন মাথা পেতে?
জি অবশ্যই নিতে হবে, যেহেতু আমি শাস্তি মানে মানুষকে কষ্ট দিচ্ছি, আমি অনেক ফোন তো করছি এটা বললাম নিজের মুখে, তো আমার যদি হয়ে যায় এটা মনে করতে হবে যে বিধাতারই লেখা মানে নিতে হবে।
কালকে যদি আপনাকে পুলিশ ধরে, কালকে যদি আপনাকে এই অনুষ্ঠানের ডকুমেন্টস হিসেবে এটা ব্যবহার করে, এবং আপনি যে কনফেসটা এখানে করলেন সেটার জন্য যদি আপনার নৈতিক সাজা হয়, যেটা আপনি মনে করেন আপনার সেই সাজাটা হওয়া উচিত, আপনি পারবেন সেটা মনে প্রাণে মেনে নিতে?
নিতে হবে, যেটা মনে করতে পারে আল্লাহ তাআলা একটা উপরে একটা যে একটা শাস্তি আমার পালন পাওয়ার কর্তব্যটা আমি পাইছি।
এবং আপনি আজকে বলেছিলেন প্রথমে ইনশাআল্লাহ বলে যে আপনি আজকে ওয়াদা করে যাবেন যে মেয়েটা আপনার সাথে যে আচরণ করেছে সে মেয়েটার আপনি কোনো ধরনের কোনো ক্ষতি করবেন না, আপনি কি সেই ওয়াদাটা শেষে করতে পারেন?
ভাইয়া আমি করতে পারি বলতে কি জানেন, আপনাদের মাধ্যমে যদি আমার, আমি যেহেতু মেয়েটারে অনেক টাকা পয়সা দিয়েছি, আমি মেয়েটার এক নজর দেখতে চাই বাস, আপনাকে অনুষ্ঠানের মাধ্যমে যদি।
নো, জাস্ট লিসেন টু মি। প্রথম কথা হচ্ছে যে আপনার কোনো আগ্রহই থাকা উচিত না, কারণ আপনার অনেকগুলো অপরাধ আছে। হ্যাঁ, সেই মেয়েটা আপনার সাথে অপরাধ করেছে, অবশ্যই তার জায়গা থেকে সে অন্যায় করছে, আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে, তার জন্য সে শাস্তি পাবে তার জায়গা থেকে, কিন্তু আপনি এতগুলো অপরাধ করার পরেও এই মেয়েটার প্রতি আপনি আক্রোশ ছাড়তে পারছেন না। এটা যদি আপনার নিউ প্রথম জীবনের একটা ঘটনা হতো যে আপনি আপনার জীবনটা পুরো জীবনটাই সুন্দর এবং আপনি মেয়েটার সাথে প্রথম পরিচয় হয়েছে, মেয়েটা যেটা করছে আপনি নিতে পারছেন না, তাহলে একটা লজিক ছিল, কিন্তু আপনি এতগুলো অপরাধ করেছেন, এতগুলো মানুষকে আপনি মেরে ফেললেন, এতগুলো অপরাধ করার পরও একটা মেয়ে আপনার কাছ থেকে 50,000 টাকা হাতিয়ে নিল, এটা তো আপনার পাপের শাস্তি মনে করে নেওয়া উচিত আপনার। অল্প অল্প একটু শাস্তি, মানে বেশি শাস্তি না।
জি শাস্তি এটা মনে করে নেওয়া যায়, ঠিক আছে, তারপর তো মানে আমি যেহেতু সাথে এত কথা বলছি,
আপনার চিন্তাই করা উচিত না, আপনার স্টিল ইউ হ্যাভ গার্লফ্রেন্ড, আপনার লাইফে একজন মেয়ে আছে, তারপরও আপনার সেই মেয়েকে দেখতে হবে। আপনি আপনার একটু বুঝেন, আপনাকে লোকজন তো রাস্তায় পেলে আপনাকে পিটিয়ে মেরে ফেলবে এই ধরনের কথা বললে। আপনার একটা মেয়ে আপনার লাইফে আছে, যে মেয়েটা আপনাকে অনুপ্রাণিত করেছে এখানে আসার জন্য, জীবনের সত্য কথাগুলো বলার জন্য, এবং আপনি মোটো ঠিক করেছেন যে আপনি ভালো হয়ে যাবেন, তারপরও আপনি বলছেন সে মেয়েটাকে আমি এক নজর দেখতে চাই। ওয়াই?
জি যদি আমি আজকে এখানে প্রতিজ্ঞা করে যাবো, ঠিক আছে, যেহেতু আমি একটা মেয়েকে আমার জীবনে লাইফ কোন, ঠিক আছে, যার নাম রুমি, ওকে আমি ভালো।
আপনি আজকে এখানে প্রতিজ্ঞা করেন বাকি জীবনটা আপনি যেভাবে কাটাবেন সেটার মধ্যে কোন ধরনের পাপ থাকবে না, আপনি কেন তো আপনি কোনোদিন কোনো মানুষের কোনো ক্ষতি করবেন না, এবং আপনি প্রস্তুত থাকেন যে আল্লাহ যদি আপনাকে যে কোনো মুহূর্তে এই এই যে পাপগুলো আপনি করেছেন সেটা শাস্তি দেয়, আইনি লোক যদি আপনাকে ধরে বা যে কোনো জায়গাতে যদি ধরে, তাহলে সেটা আপনি মেনে নেবেন, আপনি কি প্রতিজ্ঞা করতে পারবেন?
জি ইনশাল্লাহ। আপনি বিয়াবাদ নিয়ে এবিসি রেডিও শুনতেছে আজকে এক বছর, হ্যালো 190 যেটা ওইটা দ্বন্দ্ব অনুষ্ঠান আমি নিয়মিত শুনি, যদি নাও শুনতে পারতাম আমার পাশে স্বাস্থ্যবাইরে আর ইন্টারনেট চালাইতো ওগো মাধ্যম থেকে আমি ডাউনলোড করে আমি শুনি, তারপরে আমার এই এবিসি রেডিও অনুপ্রেরণা জাগাইছে যে আমি ভালো হওয়ার রাস্তা দেখাইছে, নাই তো আমি আরো খারাপ হয়ে যেতাম, আরো মায়ের সাথে অনেক কথা বলতাম বাংলাদেশে যেগুলো করছি, তারপরে আমি এনে আসার উদ্দেশ্য মেনে হলো যে আমার এগুলো আমার ফ্যামিলি জানে না, এখন তারপরে জানে কিনা না জানো কোটে না, দেশবাসী জানাইছি, আর আমার এখানে আসার উদ্দেশ্য মেন যে আমি আজকে অর্ডার করে যাবো এবিসি তে, আমি জীবনে এরকম কোন প্রোগ্রামও যাই না বা এরকম কারোর সাথে শেয়ার করি নাই, এটা আমার শ্রেষ্ঠ আদালত মনে করে যে আদালতে আমার এই রায়টা হয়েছে, এই রায়টা আমি মান্য নিয়েছি, আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম যে এখানে আমি আর কোন ধরনের অপরাধ করবো না ইনশাল্লাহ, আল্লাহ যেহেতু আমাকে তৌফিক দেয়, ঠিক আছে, ভালো থাকা মানে সুস্থ থাকার এরকম ব্যবস্থা করে দাও যে আমার কোনো খারাপ কাজ।
আপনি যদি জঘন্য জীবন যাপন করেন তাও আপনি কোনো অপরাধ করতে পারবেন, আল্লাহ আপনাকে সুযোগ দিবে, আপনি কিভাবে প্রত্যাশা করেন, আপনি ওয়াদা করেছেন সেই ওয়াদার জন্য শুভকামনা থাকবে।
জি ইনশাল্লাহ, বাস এরকম আশা আর কি।
প্রিয় শ্রোতা, এই হচ্ছে ওর জীবনের অপ্রিয় শব্দ, আসলে জানি না ওটা কত বড় অপ্রিয় শব্দ। আমরা চলুন আমাদের সাইকিয়াট্রিস্ট যিনি রয়েছেন তার সঙ্গে একটু কথা বলি, দেখি তিনি কি বলেন, যা শুনলেন তিনি এতক্ষণ। শ্রোতা আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, যিনি আমাদের যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের এক্সপার্ট প্যানেলের একজন নিয়মিত বিশেষজ্ঞ, এবং তিনি আজকে ইমনের যে গল্প সেটা পুরো অনুষ্ঠান জুড়ে শুনছিলেন। আমি এই মুহূর্তে তার সঙ্গে তার যে কমপ্লিমেন্ট সেটা জানতে চাই। ডক্টর তাজুল ইসলাম, আপনি তো শুনলেন, তো কি বলার আছে আপনার?
জি, আমি ইমনের গল্পটা শুনলাম, কয়েকটা জিনিস এখানে সবাইকে লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে যে তার মা তাকে অতিরিক্ত শাসন করতো, এমনকি এমন শাসন করতো যে তাকে কোপ দিয়েছিল, এমনকি যখন ভালো করে শাসন করতে না পারতো না নিজে নিজের উপর আঘাত করত। এটাকে আমরা বলি নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার, অর্থাৎ ব্যক্তিত্বের ত্রুটি, এখন যে কোনো সন্তান লালন পালনের ক্ষেত্রে মা বাবাকে প্রথমে সুস্থ থাকতে হবে। মা বাবার ভিতরে যদি আবেগগত সমস্যা থাকে, মানসিক সমস্যা থাকে, ব্যক্তিত্বের সমস্যা থাকে, তাহলে ভালো করে সন্তান লালন পালন করা সম্ভব নয়। সেই জন্যই বলতেছি যে যা শুনলাম তা থেকে মনে হলো তার মা পার্সোনালিটি ডিসঅর্ডার বা ব্যক্তিত্বের ত্রুটি সম্পূর্ণ ছিল এবং এই কারণেই তার সন্তানকে লালন পালন যতটুকু সহনশীলতা বা ধৈর্য নিয়ে বা শৃঙ্খলার মধ্যে রাখার কথা সেটা করতে পারেনি। যেমন আমি একটু উদাহরণ দিই, গতকালই আমার চেম্বারে আমারটা রোগী এসেছিল অনেক দূর থেকে, জয়পুরহাট থেকে একটা রোগী ছিল, মা বাবা নিয়ে আসছিল তার মেয়েকে, মেয়ে ক্লাস নাইনে মাত্র পড়ে। সমস্যা হচ্ছে তাদের অভিযোগ হচ্ছে এই ছেলে মেয়ে একেবারে বসে গেছে, তারা কিন্তু খুবই ধার্মিক পরিবারের, তারা মেয়েকে বোরখা পরাতে চায়, তারা খুবই নিয়ন্ত্রণের মধ্যে রাখতে চায়, কিন্তু এই মেয়ে নাকি এখন তাদের যা অভিযোগ যে তাদের কোনো কথা শুনেই না, সে বাইরে নিজে খেলাধুলা করতে চায়, অন্যান্য যারা খেলোয়াড় তাদের সঙ্গে সে বিভিন্ন যোগাযোগ করে, বিভিন্ন ছেলের সঙ্গে যোগাযোগ করে এবং মা বাবাকে বিন্দুমাত্র সম্মান করে না, চিৎকার চেঁচামেচি করে, কৃতকারী করে এবং সবার সামনে তাদেরকে অপমান করে। এর বাবাও কিন্তু আমার রোগী ছিল, সে তো সে ডিপ্রেসিভ ডিসঅর্ডার রোগী ছিল। এটা বলার জন্য বলছি মানে আমরা যতটুকু পাইছি সেটা হচ্ছে এই যে শাসন করার ক্ষেত্রে গিয়ে মা একটু যেটা করছে হয় ছেলে সন্তানকে শাসন করার ক্ষেত্রে ছেলে বা মেয়েরা যে কোনো কারণে হোক একটু নিয়মের বাইরে চলে যেতে পারে, জেলে আমাদের চেষ্টা করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। আমরা কেউ হয় নিয়ন্ত্রণ একেবারে করি না, ওভার পারমিসিভ হয়ে সেটাও খারাপ, আবার নিয়ন্ত্রণ করতে গিয়ে আমরা অনেক সময় অথরিটোরিয়াল হয়ে পড়ি, অত্যন্ত কর্তৃত্বপরায়ণ হয়ে পড়ি। আমরা আমাদের যে দৃষ্টিভঙ্গি, আমাদের যে চিন্তাধারা, অনেক পুরানো চিন্তাধারা সেগুলি তার উপর জোর করে আরোপ করার চেষ্টা করি, তখন কিন্তু ওই সন্তান মনে করে এটা তার উপর অত্যাচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, যার ফলে তখন সে নির্যাতন অত্যাচারের কারণে সে বেঁচে যায়, আরো বেয়ারা হয়ে যায়, আরো বেয়াদুরি করতে থাকে, আর যত বেয়াদুরি হয় মা বাবা তখন আরো নিশ্চয় নির্যাতন করতে থাকে, এইভাবে জিনিসটা চলতে থাকে যেটা ওটা হয়েছিল। আমি এই কথাটা এই জন্য বললাম যে ওই ইমনকে মানুষ করার ক্ষেত্রেও তার মা যদি এই ধরনের নিপীড়নমূলক ব্যবস্থা নিয়ে থাকে তাহলে ইমনের ক্ষেত্রে পরবর্তী পর্যায়ে যেটা বিভিন্ন খুন খারাপিতে করে যৌন কর্মী থেকে শুরু করে অন্যান্য যে যৌন অপরাধ বা সামাজিক অপরাধে জড়িয়ে পড়ছিল এটাই হওয়া স্বাভাবিক এবং সেই জন্যই সেটা হয়েছে। এখন সর্বশেষ পর্যায়ে আমি কথাটা মুরব্বীদের গার্জিয়ানদেরকে বা তাদের যারা মা বাবা আছে তাদের জন্য আমি যেটা বলতে চাচ্ছি যে ছোটকাল থেকে আমরা আমাদের নিজেদের স্বাস্থ্য দেখতে হবে, স্বাস্থ্য বলতে আমরা শুধু শারীরিক স্বাস্থ্য বুঝি, এটা না, আমি মানসিকভাবে বা আমার ফ্যামিলি সবাই মানসিকভাবে কতটুকু সুস্থ আছে সেটাও দেখতে হবে, কারণ এটা কিন্তু সন্তানদের উপর প্রভাব ফেলে, অর্থাৎ তারা সঠিকভাবে সন্তান লালন পালন করার জন্য সক্ষম থাকবে নাকি স্বাভাবিক, তাদেরও চিকিৎসা নিতে হবে, অর্থাৎ প্রত্যেকেরই মানসিক স্বাস্থ্যটাকে সুস্থ রাখতে হবে, সেই জন্য যথাযথ প্রফেশনাল চিকিৎসা, এখন আধুনিক চিকিৎসা আছে তারা যেন সেটা করে, তাহলে সন্তান লালন পালনে তাদের যে মানে পদ্ধতিটা সেটা সঠিক হবে, ওর ইমনের মতন বকে যাবে, বেয়ার হয়ে যাবে এরকম না হওয়ার সম্ভাবনা বেশি। আর সবশেষে আমি একটু বলি, একটা শেষ হচ্ছে সেটা হচ্ছে যে যারা অপরাধী হয়েই যায় আমাদের মনে রাখতে হবে আমরা অপরাধী কিনা করবো, অপরাধীকে নয়, এই কথাটা আমরা মানব ঠিকই আছে, কিন্তু একই সঙ্গে আপনার অনুষ্ঠানের মতন এরকম আরো কোন সামাজিক প্রতিষ্ঠান বা আরো কোন কারেকশনাল সেন্টার যাতে থাকে যেখানে সংশোধন করার সুযোগ থাকে, সেই সুযোগটা যাতে সমাজ এবং রাষ্ট্র তাদেরকে দেয় যাতে তারা আবার আমাদের মতন সঠিক পথে, ভালো পথে, সুন্দর পথে আবার ফিরে আসতে পারে, এই সুযোগটা যাতে রাষ্ট্র সমাজ তাদেরকে দেয় সেটাও আমাদের।
অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম, প্রতি সপ্তাহে আমরা আপনার দ্বারস্থ হই, আপনার এই মূল্যবান পরামর্শ আমরা বিশ্বাস করি যে রয়্যাল টাইগার প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব বিভিন্ন অতিথি যারা আছেন এবং একই সাথে যারা শ্রোতা আছেন তাদের অনেক বেশি উপকারে আসে। অনেক বেশি ধন্যবাদ আপনাকে। প্রিয় শ্রোতা, আমরা বিশ্বাস করি এর চাইতে দুর্ধর্ষ অপরাধী রয়েছেন যারা সমাজে ঘুরে বেড়াচ্ছেন, ও তো আজকে এখানে স্বীকার করেছে, অনেক মানুষই হয়তোবা স্বীকার করেন না, সেই সাহসটা থাকে না এবং ওর ভিতরে উপলব্ধি হয়েছে সেই উপলব্ধি জায়গা থেকে ওকে শাস্তি যদি পেতেই হয়তো হবে, কিন্তু ও ভালো হয়ে বাঁচতে চায় এবং আল্লাহ যদি ওকে মাফ করেন, ঠিক জানি না এত কিছুর পরে মাফ সম্ভব কিনা, তাহলে হয়তো ওর জীবনটা ভবিষ্যতে সুন্দর হবে। আমরা একটা ছোট্ট ব্রিদিং স্পেস নিতে চাই, যাহা বলিব সত্য বলিব তো একটু পরে আমরা আবারও ফিরে আসবো ইমনকে সাথে করে নিয়ে, ছোট্ট একটা ব্রিদিং স্পেস।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ, আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে, যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন, পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে, তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক, নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে? আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।
Royal Tiger Dream presents Jaha Bolibo Shotto Bolibo. Recharge yourself.
ফেসবুক, SMS এবং ইমেইলের মাধ্যমে অনেক অনেক কমেন্টস আমরা পেয়েছি। প্রিয় শ্রোতা, আমরা কয়েকটি কমেন্টস পড়তে চাই। রেহানা লিখেছে, প্রথমেই ঘরে চুরি করার পর যদি বাবা মা সচেতন হতো তাহলে হয়তো পরে আর এমনটা হতো না। শবনম লিখেছে, আমি পুরো গল্পটা শুনতে পারবো ভাবিনি, কিন্তু শেষ পর্যন্ত না শুনেও শেষ করতে পারিনি। ফুলসুমা লিখেছে, ইমনের গল্পটি শুনে আমার বিবেক বোধ অনেকখানি জেগেছে এবং আমারও একটি সন্তান আছে, আমি চাই না এইভাবে অনাদরে অবহেলায় আমার সন্তানটি মানুষ হোক। ব্রত লিখেছে, ইমনের আজকে যে ঘটনাটি আমরা লক্ষ্য করেছি সেটা হচ্ছে ইমন আসলে পরিস্থিতির শিকার, কিন্তু ইমন দুর্ধর্ষ একদিনে হয়নি, উমনকে দুর্ধর্ষ বানানো হয়েছে। রিভু লিখেছে, ইমনের গল্পটি আমাদের বিবেককে অনেকখানি নাড়িয়ে দিয়েছে কিন্তু শেষ পর্যন্ত আমি গল্পটি শুনতে পারিনি। প্রিয়াঙ্কা লিখেছে, যে মেয়েটিকে বিদেশে গিয়েভাবে হত্যা করা হলো তারও একটি পরিবার ছিল, ওদের বিবেক বোধে কি একটুও বাঁধেনি? হাসিব লিখেছে, এরকম অসংখ্য অসংখ্য ইমন আমাদের সমাজে ছড়িয়ে আছে। যাহা বলিব সত্য বলিব যে দায়িত্ব পালন করছে সে দায়িত্বের জায়গাটি থেকে যাহা বলিব সত্য বলিব টিমকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। প্রিয় শ্রোতা, আমরা এরকম অনেক অনেক কমেন্টস পেয়েছি কিন্তু যে কমেন্টসগুলো এসছে ইমনের জন্য সেই ইমন কি বলতে চায় আমাদের শ্রোতাদের, চলুন শুনি। ইমন, কি বলার আছে আপনার?
জি, আমাদের শ্রোতাদের কাছে, বেশি লাখো মানুষ, কোটি কোটি মানুষ যারা শুনতেছে তাদেরকে আমার একটাই বলা, এখানে আসার উদ্দেশ্য, আমি না আসলেও পারতাম, ঠিক আছে, আমি অপরাধ করেছি আমার মনে মনে আছে, কিন্তু মনে মনে রাখা জিনিসটা ভিতরে যে ইয়াটা রাখা, এটা খুবই দুঃখজনক, কষ্টজনক, রাইখা পারতেছি না বিদায়। আমি এবিসি রেডিওতে আসা, আপনারা আমার মতন কেউ এরকম অপরাধ করবেন না। আর যারা ফ্যামিলি তো শাসন পান, শাসনটা বাবা মা ভালোর জন্যই দেয়, তা আমরা এটা কখনো নেগেটিভ চাই যে নেব না, ঠিক আছে, সবসময় পজিটিভ রাখবো। বাবা যে শাসন দেয় একটু ভালোর জন্যই দেয়, আপনারা কেউ আমার মতন এরকম অপরাধ করবেন না। বাইরে যারা স্বাধীন পাইয়া টাকা পয়সা কামাইলে বাংলাদেশে দিবেন, বাবা মা যেন ভালোভাবে চলতে পারে, ফ্যামিলি যেন স্টেনভাবে চলতে পারে, দেশে আইসা যেন আবার আপনি সুন্দরভাবে চলাফেরা করতে পারেন। ভাই, আমি যে এখন যে অবস্থা আছি, সুতরাং আপনাদের শুনতে পারছেন, আমার এখন কাজকর্ম নাই, আর আমি ওখানে যে টাকা খরচ করছি আর যেভাবে চলাফেরা করছি স্টাইলে, এই চালার কোনো মূল্য নেই। এখন আমি বাংলাদেশে যেভাবে চলি ওইটা মানুষ দেখে, কিন্তু ওটা আর কেউ দেখে না, আর আমি আপনাদেরকেও দেখাইতে পারতেছি না। আমি যে অবস্থা আছি, কষ্টের মাধ্যমে আছি, আপনারা কেউ এই ভুল করবেন না আমার মতো।
প্রিয় শ্রোতা, এই হচ্ছে ইমনের জীবনের অপ্রিয় সত্য। প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে চিঠির সেগমেন্টটিতে যেতে চাই। গত সপ্তাহে আমাদেরকে যিনি চিঠি পাঠিয়েছিলেন সেই চিঠিটি আমাদেরকে পড়ে শোনাচ্ছে আর জে সুমন।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
আমি চট্টগ্রাম থেকে জাহিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছি। অনেকদিন যাবৎ একটি কথা কখনো কারো সঙ্গে শেয়ার করা হয়নি, সেই ঘটনাটি আজও আমার মনে অনেক কষ্ট দেয়। তাই সিদ্ধান্ত নিয়েছি আজকে সমস্ত বন্ধুদের সাথে এই ঘটনাটি শেয়ার করব এবং নিজের ভুলটি আমি স্বীকার করব। ঈদ চলে এসেছে, আর কিছুদিন পরেই কোরবানির ঈদ। 2 বছর আগের কথা, কোরবানির ঈদে গরু কিনবার জন্য বাবা আমার কাছে টাকা দিয়েছিল। টাকাটি আমি অন্য একটি খাতে খরচ করে ফেলি, কিন্তু পরে বলেছিলাম আসলে ছিনতাই হয়ে গেছে। বাবা সেই কথা বিশ্বাস করেছিল। যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, সেই বছর আমরা আর কোরবানি দিতে পারিনি। এরপর থেকে যখনই কোরবানির ঈদ আসে সেই অপরাধ বোধ আমাকে পেয়ে বসে। আজও আমার সাহস হয়নি বাবার সামনে সেই সত্য কথা স্বীকার করার, তবে আজকে হাজারো বন্ধুদের সামনে নিজের অপরাধের কথা স্বীকার করলাম।
Royal Tiger Dream presents Jaha Bolibo Shotto Bolibo. Recharge yourself.
অনেক অনেক ধন্যবাদ সুমনকে এবং এই বন্ধুটিকে। আপনার এই উপলব্ধি লাখো মানুষের উপলব্ধি হোক, আপনার জীবনে এই অপরাধ আর কখনো ফিরে না আসুক, এই প্রত্যাশা রেখেই শেষ করতে চাই আজকের যাহা বলিব সত্য বলিব। পর্দা নামলো আরো একবার এবং ফিরে আসবো আগামী রবিবার ঠিক রাত 11:20 রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব নিয়ে। সঙ্গে থাকবে আমার টিম মেম্বাররা, আর যে সুমন, সাউন্ড এডিটর মঞ্জু,
রাজু এবং মৌসুমী, আর আমি আরজে কিবরিয়াত রয়েছি। অনেক অনেক ভালো থাকুন। এবিসি রেডিওর পক্ষ থেকে শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।
চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, ১৮ কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
This track was downloaded from FusionBD.com.